This track was downloaded from fusionbd.com.
আমি চলে আসছি আজকের হট সিটে বসা আমাদের আজকের আমন্ত্রিত অতিথি বন্ধুর কাছে। বন্ধু, কেমন লাগছে আজকে হট সিটে বসে?
জি গুরু, অবশ্যই অবশ্যই খুবই ভালো লাগছে, এবং মানুষ অনেকদিন থেকে যেটা এক্সপেক্ট করে সেটা যখন পেয়ে যায়, সামনে চলে আসে, তখন তার অভিজ্ঞতাটা বা অবস্থাটা বর্ণনা করার মতো ক্ষমতা মানুষ হারিয়ে ফেলে অনেক সময়। তো সেটা আমার ক্ষেত্রে এখন ঘটছে।
এতটুকু তো বলতে পারি যে আজকের হট সিটে বসার কারণে আপনার জীবনের, আপনি বলি না যে আমরা হয়তো 30 বছর কেউ বেঁচে আছি, কেউ 60 বছর বেঁচে আছে, হয়তো 30টা ভালো লাগার মতো মুহূর্ত আমাদের মনের মধ্যে থাকে না। অন্তত এতটুকু তো আমরা দাবি করতে পারি যে এই মুহূর্তটা আপনার জীবনে আপনি যতদিনই বাঁচবেন না কেন সেটি সবসময় আপনার নাকফুলের মতো ব্লিং করবে, এতটুকু তো বলা যায়।
জি অবশ্যই।
তাই যদি হয়ে থাকে তাহলে ধন্য লাভগুরু, ধন্য লাভগুরুর স্টুডিও এবং লাভগুরু কে ঘিরে যে লিসনার্স কমিউনিটি, সবাই ধন্য যে কোন একজন ব্যক্তির আমরা ভালো লাগার উপলক্ষ হতে পেরেছি।
অবশ্যই আমার জন্য সৌভাগ্য, অনেক বড় সৌভাগ্য যে আমি আজকে লাভগুরুকে দেখতে পাচ্ছি, এবং আমার সাথে যারা আছেন এখন
মেঘলা,
তাদেরকেও অনেক অনেক দেখে ভালো লাগছে যে আমি
সত্যি তাদের সামনে ছিঁড়ে গেল।
এবং শ্রোতা বন্ধুরা, তোমরা অবশ্যই কথাটা শুনতে পেরেছ যে সে অর্থে সে ভাগ্যবতী যে লাভগুরুকে দেখতে পাচ্ছে, কিন্তু ভালো লেগেছে আর যে টুটুল এবং আর যে মেঘলাকে দেখে, কারণ যেরকম একটা চিন্তা সে করেছিল লাভগুরু সম্বন্ধে হয়তো সেই রকম মানুষটাকে দেখে মনে হয়নি,
সেটা বলেই বোঝানো যাচ্ছে না, সে কারণেই বলা হয়নি। আর
আজ আমরা চলে আসছি আপনার জীবনের আরো সরাসরি কিছু কথায়। আপনার পরিবারে কে কে আছেন?
আমার পরিবারে বাবা, মা, বড় আপু,
আপনার সাথে স্টুডিওতে বড় আপু এসেছেন, তাই? আচ্ছা, ছোট ভাই, ছোট ভাইকে আমি দেখলাম স্টুডিওতে, সে এসেছে,
আর সাথে আমার দুলা ভাইও এসেছে।
আচ্ছা, বাবা মাও তো আছেন?
জি অবশ্যই।
আপনারা কি সবাই ঢাকাতেই?
হ্যাঁ, আমাদের ফ্যামিলি সবাই ঢাকাতেই।
আচ্ছা,
এবং থাকিও বাবা মার সাথে।
আপনার নামটা কিন্তু শোনা হয়নি এই ফাঁকে।
সাদিয়া তাসনিম বন্যা।
কি নামে ডাকে পারিবারিকভাবে?
বন্যা,
বন্যা নামে ডাকে। তো আর দেরি নয়, আমরা সরাসরি চলে যাই আপনার জীবনের কথায়, যে জীবনের কথাগুলো বলার জন্য আপনার আজকের এই হট সিট অলঙ্কৃত করাক। আসলে সবাই অপেক্ষা করছে আপনার জীবনের কথাগুলো শুনতে। শুরু করি, আপনি কিভাবে শুরু করতে চাইবেন আপনার জীবনের কথাগুলো?
ভালোবাসার কাহিনী যেহেতু, তো অবশ্যই ভালো লাগা দিয়েই শুরু করতে হবে। তো আমার জীবনেও এরকম ভালো লাগা এসেছিল। তো ভালো লাগা, ভালোবাসা, এটা বলে কই আসে না, হয়ে যায়। আমার জীবনেও তাই ঘটেছে। আমি যখন ক্লাস 10 পড়ি তখন থেকে অ্যাকচুয়ালি এটা শুরু। তো অ্যাকচুয়ালি এটাকে ফ্রেন্ডশিপ বলা যায় না, অনেকটা পাশাপাশি থাকা, আসা যাওয়া করা বাসায়, বা আত্মীয়তার খাতিরে আমাদের এই পরিচয় হওয়া। আমার, আমি যাকে ভালোবাসি সে মানুষটা এক হিসেবে আমার বন্ধুও ছিল, আবার এক হিসেবে আমার ভালো লাগার মানুষ। তো প্রথমে পরিচয় আমার ফ্রেন্ড দিয়ে, আমার ওনার যে ছোট বোন তাকে দিয়ে পরিচয়। আমরা একসাথে পড়াশোনা করতাম, তো সেভাবেই তাদের বাসায়, আমাদের বাসায় আসা যাওয়া, এবং তার পরিবারের সাথেও আমাদের পরিবার খুব ভালোভাবে জড়িত ছিল।
যেক্ষেত্রে আপনি বলছিলেন যে পারিবারিকভাবে একটি আত্মীয়তার সম্পর্ক,
আত্মীয়তার সম্পর্ক চলে এসেছিল, যেমনটা তার মা এবং আমার মায়ের মধ্যে একটা ভালো সম্পর্ক, তারপর তার সাথে আমার বড় বোনের একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক, এবং তারা আমাদের ফ্যামিলিতে আসা যাওয়া করত, আমরাও যেতাম। তো সেভাবেই আস্তে আস্তে আমাদের এই ফ্যামিলিক্যালি পরিচয়টা হয়ে ওঠে। এবং একটা টাইমে যেটা হয়, আমার বাসায় ওনার মা আসেন, এবং আমার মায়ের সাথে যেহেতু খুব ভালো একটা তাদের রিলেশন ছিল, তো সেক্ষেত্রে উনি এসে বলেছিল যে আমার ভাইয়ের জন্য কোনো মেয়ে খুঁজে দিতে পারবেন নাকি। তো আমার খালামণি ছিল একজন, আমার মা তার কথা বলে যে আমার একটা বোন আছে, আপনারা দেখতে পারেন। তো এখান থেকেই শুরু, প্রথমে তার খালামণির সাথে দেখা, তারপর ওনাদের বিয়েকে কেন্দ্র করে তাদের বাসায় আসা যাওয়া বা আমাদের বাসায় তাদের আসা যাওয়া, এটা বেশ ভালোভাবেই হলো, তখন হওয়া শুরু করল। তারপর আস্তে আস্তে তাদের ফ্যামিলির সাথে আমাদের মেলামেশাটাও অনেক বেড়ে গেল, পরিচয় বন্ধুত্ব এবং আত্মীয়তা নিবিড়তা অনেকটা এক্ষেত্রে আস্তে আস্তে বেড়ে গেল। তো আমরা ধারণা করেছিলাম যে যখন বিয়ে হয়েছে তো আত্মীয়তাটা অবশ্যই ভালোই হবে, তো প্রথম দিক থেকে সেরকমটাই ছিল। আর আমার সাথে তখনও তেমন কোনো রিলেশন হয়নি যেটাকে আমরা অ্যাফেয়ার বলতে পারি, তবে সেটা আস্তে আস্তে গড়ায়। আমি আমার পড়াশোনা, আমাদের ফ্যামিলিতে তাদের উঠা বসা, তার মা, তার বোন, তার আত্মীয় স্বজন আমাদেরকে খুব ভালো জানত, এবং আমার পড়াশোনা, আমার বড় আপুর পড়াশোনা, আমরা পড়াশোনায় খুব ভালো ছিলাম বলে তারা আমাদেরকে খুব পছন্দ করত, যার কারণে আমরা কোথায় পড়াশোনা করি, কিভাবে পড়াশোনা করি, কার কাছে পড়ি, কতক্ষণ পড়ি, সবকিছু সম্পর্কেই তাদের একটা আগ্রহ সবসময় কাজ করত, এবং এজন্য তারা অনেক বেশি উচ্চবিত্ত হওয়া সত্ত্বেও আমাদের বাসায় আসতে দ্বিধা করত না, অনায়াসে চলে আসত কোনো কারণে, যে কোনো সমস্যা, যে কোনো আনন্দের কথা শেয়ার করার জন্য চলে আসত। তো আমাদের রিলেশনটাও সেরকম খুব ভালোভাবেই ছিল। আর এরপর বাসায় আসা যাওয়া করতে করতে আস্তে আস্তে সেই ফ্যামিলির মধ্যে ওনার সাথে আমার সখ্যতাটা অনেক গড়াতে থাকে আস্তে আস্তে। যখন আমি এসএসসি টেস্ট পরীক্ষা দেব, তার আগে হঠাৎ করেই আমার বাসায় একটা বিয়ের প্রস্তাব চলে আসে। তো বিয়ের প্রস্তাবটা মেইনলি একদম হঠাৎ করেই চলে আসে, ওখানে আমাদের কারোই কোনো মত ছিল না বা আমরা কেউ এক্সপেক্টও করি নাই যে আমার বাবা বিয়েতে রাজি হয়ে যাবে। তো আমার বড় বাপুর বিয়ে তখনও হয়নি, আর আমি হচ্ছি সেকেন্ড মেয়ে, তো সেক্ষেত্রে বড় বোনের বিয়ে না হয়ে ছোট বোনের বিয়ে হওয়াটা দেখতে যেমন কটু, সমাজে এটার গ্রহণযোগ্যতা অনেক কম, আর আমি পার্সোনালি এটা কখনোই মানতে পারছিলাম না যে আমার বড় আপুকে রেখে আমার বিয়ে হবে, এটা সত্যি খুব কষ্টদায়ক ব্যাপার ছিল তখন। তারপরও আমার বাবা রাজি হয়ে যায় এবং বলে যে যেহেতু বিয়ে আজ হোক কাল হোক হবে, তো এখন হলে কি সমস্যা, বড় মেয়ের বিয়ে না হয় পরে দেওয়া যাবে, অ্যাটলিস্ট এঙ্গেজমেন্ট বা কাবিন তো করে রাখা যায়। তো তখন এই কারণেই মেনলি আমি নিজেও জানতাম না যে কখন আমি এই অ্যাফেয়ার, এই রিলেশনে গড়িয়ে গেছি। ওই সময় থেকে কিছুটা খারাপ লাগা শুরু করলো যে আসলে আমি কেন এখন বিয়ে করবো, বা আমার তো, আমি তো অন্য কাউকে পছন্দ করতে না। যখন মেইনলি আমি টেস্ট পরীক্ষা দিব সেই সময় যখন আমার বিয়ের প্রস্তাব আসে,
তখন কোনোভাবে ভাবনাতে আসেনি যে পড়ালেখাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বা এমন কিছু
না, তখন
তখন
বিন্দাস ছিলাম তখন সত্যি কথা।
তারপর
এই অবস্থাতেই যখন দেখলাম যে আমার ভিতরেও খারাপ লাগাটা খুব বাড়ছে, তো আমি তো কাউকে বলতে পারছিলাম না, আর তা ওনাদের সাথে আমাদের রিলেশনটা এত বেশি ডিপ ছিল যে ওনার মাও আসতো, আন্টি আমাদের বাসায় আসতো, এসে আমার অসুস্থতার অবস্থা দেখে সেও আমার মাকে জিজ্ঞেস করেছে যে ও কি অন্য কাউকে পছন্দ করে যার কারণে ও এত কষ্ট পাচ্ছে, বা বিয়েতে রাজি হচ্ছে না, এরকম কিছু একটা ভালো প্রস্তাব এসেছে কেন রাজি হচ্ছে না। তো সবাই একই রিজন দেখিয়েছে যে না, বড় বোনের বিয়ে হয়নি, ওটার তো অবশ্যই ও এটা চাচ্ছে না, আর পছন্দ করা ও কি পছন্দ করবে, এটা কিছু হলে তো আমরা জানতাম। তো তারপরও সে আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে বলো তোমার যদি কোনো পছন্দ থাকে বা তোমার কোনো ব্যক্তিগত চিন্তা থাকে তুমি আমাদেরকে বলো, তাহলে আমরা তোমার আব্বুকে বোঝাবো এটা বলে। তো আমি তখনও কিছু বলতে পারিনি, বাট ব্যাপারটা নিজের মধ্যে অনেক বেশি তখন কষ্ট দেওয়া শুরু করলো যে আমার বিয়ের দিনও ঘনিয়ে আসতেছে, আমি জানতাম না অ্যাকচুয়ালি আমার বিয়ে হবে তখন বা এরকম কিছু, কাবিন হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল এতটুকু জানতাম।
কিন্তু আমি যতদূর অনুমান করতে পারছি যে তখন আপনার বয়স খুব বেশি না, বাড়ি থেকে যখন বিয়ের ব্যাপার উদ্যোগী হচ্ছে তখন বয়স কত ছিল আপনার?
আমার বয়স তখন এসএসসি পরীক্ষা দিব গুরু কত হবে, 16।
সেই সময় বিয়ের ব্যাপারে উদ্যোগী হচ্ছিলেন বাড়ি থেকে?
হ্যাঁ, বাড়ি থেকে। বাবার মেইনলি এই কারণটা ছিল যে বাবা ছোটবেলা থেকে আমাকে খুব, আমি ফ্যামিলির মধ্যে সবচেয়ে চঞ্চল এবং সবাইকে ডিস্টার্ব করার জন্য বা সবাইকে আনন্দ দেওয়ার জন্য, এন্টারটেইন করার জন্য আমার ভূমিকাটা অনেক বেশি ছিল। তো সেক্ষেত্রে আমার বাবার ধারণা ছিল যে এই মেয়েকে যদি আমি কোথাও বিয়ে দিতে চাই তাহলে সেটা অবশ্যই একটা, খুব কম যেখানে ফ্যামিলিতে মেম্বার কম থাকবে, এক ভাই এক বোন বা
এরকম একটা পরিবার পাওয়ার কারণে সিদ্ধান্তটা
নিয়েছিলেন, রাজি হয়ে গিয়েছিল যে বিয়ে দিয়ে দিবে। তারপরে দেখা গেল যে সে, আমার বাবা তার ফ্যামিলি সবাইকে ডাকলো, সবাইকে বলতে বাবা ছাড়া, ওনার বাবার সাথে আমাদের ওভাবে কথা হয় না কখনো। তো উনি আসলো, ওনার ছোট বোনটা আসলো যে আমার বান্ধবী, সে আসলো, তারপরে তার মাও আসলো, এবং তাদের সবার সামনেই আমার বাবা অ্যাজ এ ফ্রেন্ড, সে কখনো আমাদেরকে খুব বেশি যে ছেলে মেয়েদেরকে শাসনের চোখে দেখা ওভাবে দেখেনি, একদম ফ্রেন্ডলি সব কথা শেয়ার করা, সবকিছু শোনা বলা এগুলো করত। তো যার কারণে সে যখন দেখেছে যে তাদের সাথে আমাদের আচরণ অনেক ফ্রেন্ডলি, তো তাদেরকেও ডেকেছে, ডেকে ওনাদের সাথে ব্যাপারটা শেয়ার করলো যে আমরা তো বোনার বিয়ে দিতে চাচ্ছি, ওর জন্য ছেলে পেয়েছি এমন ব্যাপার। তো তখনও কোনো কিছু এক্সপ্রেস হয়নি কারো মুখ থেকে। তো সেই দিনের পর যেহেতু আমরা কেউই শিওর ছিলাম না যে আসলে ব্যাপারটা কি ঘটতে যাচ্ছে, তো যার কারণে এক্সপ্রেসটা এভাবে বাড়েনি। তো যেদিন আমার কাবিন হওয়ার কথা সেদিন উনি, ওনাকে আমি যখন ফোন দিয়ে জানালাম যে আজকে মেবি আমার,
ওনাকে বলতে আপনার ভালোবাসার মানুষ?
জি, আমার ভালোবাসার মানুষকে।
আচ্ছা, তারপর
আমার কাবিন হয়ে যেতে পারে আজকে, হয়তো বা আপনার সাথে আমার আর কখনো দেখা হবে না বা কথা হবে না। তখন আমার সেন্স যতটুকু কাজ করেছে যে বিয়ের পর হয়তো বা আমি আর তার সাথে দেখা করতে পারবো না বা কিছু, এই কথাটা শোনার পর হয়তো বা তার মধ্যে কোনো কিছু কাজ করেছে যার কারণে সে বাসায় যেয়ে তার মায়ের কাছে সরাসরি, ওই সময় তার মা তার ছোট বোনকে জিজ্ঞেস করছিল আমার বান্ধবীটাকে যে তোমরা কি জানো কিনা বোনা কাউকে পছন্দ করে বা এরকম কিছু, কেন বিয়েতে রাজি হচ্ছে না। তো উনি যে ওই মুহূর্তে বলে যে বন্যার এই বিয়ে হবে না, বন্যাকে আমি বিয়ে করব কারণ ওকে আমি পছন্দ করি। এটা শোনার পর ওনার মা খুব খুব শকড হয়, তখন সে মাথা ঘুরে পড়ে যায়। যাওয়ার পর তারা দুই ভাই বোন মিলে তাকে উঠানোর চেষ্টা করে, ওঠানোর কিছুক্ষণের মধ্যেই সে আমাদের বাসায় চলে আসার জন্য অস্থির হয়ে যায় যে আমি বন্যার বাসায় যাব এখন,
ছেলের মা।
জি, ছেলের মা। তো ওই মুহূর্তে আমার বান্ধবী দৌড়ে চলে আসে, ওর মা আসার আগে ও দৌড়ে চলে আসে, আর ওখানে আমার বাসায় যেহেতু বিয়ের আয়োজন বলতে ওভাবে না, জাস্ট পারিবারিকভাবে বিয়েটা ওনারা করার চিন্তা করেছিল। তো সেক্ষেত্রে আমার গ্রামের থেকে কিছু আত্মীয় স্বজন এসেছিল, আমার বড় চাচা ছোট চাচা ওনারা সবাই মুরব্বী মানুষ যারা, আর বাসাটাও খুব বেশি বড় না হওয়ার কারণে মানুষ অনেক বেশি মনে হচ্ছিল, আর আমার খালা মামা সবাই ছিল। তো এর মধ্যেই হুট করে সে আমার বান্ধবী দৌড়ে আসে এবং আমাকে বলে যে ভাইয়া তো বাসায় সব ফ্ল্যাশ করে দিছে, মা আম্মু তো খুব রেগে গেছে, আম্মু মনে হয় তোদের বাসায় আসবে। তো ওই মুহূর্তে আমার করারও কিছু ছিল না, বলারও কিছু ছিল না। তো বলতে বলতেই চলে আসছে ওনার মা, চলে আসার পরপরই বাসায় আমার ঘরে ঝুঁকেই খুব ক্রেজি অবস্থায় সে চিলাচিলি শুরু করে দেয় যে আপনাদের মেয়ে এত কিছু করে ফেললো আর আপনারা আমাকে কিছুই জানানোর প্রয়োজন মনে করলেন না। তো আমার বাবা মা, বাবা সামনে ছিল না, লাকিলি আমার বাবা সামনে ছিল না, তো আমার মামা, খালামণি, নানু আর বড় আপু আম্মু এনারা ছিল। সঙ্গে সঙ্গে আমার মামা খুব ঠান্ডা মাথায় তাকে বললো যে আপা কি হয়েছে, আপনি বসেন আগে, কি হয়েছে আমরা শুনি, আপনি কিছু শুনতে পারছেন বা কিছু জানছেন কি হয়েছে ব্যাপারটা। উনি আমার মামার কোনো কথাই শুনতে রাজি না, সে সমানে ওখানে চিলাচিলি শুরু করে দিল। তো অনেক কষ্টে তাকে ডেকে আমরা ঘরে বসাই, আমি তখন ছিলাম না, আমার বড় আপুরে ঘরে বসানোর পরে সে ওখানে দাঁড়িয়ে খুব তখন সবকিছু বলে যে আপনারা এতদিন ধরে আমার ছেলের সাথে আপনার মেয়ের রিলেশন আপনারা কেউ জানেন না, নাকি জেনেও না জানার ভান করছেন, আপনারা এটা চিন্তা করলেন কি করে যে আপনারা আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিবেন? কোথায় আপনারা আর কোথায় আমরা? আমাদের স্ট্যাটাসের সাথে আপনাদের স্ট্যাটাস মিলে না, আপনারা কি করে এই চিন্তা করতে পারলেন? তো আমার মা খালামণি তখন কারোই বোধে এটা যায় নাই যে আসলে কি হচ্ছে, বিকজ তারা কেউই জানত না ব্যাপারটা যে আমাদের মধ্যে কোনো ভালো লাগার সৃষ্টি হয়েছে। তো ওই মুহূর্তে যে আমার মামা সবাই একেবারেই চুপচাপ, তো হ্যান্ডেল করার মতো সিচুয়েশনটাকে শুধুমাত্র আমার মামাই ছিল এবং সে অনেক কষ্টে বারবারই একই কথা বলতেছে যে আপনি আস্তে কথা বলেন প্লিজ, বাসায় তো অনেক মানুষ কি হয়েছে আমাদেরকে বলেন, আমরা দেখতেছি। তো সে বলতেছে না আমি কেন শুনবো, আপনারা সব ইচ্ছা করে প্ল্যান করে এই কাজ করছেন এবং আপনাদের বোনের সাথে এজন্য বিয়ে দিছেন। তো যখন আমার আম্মু এই কথাটা বলে যে আমার বোনের সাথে বিয়ে দেওয়ার সাথে এটার কি সম্পর্ক, তখন বলে যে না আসলে আপনারা চান বোনকে আমাদের ঘরে উঠাতে, এই জন্য তার আগে আপনার বোনকে আমাদের বাড়িতে পাঠাইছেন যেন ও এই রাস্তা ক্লিয়ার করে দেয়, রাস্তা ক্লিয়ার করার জন্য আপনারা ওকে আমার ছেলের পেছনে লাগিয়ে দিয়েছেন। তো এর চেয়েও আরো কিছু জঘন্য কথা কন্টিনিউয়াসলি সে বলে গেল, বলার পরে তাকে কোনোভাবে আমরা কিছু আটকাতে পারিনি। তো ওই মুহূর্তে সে খুব রাগারাগি করে বাসায় আমাদের আম্মুকে, আমার খালামণিকে, আমার নানুকে, মামাকে, সবাইকে অপমান অপদস্থ করে ঘর থেকে বের হয়ে যায় এবং পাশের ঘরে আমি এবং আমার বান্ধবী থাকি। ও সে বের হওয়ার আগে আরেকটা কথা বলে যে লাবণী এই ব্যাপারটাতে জড়িত ছিল, লাবণী মানে আমার বড় আপু, সে ওই ব্যাপারটাতে জড়িত ছিল, ও সবকিছু জানে, আপনারা ওকে জিজ্ঞেস করেন, ও ব্যাপারটা আপনাদের কাছে গোপন করেছে, ও সবকিছু জানে, মেইন ক্রিমিনালই হচ্ছে লাবণী। তো তখন আমার বোন শুধু কোনো কথা বলতে পারে না, শুধু কান্না করতেছিল। তো সে ওই সময় রেগে বের হয়ে পাশের ঘরে আমার বান্ধবী বসে ছিল ওনার মেয়ে, তার হাত ধরে টেনে নিয়ে নেমে যেতে লাগলো সিঁড়ি দিয়ে। ওই সময় আমার মামা বারবারই তাকে বলতেছিল যে আপা প্লিজ আপনি মাথা ঠান্ডা করেন, কি হয়েছে আমি দেখতেছি, আপনি প্লিজ ব্যাপারটা এভাবে নিয়েন না, আপনি মাথা ঠান্ডা করেন। তো সে আমাকে আমার মামাকে একটা বাজে ধরনের কথা বলে যে আপনাদের মতো মানুষের সাথে কোনো কথা বলাই ঠিক না, আপনারা লোয়ার ক্লাসের মানুষ হয়ে আমাদের সাথে এরকম করেন, কিছু কটু কথা বলার পরে সে নেমে যায় এবং ওই অবস্থা থেকে বাসায় চলে যায়। তো তার কিছুক্ষণ পরে আমাকে বাসায় নিয়ে আসা হয়, বাসায় তো কন্টিনিউয়াসলি প্রবলেম হচ্ছে, কিন্তু আমার বাবা ওই সময় আর জানতে পারে না ব্যাপারটা, ওই মুহূর্তে ওইখানেই চাপা দেওয়া হয় এবং আমাকে বলা হয় যে বাবা যেটা পসিবল না সেটা তোমার চিন্তা করাও ঠিক না, তুমি ভুলে যাও ব্যাপারটাতে, আর যেটা ওর মা বাবা কেউ কখনো মানবে না তোমরা এই কাজটা করো না, আর এখন তোমার বাবাকে এটা বললে তোমার বাবা নির্ঘাত কিছু করে বসবে, তো অবশ্যই তুমি সেটা চাও না। তখন আমি চিন্তা করলাম যে না আমি আসলে এমন কিছু চাই না, আমার ব্যাপারটা থেকে সরে আসা উচিত, আর যেখানে আমি নিজের চোখে দেখলাম আমার ফ্যামিলিকে একটা মানুষ বাইরের মানুষ সেভাবে অপমান অপদস্থ করলো, বাইরের মানুষকে, আমি যাকে ভালোবাসি তার ফ্যামিলি, তারাও অবভিয়াসলি তখন আমার অনেক আপন, তো যখন দেখলাম যে এইভাবে করে আমার ফ্যামিলিকে হ্যারেস করা হলো, ভাবলাম যে ঠিক আছে এই পথে আর না যাওয়াটাই হয়তো আমার জন্য শ্রেয়। তো সেদিন আমার এঙ্গেজমেন্ট হয়নি, হয়েছে পরের দিন। পরের দিন যখন আমার কাছ থেকে মোবাইল নিয়ে নেওয়া হলো, আমার মামি খুব রাগি, তো সে আমার কাছ থেকে মোবাইল নিয়ে নিল এবং সে এতটাই রাগি যে সে আমাকে মারতে আসলো যে তুমি এরকম কোন একটা কাজ কিভাবে করতে পারলা যার কারণে তোমার ফ্যামিলিকে আজকে হ্যারেজ হতে হলো। তো সে টোটালি ডিটারমাইন্ড যে আমাকে কোনোভাবেই আর ওনার সাথে যোগাযোগ করতে দিবে না, ওই ফ্যামিলি কারোর সাথে যোগাযোগ করতে দিবে না। এরপর আমার বান্ধবী দুই একবার আসলো, তাকে আর ঘরে ঢুকতে দেওয়া হয়নি। তো এরপর দেখা গেল যে ওই দিনের ঝামেলা শেষ পর দিন সকালবেলা বা দুপুরের দিকে মেবি আমি কোনোভাবে মোবাইলটা আমার বাবার কাছ থেকে লুকিয়ে বাবার মোবাইলটা নিয়ে একটা রুমে ঢুকে দরজা বন্ধ করে আমি ওনাকে ফোন দিই। দেওয়ার পরে বলি যে আপনার আমি কি দোষ করেছিলাম বা আমার ফ্যামিলি কি দোষ করেছিল যার কারণে আপনার মা এসে আমাকে আমাদেরকে এভাবে অপমান করে গেল, এটা কি আমার প্রাপ্য ছিল, আপনি কেন বলতে গেলেন বাসায় এভাবে। তো উনি শোনার পর বলল যে আম্মু গেছিল তোমাদের বাসায়, মানে সে জানেই না ব্যাপারটা একেবারে, তার সে তার অজানা যে আম্মু গেছিল বা এরকম করছিল। এই কথাটা শোনার পর এর মধ্যে আমাকে আমার গেট নক শুরু হয়ে গেল, তো গেটটা আমি ভালোভাবে আটকাই নি বিধায় মামি ধাক্কা দিয়ে ঢুকে গেল। ঢুকে মোবাইল নিয়ে খুব রেগে টেগে সে আমাকে ঘর থেকে বের করে নিয়ে আসলো এবং বলল যে ওকে আমরা যে কাজটা করতে নিষেধ করছি সেটাই করছে, ওকে এখন আমার চোখের সামনে বসা রাখা হবে। তো তারপর বিকালে আমাকে, যেহেতু সন্ধ্যাবেলা আমাকে আসবে বরপক্ষ, তো ওই সময় আমাকে বাইরে নিয়ে গেল পার্লারের জন্য। বের হওয়ার পর রাস্তা আমার মামি আমাকে এমনভাবে টেনে নিয়ে যাচ্ছিল যেন কোনো গরু নিয়ে যায় ওভাবে করে, আমার মামি আমাকে এভাবে, এতটাই সে ক্ষিপ্ত হয়ে গেছে ব্যাপারটাতে। তো টেনে টেনে নিয়ে যাচ্ছে, অমন সময় দেখে রাস্তায় উনি আর ওনার আরেকটা ফ্রেন্ড দাঁড়ানো এবং আসবে আমার সাথে কথা বলতে চাচ্ছে এরকম একটা ব্যাপার। কিন্তু তার আমার মামির মুভমেন্ট দেখে, তার কথাবার্তা, তার অবস্থা চেহারা দেখে আর সামনে আসার সাহস পায়নি। যখন সে ওই পার্লারে ঢুকলো আমাকে আর কোনো কথা বলতে দিল না। বের হওয়ার সময় ঠিক একই সিন দেখলাম যে সে ওখানেই দাঁড়ায় আছে। বাসায় চলে আসলাম, আমি শুধু মামিকে বললাম যে মামি প্লিজ আমাকে একটা বার কথা বলতে দাও। মামি তারপরও আমাকে দিল না, বাসায় নিয়ে গেল। এরপর ওনার বাসায় কি হয়েছিল আমি জানি না, কিন্তু তার সেদিন আমি বাসায় যাওয়ার পর যেটা হলো যে সন্ধ্যার সময় কাবিনের জন্য সব ব্যবস্থা করা তারা চলে আসছে। আমার ফ্যামিলিতে আমার বাবাকে বলা হয়েছিল যে এঙ্গেজমেন্ট করা হবে, তো ওই সময় বরপক্ষরা আসছে আর আমার ফ্যামিলি এক রুমে, তো আমাকে সামনে নিয়ে যাওয়া।
এঙ্গেজমেন্ট বা কাবিনের যে কথাগুলো হচ্ছে সেটা হচ্ছে যে যার সাথে পারিবারিকভাবে আপনার বিয়ে ঠিক হয়েছে তার সাথে।
হ্যাঁ
আচ্ছা আচ্ছা,
পারিবারিকভাবে যার সাথে। তো ওনাদের সামনে যখন আমাকে বসানো হয় তখন ওনারা হঠাৎ করেই আমার বাবা মাকে না ডেকে, লাইক দুই ফ্যামিলির একটা কোঅপারেশনের মাধ্যমে তো জিনিসটা হবে, সেটা হওয়ার আগে তারা নিজেরা নিজেরাই আমাকে তাড়াহুড়ো করে আংটি পরিয়ে দিল এবং ওই দিনই আমি নাক ফুটো করেছি। তো সেই অবস্থাতে আমাকে বলা হচ্ছে যে ওর নাকফুলটা চেঞ্জ করে দাও, তো নাকফুল তো অবভিয়াসলি বিয়ের পরে চেঞ্জ করা উচিত। তো আমি এতটা জানতাম না, তারপরও কেমন একটু খটকা লাগছিল যে এত তাড়াহুড়া কেন করবে। আর পরের দিনই ছেলেটার ফ্লাইট ছিল, উনি মক্কায় থাকত, মক্কায় চলে যাবে। তো তাড়াহুড়ো করার পরে এমন সময় খালা দেখতে পায় যে ইংরেজি আমার আংটি পরানো হয়ে গেছে। তো খালামুনি যেটা আমার বাবাকে বলে যে আমাদের চোখের আড়ালে তো কাজটা করা ঠিক হয় না, এটা তো তাড়াহুড়ার কিছু নাই। তো তখন আমার বাবা যাওয়ার পর বলে যে আসলে তোমরা কাবিনের প্রিপারেশন নিয়ে আসছি, আমরা বললে এখন কাজীকে নিয়ে আসবো। তো আমার বাবা হঠাৎ করে আর এই দুই তিন দিনের মধ্যে, লাস্ট এর আগের দুই তিন দিনের মধ্যে আমার বাবার সাথে আমার মোটামুটি রিলেশনটা খুব বেশি খারাপ হয়ে যায়। বাবা বারবারই আমাকে জিজ্ঞেস করছিল যে আর কেউ মানুক না মানুক, তোমার কোনো আত্মীয় স্বজন, তোমার মামা খালা কেউ শুনুক না শুনুক, তুমি রাজি কিনা সেটা বলো। তো আমি বললাম বাবা দেখো, আমি তোমার কি মনে হয় আমি কি এখন বিয়ের যোগ্য, তুমি আমাকে কিভাবে বিয়ে বলতেছ, আমি এত কিছু জানি না, আমার মেয়ের ভালো মন্দ এটা আমি ভালো করে বুঝি। আর অন্য তখন আমার বাবার কি চিন্তাধারা ছিল সে ব্যাপারে একই কথা বলতেছিল যে তুমি কেন রাজি হচ্ছ না। ইভেন ইফ যখন আমি বলেছি যে আমি বিয়ে করব না বাবা, আপুর বিয়ে না হওয়া পর্যন্ত আমাকে এই ব্যাপারে প্রেশার দিও না, তখন আমাকে সে একসময় মারধর করে আমার বাবা, যে বাবা আমাকে কখনো ভাবে মারধর করেনি, আমার গায়ে হাত তুলেনি। সেদিন আমার বাবা এতটাই ক্ষিপ্ত হয়ে গেল আমার উপরে, আমাকে মারধর করলো এবং চরম ধরনের মারধর, আমার খালামুনি আমার মামা কেউ এসে আটকাতে পারেনি তাকে। মারার পর আমি চরম অসুস্থ হয়ে যাই, সেই অসুস্থতার মাঝখানেই আরো বেশি মেন্টালি সিক হয়ে যায় যে চিন্তাগুলো করে কি হচ্ছে ব্যাপারগুলো। যখন এই এঙ্গেজমেন্টটা হয়ে যায় তখন আমার বাবার মাথায় হঠাৎ করে হয়তোবা কিছু একটা আসে, সে যে বলে যে না না আজকে কাবিন করা দরকার নাই, এঙ্গেজমেন্ট হয়েছে যখন ঠিক আছে, মেয়ে তো আপনাদেরই হল, আপনারা যখন ছেলে 11 মাস পরে দেশে আসবে তখন না হয় কাবিনটা করা যাবে, মেয়ে তো আমার পরের দিন থেকে টেস্ট পরীক্ষা শুরু, SSC টেস্ট পরীক্ষা, তো আমার মেয়ে তো ম্যাট্রিক পরীক্ষা দিবে, তো ওটা দিয়ে নিক, তারপর বিয়ে শাদী ব্যবস্থা করা যাবে, ততদিন আমার বড় মেয়েটার জন্য আমরা কোনো ব্যবস্থা করি। তো তারা ব্যাপারটা একদম মানতে রাজি হচ্ছিল না যে না এখনই করে দিয়ে যাই। তো আমার আব্বুর কষ্ট হচ্ছিল যে এক রাতের জন্য সে কেন এত তাড়াহুড়া করছে, সেটা 11 মাস পরে এসেও করতে পারে। তারপরও সেদিন কোনোভাবে ব্যাপারটা ট্যাকেল দেওয়া হয় এবং
শুধু এঙ্গেজমেন্ট
হয়, কাবিনটা না হয়ে চলে যায় উনি। তারপরের দিন ছেলেটা চলে যায় মক্কায় আর আমিও পরীক্ষার হলে যাই। আমার তখন পরীক্ষা দেওয়ার মতো সিচুয়েশন বা প্রিপারেশন বা মানসিক অবস্থা কিছুই ছিল না। তারপরও আমি পরীক্ষা দিই। এর মাঝখানে সে আমার, আমি যাকে ভালোবাসি সে মানুষটা আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য নানান রকম ওয়ে খুঁজতে থাকলো। যেহেতু হঠাৎ করে একটা প্রবলেম হয়েছে, এই মুহূর্তে সে বাসায় আসতে পারবে না, তো কোনো না কোনো ভাবে আমার সাথে তার কন্ট্যাক্ট করতে হবে। তো সে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারছিল না। যখন আমি বের হই তখনই সে আমাকে ফলো করে, এবং একই এলাকায় থাকার কারণে, পাশাপাশি থাকার কারণে সে জনসম্মুখেও বের হতে পারে না, আমার সাথে দেখা করতে পারে না, তার উপর থেকে হয়তো বা তার মা দেখতে পাবে বা তার ফ্যামিলির কেউ দেখতে পারবে, যার কারণে ওভাবে যোগাযোগ হয়ে ওঠে না। কিন্তু সে ফলো রাখত, আমি কোথায় যেতাম, কার সাথে যাচ্ছি, কার সাথে গেলে আমি সে আমার সাথে কথা বলতে পারবে। তো আমাদের ফ্যামিলির মধ্যে সে এতটাই ইনভলভ হয়ে গিয়েছিল, আমার নানু খালামণি আমার মামা সবাই সাথেই খুব বেশি আপন ছিল। ইভেন সে নিজেও সবসময় বলতো যে আমি আমার বাবা মার সাথে এতটা ক্লোজ না, আমি আমার ফ্যামিলিতে কারো কোনো আত্মীয় স্বজনের বাসায় যাই না, কারণ ভালো লাগে না, সবাই কেমন জানো একটু রিজার্ভ টাইপ, তোমরা অনেক ফ্রি, দ্যাটস ওয়াই তোমাদের সাথে আমি মিশতে খুব পছন্দ করি। তো সে এমনও হয়েছে যে আমাদের বাসায় এসে রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছে, আমার বাবার সাথে গল্প করেছে। তো এই ব্যাপারগুলোর জন্য সে বারবার টানছিল হয়তো বা তাকে, সে আমার সাথে দেখা করতে পারতেছিল না। এর মধ্যেই আমাদের কোথাও যাওয়ার কথা ছিল, যাচ্ছিলাম আমার নানুর সাথে, তো সে পিছু নিয়েছে। পিছু নিয়ে এক সময় এসে আমার নানুকে বলে যে নানু প্লিজ আমার কথা শুনেন আর আমাকে ফিরিয়ে দিয়েন না রাস্তার মধ্যে। তো আমার নানু, আমাদের ফ্যামিলির সবাই ওনাকে খুব পছন্দ করত, ওনাকে ওনার ছোট বোনটাকে বাসায় আসা যাওয়া করত, আমার বাবা মা যেমনটা আমাদেরকে দেখছে তাদেরকেও সেভাবেই দেখছে। সো মানে পার্সিয়ালিটি করা এটা কখনোই চিন্তা করে না, তার ব্যাপারটা হঠাৎ করেই ঘটে গেছে যার কারণে কেউই এটাকে একসেপ্ট করতে পারছিল না। আমার নানু তখন বলল যে দেখ বাবা, করছিস যখন এরকম হঠাৎ করে এই ব্যাপারটাকে কেন করলি, অন্য কোনো ভাবে বিয়ে বলতেছে না, আমার মাথা খারাপ হয়ে গেছিল, ওর যদি বিয়ে হয়ে যেত আমি এই ভয়ে এই ব্যাপারটা এরকম করছি, আমি জানতাম না যে এমন কিছু ঘটবে। তো তারপরে আমি তো কথা বলতেছিলাম না, তারপরও এক সময় বলল যে প্লিজ তুমি আমার সাথে কথা বলো, আমাকে এভাবে ফিরিয়ে দিও না। তা আমি তখন একটা কথাই বললাম যে আমার বাবা মার যে অপমান হয়েছে এরপর আমি আর কি বলবো, যে ফ্যামিলিতে আমার ফ্যামিলির কোনো প্রায়োরিটি থাকবে না, সেখানে আমারই কি প্রায়োরিটি থাকবে, আর আমি বা কি কি আশা নিয়ে ওই ফ্যামিলিতে যাব, আপনার ভরসায় কি আমি যাব, আপনি কি আমাকে নিয়ে আলাদা থাকবেন, আমি কেন আপনাকে আলাদা করবো আপনার বাবা মার কাছ থেকে। তো উনি বলল না এমন কিছুই হবে না, জাস্ট ব্যাপারটাকে একটু শান্ত হতে দাও, তখন সব ঠিক হয়ে যাবে। তো আমি যখন বললাম যে আসলে এরকম হয়েছিল আপনার বাসায় এসে, আমার বাসায় এসে এভাবে কথা শোনানো হয়েছে, তো সেদিন সে তার বাসায় যায়, বাসায় যায়, আমার নানুকে বলতে নিষেধ করা যে তুমি বাসায় কাউকে যে বলো না যে আমার সাথে দেখা হয়েছিল বা এরকম কিছু। তারপর নানুকে নিয়ে চলে আসি আমি, আর যেটা আমি বারবারই বলছি যে আমার ফ্যামিলি এতটাই ফ্রেন্ডলি এবং এতটাই নরম মনের যে তাদের কাছে কেউ এসে যদি মানে তাদেরকে মেরে ফেলারও কথা বলে আমার আই ডোন্ট থিঙ্ক যে তারা অন্য কিছু বলবে, আর সবাইকেই খুব ভালোবাসত। আমার নানু সেক্ষেত্রে খুবই নরম একটা মানুষ, অনেক এজ হয়ে গেছে, সে এখনো জব করে, তারপরও তার মধ্যে আমাদের প্রতি যে টান যে ভালোবাসা এখনো আছে। তো যখন বাসায় আসলাম এরপরে উনি বাসায় যেয়ে ওনার মায়ের সাথে খারাপ ব্যবহার শুরু করল। আমার কাছ থেকে নেগেটিভ কথাগুলো শোনার পরে তার যে মেন্টালি খারাপ দিকগুলো মনে হয়েছে, খারাপ লাগছে যে কেন আমার সাথে এরকম করলো বা আমার ফ্যামিলির সাথে এরকম করলো, সে বাসায় যে তার মার সাথে চিলাচিলি শুরু করলো যে তুমি কিসের অহংকারে ওদের সাথে এরকম করলা, ওদেরকে এভাবে কথা শোনালা, তুমি কেন ওদের সাথে এমন করলা, তোমার কি অধিকারে, ওরা কি করছিল যে তুমি ওদেরকে যেভাবে অপমান করলা, তুমি বড় লোক, তোমার এই স্ট্যাটাসের জন্য, তোমার এই জিনিসপত্রের জন্য। সে ওখানে বাসায় ভাঙচুর করে, তার দামি দামি জিনিসপত্র সব শুধু ভাঙতে থাকে, ভাঙতে ভাঙতে একসময় তার মা যখন বলল যে ঠিক আছে আমাকে মাফ করে দে, আমি এমন আর কিছু করো, আমি যে দরকার হলে মাফ চাইব, তুমি শান্ত হও। এত কিছু হয়ে গেছে, ব্যাপারটা ওনার বাবা জানে না তখনও, ওনারা এতটাই রিজার্ভ ফ্যামিলি এগুলো ক্ষেত্রে যে বাবা কিছুই জানতে পারছে না, ঘরে ছেলে কি করছে মেয়ে কি করছে সে ব্যাপারে তারা কিছুই জানে না। শুধু বাবার একটা রুলস তাদের মধ্যে আছে যে বাবা বলেছে যেখানেই থাকো রাত্রে 10টার মধ্যে বাসায় থাকতে হবে। তো এখন বাবা মার চিন্তাভাবনা যদি এরকম হয় যেখানে থাকো রাত 10টার মধ্যে বাসায় আসতে হবে, এখন ছেলে মেয়ে কি করে আসতেছে এটা তো বাবা মা দেখতে পাচ্ছে না। তো সেক্ষেত্রে আর ওনার মাও ছিল এরকম যে খুব চেপে চেপে রাখতো কথা, সে বলতে চেত না, তো যতটা পারত বাবার কাছ থেকে লুকিয়ে রাখতো, বিকজ বাবা খুব রাগি জানলে অনেক মারামারি বা রাগারাগি করবে। তারপরে বাসায় যে এরকম ভাঙচুর করার পর তার মাকে সে রাজি করালো, সে আমাদের বাসায় এসে আমার ফ্যামিলির কাছে মাফ চাওয়াবে। এর মধ্যে সেদিন রাত্রেই আমার বাসায় যখন ব্যাপারটা নিয়ে খুব বেশি গাঢ়ভাবে আলোচনা হয়, তখন আমার বাবা ঘুমিয়ে গেছিল, এর মধ্যে উঠে এসে শুনতে পায় যে আমার মামা খালারা আম্মুরা কথা বলতেছে। তখন হঠাৎ করে সে রেগে যায় যে কি ব্যাপার, কি এরকম কিছু ঘটছে, তোমরা আমাকে কিছু জানালো না কেন? তো বললো যে না আমরা জানাই নাই, যে ব্যাপারটা এটা ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে এরকম হবে ব্যাপারটা আমরা বুঝি নাই। আমার বাবা তো সেরকম রেগে গেল, এটা তোমরা আমাকে ফ্যামিলির কেউ মনেই করো না যার কারণে তোমরা আমাকে জানাওনি, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, ওর মা আমাদের বাসায় এসে এভাবে কথা বলে গেছে, আর আমার মেয়েও।
আপনার বাবা ঘুম থেকে উঠে প্রথম জানলো যে আপনার সাথে সম্পর্কের ব্যাপারটা?
হ্যাঁ হ্যাঁ।
আপনার সাথে যে আপনার যার ভালোবাসা মানুষের কথা বলছেন তার সাথে যে আপনার সম্পর্ক আছে, একটা হৃদয় ঘটিত একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে,
তখন আমার বাবা জানলো,
তখন জানলো। এখানে এই ফাঁকে একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করে নি, আমি এর আগেও আপনাকে অফ ইয়ারে বলেছি, অন ইয়ারে বলেছি, যেটা আমরা কোন অনুষ্ঠান বলতে আমরা দ্বিধান্বিত হই, বরং আমরা বলতে চেষ্টা করি এটি একটি প্ল্যাটফর্ম যেখানে সবাই পছন্দ করে তাদের ভেতরে কথাগুলো কনফেস করতে, যাতে করে তাদের ভেতরে কোন রকমের অপরাধ বোধ না থাকে। ঘটনা পরিক্রমায় আমরা এরই আগে জেনেছি যে আপনাকে প্রচন্ডভাবে মারধর করেছিলেন বাবা,
জি।
সেটা করেছিলেন কি কারণে? তাহলে
করেছিলেন কারণ আমি বাবাকে বলছিলাম না যে আমি কেন বিয়ে করব না বা বিয়েতে কেন রাজি হচ্ছি না।
শুধু এইটার উপর বেস করে কি আপনার বাবা এভাবে আপনাকে মারধর করেছিল, নাকি তখন এই ব্যাপারটা কিছুটা হলো ওনার নলেজ এসেছিল যে আপনি কোনো কারোর সাথে সম্পর্ক
জড়িত? যায়নি, বাবা মেবি কিছু সন্দেহ করেছিল তখন যে হয়তো বা এরকম কিছু হতে পারে, বাট কার সাথে হচ্ছে বা এরকম কিছু আসলে আছে কিনা আমার বাবা এটা জানতো না।
শুধুমাত্র ধারণার উপর ভিত্তি করে আপনার গায়ে হাত তুলেছিলেন সেদিন তিনি?
তখন বাবার মাথা এই জন্যই গরম হয়েছিল যে আমি কখনো বাবাকে কোন দিক থেকে না করিনি যে বাবা এটা হবে,
বিয়ের ব্যাপারে না করছেন কেন সেই কারণে। আজকে উনি পুরোপুরি জানলেন যে আপনার সাথে বৈবাহিক প্রেম ঘটিত কারো সম্পর্ক আছে?
জি।
আচ্ছা, তারপর বলুন।
তখন আমার বাবা এটা জানার পরে আমি তো পাশের ঘরে বসে বসে কান্না করছিলাম, তো আমার বাবা যে আমাকে তখন আমার পরীক্ষা চলছে, টেস্ট পরীক্ষা চলছে, আমার বাবা যে আমাকে জিজ্ঞেস করলো আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলে বাবা, আমি কি তোমার বাবা হওয়ার যোগ্য না, আমি কি এতটাই দূরের মানুষ তোমার কাছে যে তুমি তোমার বাবাকে বলতে পারো নি তোমার মনের কথা? এটা সত্যি আমার জন্য তখন এবং আজও আমি নিজের কাছে ছোট যে আমি আমার বাবাকে আমার মাকে আমার কথাগুলো বলতে পারি না, যে বাবা মা আমাদেরকে এত বেশি আদর করতে, এত বেশি ক্লোজ হিসেবে, এত ফ্রেন্ডলি আমাদের সাথে ছিল, আমি তাদের কাছে এই ব্যাপারগুলো এক্সপ্রেস করতে পারিনি, তখন এটা আমার জন্য খুবই আমি নিজের কাছে ছোট হয়ে গিয়েছিলাম। তখন আমি আর নিজের কান্না ধরে রাখতে পারলাম না, বাবাকে বললাম বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে জানাই নাই, আমার মধ্যে এই সাহসটুকু ছিল না বাবা। তো বাবা বলল আচ্ছা ঠিক আছে, যেটা হয়ে গেছে হয়ে গেছে, এখন আমাকে তুমি বলো যে তুমি যেই সম্পর্কের মধ্যে আবদ্ধ হচ্ছ এটাতে তুমি এগ্রি কিনা, তুমি এটাতে রাজি কিনা। আমার চোখের কান্না দেখে আমার বাবা বুঝে গেল যে আমি এটাতে রাজি না, আমি চাচ্ছি এটা কোনোভাবে কাট অফ হয়ে যাক। তারপর দিনই আমার বাবা তাদের সাথে যোগাযোগ করে,
তাদের সাথে বলতে যার সাথে এনগেজমেন্ট হয়েছিল অর্থাৎ মক্কায় যিনি থাকেন,
হ্যাঁ হ্যাঁ,
প্রবাসী,
ওনাদের সাথে যোগাযোগ করা হলো। আর সেক্ষেত্রে ব্যাপারটা ছিল যে ছেলেটা আমাকে খুব পছন্দ করেছিল, ওনার ফ্যামিলিক্যাল কিছু দিক ছিল যে মা ছাড়া ওনার বাকি ভাই বোনরা কটূক্তি করছিল যে এখনই কেন বিয়ে করতেছে বা এরকম ফ্যামিলিতে কেন বিয়ে করতেছে, কি আসে
বিষয়। ফাইনালি বাবা জানিয়ে দিলেন ওই পরিবারকে,
এবং যা যা আমাদের মধ্যে আদান প্রদান হয়েছিল সব ব্যাক করে দেওয়া হলো, আর জানিয়ে দেওয়া হলো যে এটা পসিবল না,
এনগেজমেন্টটা তাহলে সেক্ষেত্রে পোস্টপন্ড। তারপর
তারপরে এদিকে উনি তো আমি যাকে পছন্দ করি সে মানুষ তো ঘরে তার মায়ের সাথে ভাঙচুর করে সবকিছু একাকার করে দিল, এবং ওই মুহূর্তে ওনার বাবা ঘরে ঢুকে, যখন তারা এই রকম চিলাচিলি ঘরে হচ্ছে ওই সময় বাবা ঢুকে এবং বলে যে কি কাহিনী এরকম কেন হচ্ছে। তখন অপু নিজেই বলে যে আমি বন্যাকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই, কিন্তু মা এরকম করে যে ওদের বাসায় অপমান করে দিয়ে আসছে। তখন নাকি তার বাবা এটা উনি আমাকে বলেছিল, আমি যেহেতু সেই সিচুয়েশনে ছিলাম না, সত্য মিথ্যা যাচাই করাটাও আমার ওভাবে উচিত হবে না, তো উনি আমাকে যেভাবে বলেছেন তখন বাবাকে আমি এই কথা বলেছি যে আমি বন্যাকে পছন্দ করে আমি ওকে বিয়ে করতে চাই। তো আমার বাবা আমাকে কাছে নিয়ে বসালো, বসায় আদর টাদর করে বলল যে দেখো বাবা তুমি এখনো বড় হওনি, এখনো ম্যাচিউর হওনি, বিয়ে কি জিনিস, ভালোবাসা কি জিনিস সেটা এখনো তুমি বুঝো না। ঠিক আছে পছন্দ করো বিয়ে সাথে, ওটা তো পরের কথা, ঠিক আছে মানলাম তোমার মায়ের এই কাজটা করা ঠিক হয়নি। তোমাকে একটা কথা বলে রাখি, রিলেশন করবা তোমার 99টা মেয়ের সাথে রিলেশন করো, কোনো সমস্যা নেই, ঘোরাফেরা করো যা ইচ্ছা করো, কিন্তু বিয়ে কিন্তু একজনকেই করতে হয়, এবং সেটা ওই 99 জনকে না যাদের সাথে তোমার রিলেশন ছিল, বরং এমন একজনকে করো যে তোমার ঘরে থাকার যোগ্য বা এরকম কিছু। তো তারপরে ওনার মাকে যখন বলা হয় যে তুমি যে ঠিক আছে সরি বলে আসো, ভাঙচুর করতে করতে ওনার পায়, মায়ের পায়ে সে কেটে যায়। তো ওটার জন্য সে কান্নাকাটি করে যে তুই একটা সামান্য মেয়ের জন্য আমার সাথে তোর মায়ের সাথে এরকম করতেছিস। তো তারপরও ওই ব্যাপারে তার কোনো সেন্স ছিল না, সে বারবারই বলতেছিল যে তুমি সরি বলবা তারপর আমি কথা শুনবো। এক সময় সে তার মাকে নিয়ে আসলো আমাদের বাসায়, সেদিন সন্ধ্যাবেলা নিয়ে আসার পরে ওদিনই আমার ব্যাপারটা এঙ্গেজমেন্টের ব্যাপারটা নাকচ করে দেওয়া হয়। ওদিন সন্ধ্যাবেলায় ওনার মাকে নিয়ে আসলো বাসায়, আসার পরে আমার বাবা তখন সামনে বসা, মা খালামণি মামি বসা, তো বলল যে আচ্ছা ঠিক আছে আমি যে কাজটা করছি আমার করা ঠিক হয় নাই, এর জন্য আমি সরি বলতে আসছি, মাফ চাইতে আসছি, আমাদের মধ্যে রিলেশন আগের মতোই থাকবে সেটা কোনো কথা না, কিন্তু একটা কন্ডিশন থাকবে, যে কন্ডিশনটা ওনার মা ওনাকে বাসায়ও বলেনি। কন্ডিশনটা হচ্ছে যে একটা শর্তে ওরা ঘোরাফেরা মানে সে যেভাবে ছিল ওভাবে থাকতে পারবে, সেই শর্তটা হচ্ছে ওদেরকে ভাই বোনের মতো দেখতে হবে। এটা শোনার পর আমি খুব শক হয়ে যাই যে ঠিক আছে রিলেশন না থাক সেটা অন্যরকম ব্যাপার, বাসায় আসা যাওয়া করতেছে আত্মীয় হিসেবে, বাট আমি যাকে আমার ভালোবাসার মানুষ হিসেবে মনে করেছি, ফিউচারে সে আমার হাজবেন্ড হতে পারে, আমি তাকে কি করে আমার ভাই মনে করব। এবং তার ক্ষেত্রে ব্যাপারটা এরকমই কাজ করেছিল, সে বারবার তার মাকে বলছে মা এটা কেন বলছো তুমি, ঠিক আছে তুমি মাফ চাইতে আসছো মাফ চাও। তারপরও বারবার সে ওই কথাটাই বলছিল যে তুমি তোমরা ভাই বোনের মতো যদি থাকতে পারো তাহলে আমি আর কিছু বলব না কখনো। এটা বলে সেদিনের মতো নর্মাল কথা বলে চলে গেল ওনারা। তারপর থেকে অ্যাকচুয়ালি তাদের তারপর থেকে আমাদের মধ্যে আর ওভাবে কোনো যোগাযোগ হয়ে ওঠেনি। তো ফ্যামিলিক্যাল দিক থেকে তো আমরা মোটামুটি ডিটাচ হয়ে গেলাম, বাট ওর বোনটা মাঝে মাঝে আসতো যে আমার বান্ধবী।
এই তো ছিল আপনার পরিবারের যে খুব সুক্ষাতি সূক্ষ্ম পরিবারের ব্যাপারগুলো চলে আসছে বন্যা, কিন্তু আমাদের আসলে অনুষ্ঠানটা সময়ের মধ্যে শেষ করতে হবে। আমরা এর মধ্যে এগুলো জেনে নেওয়ার চেষ্টা করব আপনার কাছ থেকে যে আপনাদের মধ্যে হৃদয় ঘটিত যে সম্পর্কের কথা বলছেন সেই হৃদয় ঘটিত ব্যাপারটা কোন রূপে ছিল, এবং পরবর্তীতে আপনারা দুজনের ভাবনাটা কি ছিল, এবং পরবর্তীতে এই সম্পর্কটাকে কত দূর পর্যন্ত আপনারা টেনে নিয়ে গেছেন, এবং এইখানে এই মুহূর্তকাল পর্যন্ত আসতেই অনেকগুলো ব্যাপার আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, যেখানে এসেছে খুব অল্প বয়সে আপনার বিয়ে দেওয়ার ব্যাপারটা, যেখানে এসেছে আপনার খুব অল্প বয়সে ভালো লাগা ভালোবাসা তারপর বিয়ে পর্যন্ত আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার যে চেষ্টা সেটা, সেখানে এসেছে একেবারেই অমূলক কিছু কথা, কেউ হয়তো প্রেমিক প্রেমিকার দৃষ্টিতে দেখছে, কেউ কাউকে আরোপিত করছে যে সেটা যেন ভাই বোনের দৃষ্টিতে দেখা হয়। আসলে এগুলোই কি সত্যিকার অর্থে ওয়ে আউট, যাতে করে আমরা সামাজিক এই সব প্রবলেমগুলোকে সলভ করতে পারি, সেগুলো নিয়ে কিন্তু আমরা অনুষ্ঠান শেষের দিকে অনেক বিশদভাবে কথা বলার হয়তো চেষ্টা করব। আমরা জেনে নেব এই ফাঁকে যে আপনার সাথে আপনার ভালোবাসার মানুষের সম্পর্কটা কি ছিল, এবং তার সাথে আপনার সম্পর্কটা পরবর্তীতে কোন দিকে যাচ্ছে সেই ব্যাপারগুলো, এবং পারিবারিক যে দ্বন্দ্বের কথাগুলো আসছে, পারিবারিক যে ঘটনা বহুল ঘটনার কথাগুলো আসছে, সেগুলো আমরা পরে আবার জানার চেষ্টা করব।
হ্যাঁ, তো ওর সাথে আমার রিলেশন তখন তো একেবারে পারিবারিক থেকে ডিটাচ হয়ে গেলাম আমরা, ওভাবে আসা যাওয়া বা যোগাযোগ হল না। বাট এরপর থেকে উনি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করল, আমি যখন পরীক্ষা দিয়ে দিলাম স্যারের বাসায় যেতাম কোচিং করতে।
আপনি এখন এখন কোথায় আছেন, কোন জব করছেন নাকি এখন স্টুডেন্ট?
না, আমি এখনো স্টুডেন্ট।
স্টুডেন্ট মানে কোথায় আছেন?
আমি ইডেন কলেজে অনার্স থার্ড ইয়ারে পড়ছি।
ইডেনে আছেন অনার্স থার্ড ইয়ার?
জি।
আর আপনার চাইতে কয় বছরের সিনিয়র যেটা আপনার ভালোবাসার মানুষ?
তিন বছরের সিনিয়র।
তিন বছরের সিনিয়র, অর্থাৎ আপনি যখন ম্যাট্রিক দিচ্ছেন বা টেস্ট পরীক্ষা নিয়ে ব্যস্ত, তখনও সে তার স্টুডেন্ট লাইফ শেষ করতেই পারেনি?
না, ইন্টার পরীক্ষা দিচ্ছিল।
ইন্টার পরীক্ষা দিচ্ছে?
জি।
আচ্ছা, তারপর বলুন।
তারপর বাসায় তো ওভাবে আর কাউকে কিছু বলা হয়নি, আমাকেও আমার বাসা থেকে আমার বাবা মা বলে দিল যে বাবা দেখো, একদম ন্যাচুরালি ব্যাপারগুলো তারা আমাকে বলার চেষ্টা করেছে যে আমি যেন এখন একটু ধীরস্থির ভাবে চলাফেরা করি বা ঠিক আছে পছন্দ করেছি, আমাকেও উপরে উঠতে হবে, পড়াশোনা শেষ করতে হবে, তাকেও উপরে উঠতে হবে, তো যেন আমরা ওভাবে দেখাশোনা না করি, দেখা সাক্ষাৎ অফ করে
বাড়ির কথাগুলো আমরা জানি, বাড়ির কথাগুলো যদি আসলে প্রথম থেকে এইভাবে শুনে আসতেন হয়তো আজকে এই ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে আমাদের যেতে হতো না। আপনাদের কথা বলুন।
বাইরে আমাদের দেখা শুরু হলো
এবং আরেকটু বলি, সেটি হচ্ছে আমার মনে হয় না যে আপনি আপনার প্রাত্যহিক জীবনে পারিবারিক জীবনে যেভাবে কথা বলছেন সেইভাবে আপনি কথা বলেন, এমন ভাবে কিছু কথা বলুন যাতে করে আপনাকে অনেক অতিপ্রাকৃত মনে হয়, মনে হয় যে বন্যা সেই বাড়ির পাশের মিষ্টি মেয়েটি যেমন দেখাচ্ছে এখন, কথাবার্তাটা সেইভাবে আসুক, এত স্ট্রাকচার্ড খুব পলিশ ওয়েতে বলতে হবে যেভাবে বলতে গেলে আপনার ভেতরের বন্যাটা ঠিকভাবে প্রকাশিত হচ্ছে না, সেইভাবে বলার কোন দরকার নাই। একদম প্ল্যাটফর্ম ওপেন, বি ক্যাজুয়াল, একদম রিল্যাক্স হয়ে কথা বলুন, কোন রকমের এত স্ট্রাকচার হতে বলার দরকার নাই, ঠিক আছে, যাতে করে আমরা আপনার সত্যিকারের বন্যাকে আমরা দেখতে পাই। জি শুরু করুন।
এই তো বাইরে দেখা করলাম, যেভাবেই হোক আস্তে আস্তে ওনার সাথে আমার মেলামেশাটা বাইরেই বেশি শুরু হলো, আমার ফ্যামিলিতে তো কেউ জানতে পারছে না,
পরিবার জানছে না, জানতে দিব না, কি হবে দেখা যাবে ম্যাট্রিক পরীক্ষার সামনে, আই ডোন্ট কেয়ার, বিন্দাস লাইফ শুরু হলো আপনার ভালোবাসা। বলুন।
স্কুল ফাঁকি দেয়া, কোচিং ফাঁকি দেয়া, বাইরে মিট করা, বাট সবসময় একটা জিনিস আমার মধ্যে কাজ,
এই বিষয়গুলো নিয়ে পরে শুনবো, আপনি বলতে থাকুন।
আমি ওনাকে বলার চেষ্টা করতাম যে আসলে এটা ঠিক হচ্ছে না এভাবে বাইরে ঘোরাফেরা করা, তো ঘুরতে তো যেতাম, তখন কোনো প্রবলেম ছিল না, কোনো চিন্তাও হতো না যে কেউ দেখে ফেললে কি হবে বা কিছু একটা, ওনার মধ্যে কাজ করতো ঠিক আছে কেউ দেখে ফেলবে, আমরা অমুক জায়গায় যাই, এই জায়গায় যাই, ঘুরতে যাই, তো দেখা করতে করতে একদিন
যে পৃথিবীতে মনে হয় 2 লক্ষের উপরে হয়তো এই ধরনের ধর্মগ্রন্থ সহ এই ধরনের গ্রন্থ আছে যেখানে ভালো ভালো কথা লেখা থাকে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা এই জিনিসগুলো আমাদের প্রাত্যহিক জীবনে কিন্তু প্র্যাকটিস করি না, যে কারণে হয়তো সমস্যাগুলো আসে। আর লাভগুরুর এই প্ল্যাটফর্মটাই এরকম যে প্রাত্যহিক জীবনে কি করেন সেটাই প্রকাশ করেন, তারপর আমরা মূল্যায়ন এবং পুনর্মূল্যায়ন করব কি ঠিক ছিল বা কি ভুল ছিল। জি বলুন।
তারপর একদিন হঠাৎ করে আমাকে একটা সারপ্রাইজ দিল,
এখন কিন্তু বিন্দাস আমরা, ঠিক আছে, একদম ভেতরের বন্যা প্রকাশিত হচ্ছে। জি বলুন।
আমাকে একদিন একটা সারপ্রাইজ দিল, সেটা হচ্ছে আমাকে বলল যে তুমি কালকে অমুক সময়
অমুক জায়গাতে আসবে,
হ্যাঁ আচ্ছা, মানে সিঁড়িতে ওয়েট করবা আমার জন্য, আমি আসবো। তা বললাম সিঁড়িতে ওয়েট করবো, এই সময় তো কেউ না কেউ যদি শুনে ফেলে বা দেখে ফেলে কি হবে, তো বলে যে না কিছু হবে না তুমি থেকো। আমি সেদিন থাকলাম, কিছুক্ষণ পরে দেখলাম যে সে আসতেছে, আস্তে আস্তে খুব একদম যেটাকে বলে মাঞ্জা মেরে আসা, খুব সেজে গুজে এসে আসলো, এসে আমাকে বলতেছে যে তোমার জন্য একটা গিফট নিয়ে আসছি আজকে। তো কি গিফট? আমি তখন ভয় পাচ্ছিলাম যে সিঁড়ির মধ্যে দাঁড়ায় আছে, কে দেখবে না দেখবে। তারপর বলতেছে যে তোমার জন্য আমি একটা গিফট নিয়ে আসছি, দেখো কি গিফট। তো উনি আমার হাতে একটা প্যাকেট দিল, প্যাকেটটা বাসায় নিয়ে যে বললো যে বাসায় নিয়ে যে খুলে এবং কেউ যেন না দেখে। আমি খুব চেঞ্জ হয়ে গেলাম যে আসলে কি দিল, কিন্তু গিফটটা পাওয়ার সাথে সাথে খুব খুশি হয়ে গেলাম। তখন আমি বললাম যে আপনি আমাকে দিলেন, আমি তো কিছু দেওয়ার জন্য রেডি করে রাখিনি। বলছে অসুবিধা নাই, আমি দিছি, এটা হচ্ছে কথা, তুমি বাসায় যেয়ে দেখো। তারপর আমি বাসায় গেলাম, যাওয়ার পরে তখন আমার মা কোনো কারণে বাসা থেকে বের হলো, প্যাকেটটা খুলে দেখলাম একটা মোবাইল, তখন 2005 মাত্র সিটিসেল মোবাইল আস্তে আস্তে চালু হচ্ছে, তো খুব সুন্দর একটা মোবাইল। আর আমি তো আমাদের ফ্যামিলির মধ্যে এমনই ছিলাম যে মোবাইল তখন প্রয়োজন পড়তো না ইউজ করা, তো কেমন করে ইউজ করতে হয় অথবা এই মোবাইলটা কতটুকু গুরুত্ব আমি জানতাম না। মোবাইলটা দেখার পর আমি খুব এক্সাইটেড হয়ে গেলাম যে আমি এটাকে কিভাবে রাখবো, কি করব, কোথায় রাখবো, এত সুন্দর একটা গিফট, এত বড় একটা গিফট, আমি কি করব এটা দিয়ে। একসময় যে ফোনটা অন করার সাথে সাথে উনি ফোন দিল, দেওয়ার পরে আমি যখন হ্যালো বললাম তখন সে খুব খুশি, এন্ড সঙ্গে সঙ্গে সে আমাকে বললো আই লাভ ইউ। তো আমি শুনে,
এটা কি প্রথম শোনা তার কাছ থেকে? আই লাভ ইউ
ফোনে প্রথম শোনা।
আচ্ছা, তারপর
তখন যে মনে হলো যে আসলে হি লাভস মি সো মাচ মেবি, তো আমি এত খুশি হয়ে গেলাম, আর ভয়টা তখন আর কাজ করছিল না, মনে হচ্ছিল যে এত আমাকে ভালোবাসে যে আমাকে একটা মোবাইল দিয়ে দিল। তখন তো উনি আর্নও করেন না ওভাবে, উনি ইন্টারে পড়ছে মাত্র, তো ওনাকে ফোন দিয়ে বললাম যে আপনি আমাকে এত সুন্দর একটা গিফট দিলেন এর জন্য থ্যাংকস, বাট আমি কি রাখবো, কোথায় রাখবো, এটা বাসায় যদি কেউ দেখে তাহলে তো বকা দিবে বা প্রবলেম হবে। বললো যে লুকায় রাখো, এটা কোনো ব্যাপার না, যেখানে ইচ্ছে সেখানে লুকায় রাখো, জামার ভিতরে লুকায় রাখো বা বিছানার নিচে লুকায় রাখো, দেখবে না। তো আমি ঠিক আছে, এই প্রথম গিফট পেলাম মোবাইল। তো আস্তে আস্তে মোবাইলের কথাটা আমি কাউকেই জানাতে পারিনি, একেবারে কাউকে না। তো লুকায় রাখা ওই সময় আমি তো এতটাই সারাদিন ওইটা নিয়ে ব্যস্ত থাকতাম যে পড়াশোনা আমার মাথা থেকে আস্তে আস্তে চলে যেতে শুরু করলো। আমি স্যারের বাসায় যেতাম, বাট ওই যে টেনশন একটা কাজ করতো সবসময় যে আমাকে মোবাইলটা লুকায় রাখতে হবে বা আমি কখন কথা বলবো, কখন আমি ফোনটা অন করব। তো কথা বলতাম লুকায়, খুব ভালো লাগতো। স্কুলে নিয়ে যেতাম মোবাইল অ্যান্ড আমার স্কুলের ফ্রেন্ডদেরকে আমি বলতাম যে দেখ আমাকে একজন খুব লাভ করে অ্যান্ড এটা আমাকে সে দিছে, গিফট দিছে। তো সবাই বলতো তুই তো অনেক লাকি, এখনই এত সুন্দর গিফট পাচ্ছিস বা তোকে মনে হয় অনেক লাভ করে, দ্যাটস ওয়াই দিচ্ছে। তো এই ভালো কথাগুলো শুনতে শুনতে নিজের
মধ্যে আমি আমার সমালোচকদের উদ্দেশ্যে একটু বলে রাখি, যারা হয়তো আমাদের কিন্তু সব গ্রুপের লিসনাররা কিন্তু আমাদেরকে শুনে, অনেকে হয়তো ভাবনার মধ্যে চলে এসেছে যে ক্লাস টেনে পড়া একটি মেয়ে, তার সাথে তার চাইতে দুই তিন বছরের বড় ইন্টারমিডিয়েট পড়া একটি ছেলে, তাদের ভালোবাসা কত চমৎকারভাবে উপস্থাপিত হচ্ছে লাভ গ্রুপ প্ল্যাটফর্ম থেকে। আসলে আমরা কিন্তু সত্যিকারের কনসিকুয়েন্সগুলোকে কিন্তু তুলে ধরার চেষ্টা করি, এবং ওই সময় যে ভালোবাসার মানুষটা এখানে এখন বসা আমাদের সামনে, সে কোন প্রেক্ষিতে ছিল এবং কোন প্রেক্ষিতে থেকে ঘটনাগুলো ঘটে যাচ্ছিল এবং তার কারণে কি ভুল হলো বা কি ঠিক হলো, সেগুলো তো পরে আমরা আসব। আমরা আসলে সেই প্রেক্ষিতটাকে উপস্থাপন করার চেষ্টা করছি এখন।
যোগাযোগ আমরা লুকিয়ে লুকিয়ে যোগাযোগ করা শুরু করলাম, মোবাইলে কথা বলা, রাত্রে লুকিয়ে কথা বলা। রাত্রে আমি আমার বড়াপুর সাথে ঘুমাতাম, তো বড়াপু যখন ঘুমিয়ে যেত ততক্ষণ পর্যন্ত আমি জেগে থাকতাম, যেভাবেই হোক আমাকে জেগে থাকতে হবে। দেখা যাচ্ছে আমি ঘুমিয়ে চোখ খুলতে পারতেছি না, তারপরেও হঠাৎ করে মনে হতো
যে প্যাশনটা হয়তো পড়ালেখার ব্যাপারে কখনোই করা হয়নি ওরকম ভাবে, সেটা হচ্ছে ভালোবাসার মানুষের কণ্ঠস্বর শুনতে হবে মোবাইলটা দিয়ে, সেটার জন্য জেগে থাকার চেষ্টা। হ্যাঁ, তারপর
তখনই তো জেগে থাকতে থাকতে আমার সাথে কথা বলতে বলতে। বাট আমরা কখনো ওভাবে করে গেট লাগিয়ে শোয়া ঘুমানো বা বড়পো আমি শুতাম, তো গেট লাগানোটা কখনো হয়নি। তো ওই সময়টুকু থেকে আমি শুরু করলাম যে আব্বু আম্মু শুয়ে গেলে, বড়পো শুয়ে গেলে আমি গেটটা লাগাবো, না হলে কখন চলে আসে আব্বু ঝামেলা। আমার আম্মু আবার এমন যে রাতে ঘুমিয়ে গেলে রাতে তিনটার সময় এসে দেখে। তো রাত্রে কথা বলি লুকিয়ে লুকিয়ে, বাইরে দেখা হয় ফোনে, কালকে তুমি অমুক জায়গায় আসবা বা কালকে তুমি বের হচ্ছ নাকি। এই সারাদিন কি হলো না হলো নানান রকমের কথা, আব্বু বকা দিছে, আম্মু বকা দিছে, আমাদের বাসায় আজকেই মেহমান আসছে, মানে যত রকমের কথা। তখন মনে হতো যে এই মানুষটাকে বলতে পারলে মনে হয় অনেক ভালো লাগবে, এবং বলাগুলো এমন ছিল যে শুধু বলতেইছি বলতেইছি, একদিনের কথা মনে হতো যে হাজার দিন ধরে বলতেছি, কত কাহিনী, লম্বা লম্বা কাহিনী। উনিও বলতো, উনিও শুনত। তো কথা তো শেষ হয় না, আমাদের ভালোবাসার পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকলো। বাট মাঝে মাঝে ওনাকে আমি যখন দেখতাম যে আসলে বাসা থেকে আমাকে কোনো দিক থেকে আম্মু বা আব্বু বলতেছে যে বাবা যাই করো, পড়াশোনাটা ঠিক মতো করো, তুমি পড়াশোনা করতেছো না, কমপ্লেন আসতেছে তোমার স্যারের বাসা থেকে, তুমি পড়া রেগুলার করতেছ না, কোথায় তোমার ধ্যান থাকে, কি করো, যা হয়েছে বাবা ভুলে যত, এই কথাগুলো যখন মনে আসে তখন মনটন খুব খারাপ থাকে, কান্নাকাটি করি। ওই কথাগুলো আবার ওনাকে শেয়ার করতাম যে আমার মন খুবই খারাপ, আমি পড়াশোনা ঠিক মতো করতে পারতেছি না, আমার মাথায় সারাদিন শুধু আপনি কাজ করেন। তো উনিও ব্যাপারগুলো খুব ভালোভাবে এক্সপ্রেস করতে পারত যে আমি সারাদিন কাজ করতে গেলে তোমার কথা চিন্তা করি, আমি কলেজে গেলেও তোমার কথা চিন্তা করি, নানানভাবে এক্সপ্রেস করার চেষ্টা করতো। খুবই ভালো লাগতো তখন, সবকিছুই রঙিন, তখন চোখে আমার রঙিন
সবকিছু,
রঙিন দুনিয়া আমার। তখন বাবা বকা দিলেও কিছু মনে হয় না,
কিছু থেকে কিছু যায় আসে না, আমি বিন্দাস,
আই এম ইন লাভ,
ইউ আর ইন লাভ।
তখন এই চলাফেরা করতে করতে একদিন, এরপর আমার এসএসসি পরীক্ষা, তারপর এসএসসি পরীক্ষার আগে থেকেই আস্তে আস্তে যখন আমার সাথে তার এই মোবাইলে কথা বলা
সবচাইতে এক্সট্রিম, মানে সেই রকম রোমান্টিক মুহূর্ত কোথায় ছিল?
ফ্যান্টাসি কিংডম,
ফ্যান্টাসি কিংডম
লুকি একদিন, এটা অবশ্য কলেজে। তো কলেজের আগে আরো ঘটনা ঘটে, তো কলেজেই উঠার পরে একদিন কলেজ ফাঁকি দিয়ে যাওয়া, কলেজে ড্রেস পরা অবস্থায় ফ্যান্টাসি কিংডমে গিয়েছিলাম। এটা বাসায় আজ পর্যন্ত কেউ জানেনি, এখন জানতেছে।
সবচেয়ে ভালো লাগার মুহূর্তটা কি ছিল ফ্যান্টাসিতে?
একসাথে রাইড গুলোতে চড়া, চিৎকার করা, ঘোরাফেরা করা, এন্ড ওই সময়টা ছিল এমন যে আমরা দুজনেই গিয়েছিলাম আর একেবারে টোটালি খুব আমার মাথায় তো টেনশন কাজ করছিল যে আমি কিভাবে বাসায় তাড়াতাড়ি ফিরবো। তো উনি আমার খালি একই কথা বলতেছিল যে কোনো টেনশন করো না, চারটার মধ্যে তুমি বাসায় থাকবা, বাসা থেকে কোনো টেনশন করা দরকার নাই, তুমি যেতে পারবা, এখন চলো আমরা যাই। ওখানে যাওয়ার পর আমরা তো কোনো ড্রেস ট্রেসও নিয়ে যাইনি, ওয়াটার কিংডমে যাব সেটার জন্য কোনো ড্রেস নিয়ে যাইনি। তো ওখানে যে ড্রেস পাওয়া যায় রেঞ্জে পাওয়া যায়, তো ওখান থেকে ড্রেস ট্রেস নিয়ে আমরা চেঞ্জ করে গেলাম। ওই সময় আমাকে উনি দেখে বললো যে তোমাকে অনেক নাইস লাগতেছে। তো শুনে তো আমি একদম খুশি মনে মনে যে আমাকে অনেক নাইস লাগতেছে। যাই হোক, খুব মজা করলাম ওখানে, লাইফে ফার্স্ট টাইম আমি ওভাবে মজা করা বা ফ্যামিলি ছেড়ে কোথাও যাওয়া, এর আগে ফ্যান্টাস্টিক কিংডম গেছি বাট ফ্যামিলি সাথে ওভাবে মজা করা হয় নাই। তো ওইটার এক্সপিরিয়েন্সটা বা আনন্দটা অনেক বেশি ছিল, এটা এক্সপ্রেস করার মতো না, তখন তো সবই ভালো লাগতো। তারপর বাসায় গেলাম এবং এই ফিল শেয়ার করতে করতে আরো নেক্সট কিছুদিন গেছে যে অনেক ভালো লাগছিল, আমরা নেক্সট টাইম আবার যাবো, ঘুরবো ফিরবো, ভাল লাগে এই আর কি। তো এইচএসসি দেওয়ার পর রেজাল্ট যখন আউট হলো, তো আমার রেজাল্ট বরাবরই ভালো ছিল, তো সেক্ষেত্রে সবার এক্সপেকটেশনটা আমার জন্য অনেক বেশি ছিল। আমি যে স্যারের কাছে পড়তাম সেই স্যারও আমাকে নিয়ে অনেক এক্সপেক্ট করত, এবং আমাদের ভালো রেজাল্টের কারণে মেবি ওনার বোনটা আমাদের সাথে পড়ে। তো রেজাল্ট জিপিএ 5 আসলো না, আসলো তার চেয়ে কম। আমি তো খুশি, আমি কিছুই পড়িনি, আমি কিভাবে 4.75 পেয়ে গেলাম, কিন্তু আমার বাবা মা একটু খুবই মন খারাপ করছে। আপনি
জিপিএ 5 পাবেন এটা তো একদম অবধারিত ছিল,
অবধারিত ছিল।
স্কুলে খুব শুরু থেকে আপনার রেজাল্ট খুব ভালো আসছে,
রেজাল্ট এরকমই ছিল 1-2 বড় জোর। তো সেক্ষেত্রে আমার
স্যার, আপনি ফার্স্ট হচ্ছেন অথবা সেকেন্ড হচ্ছেন, মানে ফার্স্ট সি মাস্ট, সেকেন্ড বাই চান্স, থার্ড সি নো, ফার্স্ট মাস্ট, সেকেন্ড বাই চান্স, থার্ড সি নো, বাট আপনার রেজাল্ট হল 4.75। অনেক বেশি এক্সপেক্টেড ছিল যে আপনি জিপিএ 5
পাবেন। হ্যাঁ, এটা আমার বাবা আর আমার স্যারের জন্য,
কিন্তু আপনার জন্য তো কোনো সমস্যা হচ্ছে না, কারণ আপনি বিন্দাস।
আমার জন্য কষ্ট ছিল না, আমি তো,
কারণ এই কষ্ট ভুলে থাকার জন্য আপনার একটা মুহূর্ত যথেষ্ট, এই ফ্যান্টাসি কিংডমের স্মৃতি।
আমি চিন্তা করি যে না পড়াশোনা, আর তখন মেন্টালি এতটাই ডাইভার্ট হয়ে গেছিলাম যে পড়াশোনা, বইয়ের কাছে বসলেও মনে হয় ওনাকে দেখতেছে, তারপরে বই পড়বো কি তখন মনে হয় ওনার সাথে কথা বলি, এরকম মনে হতো, কখন লাইটটা অফ হবে, কখন সবাই ঘুমাবে, আমি কথা বলবো, এরকম একটা ব্যাপার কাজ করতো তখন।
কি রোমান্টিক,
ওই সময় তো রোগ চোখে রঙিন চশমা, অবভিয়াসলি রোমান্টিকই লাগবে সবকিছু। এক টাইমে যে মনে হলো যে
শত ভুল আজ নিত্য চারিপাশে, ভুলগুলো ভুল হয়ে ফিরে আসে, ভালোবাসি তো ওই নতুন হাসি, দেখে স্বপ্ন কাটে আমার দিবানিশি।
This track was downloaded from FusionBD.com.
স্বাগত জানাই বন্ধু আপনাকে আরো একবার শুনছেন আপনি রেডিও আমার 88.4 এফএম চলছে ভালোবাসার বিশেষ আয়োজন আমার ভালোবাসা আর সঙ্গে আছি ভালোবাসার দুই বন্ধু আরজি টুটুল এবং মেঘলা সহাসুজ্জ্বল মেঘলা আর আমাদের সাথে আছে লাভগুরু এবং সেই বিশেষ অতিথি যার গল্পের মাঝ পথে আমরা আছি আমরা যাব সেখানটায় তবে যাবার আগে বন্ধু আপনারা কিভাবে আপনাদের মনের কথাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন সেটা জানিয়ে দেবে সিদ্ধহস্ত মানে সব জানতে আমাদের
মেঘলা না সব জানতা না কখনোই আর বন্ধু নিয়মটা জানিয়ে দেওয়ার আগে বলে দিচ্ছি যে এক্স্যাক্টলি আমাদের ঘড়িত সময় ঠিক রাত 12:41 বেজে 49 সেকেন্ড আর জানিয়ে দিচ্ছি নিয়মটা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর এ দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা দেন স্পেস দিয়ে মনে যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে আর নেক্সট এপিসোডে আমাদের প্রোগ্রামে যারা পার্টিসিপেট করতে চান অ্যাজ এ গেস্ট তারা যেটা করবেন সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর এ দেন স্পেস দিয়ে লাভগুরু দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা সবকিছু লিখে পাঠিয়ে দিন সে একই নম্বর 2323 তে আর এর মাঝখানে আমাদের তো অনেক এস এম এস চলে এসেছে সুন্দর একটা এস এম এস আছে মানে হিন্দি একটা শের আছে গুরুকে উদ্দেশ্য করে সেটা না বললেই নয় গুরু একটা হিন্দি শের আছে হ্যাঁ তাপস লিখেছেন মিরপুর থেকে গুরু জব সে হুয়া শুরু তেরি লাভ গুরু ফিদা হো গয়া জাহা মিল গয়া দিলকে আহা
আহা এই জন্যই বলেছিলাম তুমি সব জানো
ওকে
আমরা আর সময় নানি সরাসরি চলে যাচ্ছি বন্যার কাছে যার কাছে আমরা শুনছিলাম তার জীবনের কথা বন্যা আমরা শুনিনি তোমার খুব ভালো লাগার সেই মুহূর্তগুলোর কথা তো তুমি বলছিলে এখন সেখান থেকে বাকি বাকি ঘটনাগুলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি
এই তো কলেজে উঠলাম কলেজে উঠার আগে থেকে আস্তে আস্তে সে আমাদেরকে আমার ফ্যামিলিকে ম্যানেজ করার চেষ্টা করলো আমার মাকে প্রথমে তারপর আমার নানুকে আমার খালামণিকে আস্তে আস্তে ম্যানেজ করার চেষ্টা করলো যেন ব্যাপারগুলো আস্তে আস্তে নর্মাল হয় আর বাইরে যাওয়াটাও আমার জন্য খুব প্রবলেম ছিল ওভাবে না জানিয়ে বা অনেক লুকোচুরি করে তো যার কারণে সে বাধ্য হয়েছে আমার ফ্যামিলিকে বুঝাতে বাবা ছাড়া বাকি সবাইকে আস্তে আস্তে সে মোটামুটি কন্ট্রোলে নিয়ে আসলো এমনও হয়েছে সে আমার আমাকে কি বলবো ভালো লাগার ভালো কথাগুলো তো অনেক অনেক যদি বলতে চাই হয়তো বা রাত শেষ হবে রাতেও শেষ হবে না তো একেবারে যেগুলা না বললেই না উনি আমি যেখানে যেতাম আমার সাথে সাথে চলে যেত এটা ভালো লাগার টানে হোক বা আমাকে না দেখতে পারা সেই কষ্টটার জন্যই হোক যে কোনো কারণেই হোক চলে যেত আমি আমার গ্রামের বাড়িতে গেলে সেখানে আমি চলে গিয়েছি আমার ফ্যামিলির সাথে তারপরের দিন সে আমাদের অ্যাড্রেস নিয়ে চলে গিয়েছে আমাদের পিছু পিছু ওখানে যাওয়ার পরে সবাই অবাক হয়ে যেত যে এই ছেলেটাকে কেন আসছে এখানে কি আসে বিষয় তারপর আমি পরীক্ষা দেওয়ার পরে আমার বাবা মাকে টাঙ্গাইলে পাঠিয়ে দিয়েছিল আমার খালামণির বাসায় তো সেখানে সে যে উপস্থিত এবং রিজনটা ছিল সে আমাকে রিং পরাবে সেটা সত্যি খুব ম্যাজিক্যাল একটা মোমেন্ট ছিল যে না জানিয়ে সে আমি ওখানে যে তিন দিন চলে হয়ে গেছে সে আমাকে দেখতে পাচ্ছিল না বিধায় সে রাত্রেবেলা নিউজ পেপারের গাড়িতে করে চলে গিয়েছিল তার একটা কলিগকে সাথে নিয়ে যাওয়ার পরে অনেক কষ্টে সুখে সেখানে আমার সাথে দেখা করতে পারে আমার খালামণির বাসার ওখানে অ্যান্ড ওই মুহূর্তে সে আমাকে রিং পরিয়ে দেওয়ার পর মজার ব্যাপার হচ্ছে যে ওনাদের দুজনের কাছেই টাকা ছিল না আর সব টাকা দিয়েই তারা রিংটা কিনে নিয়ে আসে এবং যাওয়ার সময় সে বাধ্য হয় আমাকে বলতো যে আমার কাছে টাকা নাই তুমি খালামণির কাছ থেকে টাকা নিয়ে আমাকে দাও আমি ঢাকায় যাব তো শেষ পর্যন্ত দেখা গেছে খালামণিকে আমি বলতে বাধ্য হয়েছি যে খালামণি আমাকে কিছু টাকা দাও উনি ঢাকায় যাবে তো এরকম ব্যাপারগুলো অনেক বেশি ঘটত আমি কোথাও গেলে আমার সাথে সাথে চলে যাওয়া আর এরপর থেকে যখন 2006 আমি ইন্টারে পড়ছি তখন 2006 আমার বড় আপুর বিয়ে ঠিক হলো তো সবার আমার ফ্যামিলির মধ্যে একটা ধারণা ছিল যে এই বিয়েতে সবচেয়ে বেশি মজা উনিই করবে উনি আমাদের সাথে এত বেশি মিশছে এত বেশি ফ্রেন্ডলি ছিল আর এক্সপেক্টেশনও সেই জন্য অনেক বেশি ছিল যাতে অনেক মজা উনিই করবে আর এর মাঝখানে উনি যে আমাদের বাসায় যাওয়া আসা করতো ওনার বোন যাওয়া আসা করতো এটা আমার ফ্যামিলি টোটালি জানে না ওনার মাও জানে না বাবাও জানে না বাট ওনারা আমাদের বাসায় যাওয়া আসা করতো পাশাপাশি বিল্ডিং তারপরও যাওয়া আসা করতো তো আপুর বিয়ের সময় যেটা আমি প্রথম ধাক্কা খেলাম উনি বলল যে আমি তো আসতে পারবো না প্রবলেম আমার আম্মুরা যদি দেখে ফেলে বা কেউ আত্মীয় স্বজন যদি দেখে ফেলে তাহলে তো ঝামেলা হবে তো আমার তখন ইয়ে ছিল যে আপনি তো আমার আমাদের আপুর ফ্রেন্ড তো সেই হিসেবে আপনি আপনার ফ্রেন্ডের বিয়েতে আসছেন, এখানে কেউ তো কিছু বলার মতো নাই, আর আপনার মা যদি এই কথা বলে যে তুমি কেন গেছো এত কিছুর পরও, এটা তো আপনাকে আপনি বলতেই পারেন যে আপনার আসার পারমিশন ছিল, অ্যাজ এ ভাই বোন আপনাকে দেখতে বলছে, আপনি দেখতে পারেন নাই, তো সেটা তো আর সে জিজ্ঞেস করবে না যে তুমি ওকে কি চোখে দেখো, সে ঘুরে যেতে পারো বা বিয়েতে সবচেয়ে বেশি মজা করতে পারো। তারপরেও সে বললো যে না আমি আসতে পারবো না, ইভেন ইফ ওনার ক্যামেরা চেয়েছিলাম যে আপনার ঠিক আছে আপনি ক্যামেরাটাতে আমি ছবি টবি তুলবো, বললো যে না আমি ক্যামেরাও দিতে পারবো না, আমার ক্যামেরা দেখলে কেউ চিনে ফেলবে, চিনে ফেলো যদি আম্মুর কাছে এসে ইনফরমেশন দেয় তাহলে প্রবলেম। তো আস্তে আস্তে ব্যাপারটা কেমন যেন একটু ঘোলাটে হতে লাগলো যে ব্যাপারটা এমন কেন হবে, উনি আমাকে লাভ করে, সেই ক্ষেত্রে ওনার এক্সপ্রেস করার ক্ষমতাটা ওরকম থাকতে হবে, এত আমার সাথে মিশতেছে, আমার ফ্যামিলি সবাই জানে, তাহলে তার ক্ষেত্রে এত লুকোচুরি কেন, আমার ফ্যামিলি ফ্যামিলি না তার ফ্যামিলি ফ্যামিলি এরকম কেন হবে। তা আমি যখন ব্যাপারগুলো আজ করতে পেরেও কিছু বলতে পারতাম না, কজ তাকে অনেক বেশি ট্রাস্ট, অনেক বেশি বিলিভ করেছে, তারপর শ্রদ্ধা করতাম অনেক, যে উনি আমাকে অনেক বেশি লাভ করে, অনেক বেশি মানে ভালোবাসার চোখে দেখে, স্নেহর চোখে দেখে, তো সেক্ষেত্রে আমি ওনাকে কিছু বলতে পারতাম না। তারপরে যখন আমার বড় আপুর বিয়ে হল, বিয়ে শাদীর পর থেকে আস্তে 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 এই ঘোরাফেরা তো চলতেইছে, তো ব্যাপারগুলো আস্তে আস্তে খুব বেশি ঘন হতে লাগলো, লাইক ঘোরাফেরাটা তুমি কেন যাচ্ছ এখানে, মানে নিষেধ জিনিসটা, বিধি নিষেধ ব্যাপারগুলো অনেক বেশি চলে আসলো, বন্ডিং এর ব্যাপারগুলো চলে আসলো, এটা করতে পারবা না, ওটা করতে পারবা না, আমার ফ্রেন্ড থাকবে, আমি ছোটবেলা থেকে কম্বাইন্ড স্কুলে পড়ে আসছি, আমার মেয়ে ফ্রেন্ড থাকতেই পারে কিন্তু তোমার কোনো ছেলে ফ্রেন্ড থাকবে না। আমি বললাম, তখন আমার কোন ফ্রেন্ড ওরকম ছিলও না, বাট ওর বোনের তো অনেক ওরকম সার্কেল ছিল, যার কারণে ওর বোন সবাইকে আমার নাম্বার দিয়ে দিত যে আমার একটা ফ্রেন্ড আছে তুমি তোমরা কথা বলো, ওরা ফোন দিলে আমি অ্যাজ ইউজুয়াল কথা বলতাম, যে ফ্রেন্ডের মতোই কথা বলতাম, বাট আমি যাকে লাভ করি তার জায়গাটা কিন্তু আমার কাছে অবভিয়াসলি স্পেশাল ভাবেই থাকবে, ওখানে আমি কাউকে বসানোর চেষ্টা করিনি। এবার এই জিনিসগুলো ওনার কাছে ভালো লাগতো না, উনি বলতো তুমি কেন কথা বলবা, কেউ ফোন দিল তুমি ফ্রেন্ডশিপ করে ফেললা, তুমি কথা বলবা, ছেলেরা ভালো হয় না, তুমি কেন কথা বলবা। তো আমি বললাম যে দেখেন আমি তোর কাউকে নাম্বার দিয়ে বেড়াচ্ছি না, সাদিয়া হয়তো বা নাম্বার দিছে আমার ফ্রেন্ড, হয়তো এই কারণে আমি কথা বলতেছি। উনি বিশ্বাস করতে চাইতো না ব্যাপার, না তুমি কেন কথা বলবা, তুমি তাদের সাথে কথা বলতেছ, আমি তোমার মোবাইল ওয়েটিং কেন পাচ্ছি, আস্তে আস্তে প্রবলেম শুরু হলো। তো আমি এতটাই অন্ধ ছিলাম ভালোবাসা কি এই জিনিসটা জানি না তখন কতটুকু বুঝতাম, শুধু মনে হতো যে হ্যাঁ আমি ওনাকে আমার পার্টনার হিসেবে পেতে চাই বা পাব ভবিষ্যতে, আর যথেষ্ট নামাজ পড়ে বলেন বা মানে যেভাবে হোক আমি ওনাকে অনেক চাইতাম যে না আল্লাহ কোনোভাবে আমাদের এই ম্যাচ আপটা করে দাও, ফ্যামিলিক্যাল ভাবে আমাদের এই ম্যাচ আপটা তুমি করে দাও। তো এই কথা সেই কথা কথা বলতে বলতে একসময় দেখা যেত একদম খুঁটিনাটি ব্যাপারগুলো নিয়ে ঝগড়া শুরু হলো, যে কেন ওর সাথে কথা বলছো তুমি, তোমার বাসায় আজকে ওই ভাইয়া কেন আসছে, তুমি ওর দিকে কেন এভাবে তাকাইছো, একদম সিলি ব্যাপারগুলো যেগুলো ট্রাস্টের ক্ষেত্রে এই কথাগুলো মানায় না। আমি যখন বলি যে আপনি কি আমাকে ট্রাস্ট করেন না, তখন বলতে তোমাকে আমি ট্রাস্ট করি কিন্তু আর কাউকে আমি ট্রাস্ট করি না, এটা কি ধরনের কথা, আমি তোমার বাসায় আছি, আমার গার্জিয়ানদের সামনে আছি, তো কোনো প্রবলেম হলে অবভিয়াসলি তারা দেখতে পাবে, তো আর আমার ফ্যামিলি মেম্বারদেরকে আমি ভালো করে চিনি, আমি যেখানে যাচ্ছি আমি চিন্তা ভাবনা করে যাচ্ছি, তো প্রথমে বোঝাতো না আমি তোমাকে বিলিভ করি অন্য কাউকে বিলিভ করি না, যার কারণে আমি তোমাকে চাই না তুমি কারোর সাথে যাও বা কিছু। তো এই ব্যাপারগুলো তখন বলতে পারতাম না কিন্তু খারাপ লাগতো যে কেন এরকম করে বলবে, যেখানে ট্রাস্ট আছে আমি তো তাকে ট্রাস্ট করি, আমি তো কখনো ওনাকে বলতে যাইনি যে আপনি কিন্তু আপনার এই ফ্রেন্ডের সাথে মিশতে যাবেন না, আমি অলওয়েজ বলতাম যে আপনার আপনার একটা পার্সোনাল লাইফ আছে, আপনার ফ্রেন্ড সার্কেল থাকতে পারে, আপনি তাদের সাথে কথা বলেন দেখা করেন, ইট ডাজেন্ট ম্যাটার, আমার ক্ষেত্রে তো এমন না যে আপনি কারোর সাথে কথা বললেই তার কাছে চলে গেলেন, এমন তো না ব্যাপারটা, আপনি যার সাথেই কথা বলেন সারাদিন আপনার ফ্রেন্ড, আপনি শেষ পর্যন্ত আমার কাছেই আসবেন। ব্যাপারগুলো উনি পার্সিয়ালিটি করতে লাগলো, লাইক আমি কথা বলতেছি না তুমি কথা বলতে পারবা না, ব্যাপারটা যদি এরকম হতো তাহলে না, উনি চিন্তা করতেছেন আমি কথা বলতেছি তার আমার ছোটবেলার ফ্রেন্ড, তোমার তো সব নতুন নতুন ফ্রেন্ড হচ্ছে তুমি কেন ফ্রেন্ড বানাচ্ছ বা তুমি কেন কথা বলছো। তারপর থেকে দেখলাম যে না উনি তো এটা পছন্দ করতেছে না, এভাবে কথা বলাও ঠিক না। তারপরে আমি আমার ফ্রেন্ডটাকে বলে রাখলাম যে দেখ তুই আর না কাউকে নাম্বার টাম্বার দিস না, তুই তো জানিস তোর ভাইয়া কেমন, তো বলতে ও বলতো যে দেখ ভাইয়া এমনিতেই কেমন যেন একটু জেলাসি টাইপের, ওর কথা তো চিন্তা করিস না, উনি যে সবার সাথে কথা বলে তুই বললে কি প্রবলেম। তো আস্তে আস্তে যখন দেখলাম যে আমি কথা বলতেছি তারপর ওনার কাছে খারাপ লাগতেছে, এই মোবাইল নিয়েই প্রবলেম, একসময় বাসায় সবাই দেখলো আমার মোবাইল, অপু আমাকে মানে আমার বয়ফ্রেন্ড আমাকে মোবাইল দিছে, বাসায় যখন জানালাম তখন তারা বলতেছে যে প্রথম দিকে কেউই মানতে চায় না যে কেন তোমাকে মোবাইল দিবে, সে এখন কোনো জব করতেছে না, কাজ করতেছে না, আর এটা কি ধরনের কথা, তোমাদেরকে বলেছে যে কিছুদিন তোমরা ডিটাচ থাকো, ভালোবাসো ভালো কথা, অ্যাটলিস্ট এভাবে দেখাশোনাটা কম করো। তারপরেও দেখা যাচ্ছে যে আমি কোনো দিক থেকেই কোনো কিছু মানি না, আমি তাদের চোখের আড়ালে দেখা করতেছি, তাদের চোখের সামনেও দেখা করতেছি। মানে তখন আস্তে আস্তে ওনারা আমাদের বাসায় আসতো, বাট ওনার বাসার কেউ জানে না। তো এদিকে তো বাসার সবার সামনে দেখা করছি, আবার বাইরে গেলে বাইরেও দেখা করছি, বাসার কেউ তো আর জানা না যে আমরা বাইরেও দেখা করি। তাদের ধারণা আছে ঠিক আছে বাসায় আসছে, কথা বলতেছে এত দূরই, বাট আমরা আমি কলেজ থেকে মাঝে মাঝে এদিক সেদিক চলে যেতাম, কথা বলতাম। তো একটা টাইমে আমি যতটুকু বুঝলাম যে আসলে ব্যাপারটা গড়াচ্ছে, সেটা মানে যেটা হওয়া উচিত না নর্মালি, কারো চোখের আলারে এরকম হওয়া উচিত না, আস্তে আস্তে ইনভলভ বেশি হয়ে যাচ্ছিলাম। একসময় আমি চিন্তা করলাম, তখন ইন্টারে পড়ি আর কিছুদিন পরে আমার পরীক্ষা, ইন্টার সেকেন্ড ইয়ার পরীক্ষা, তো তখন থেকে ঝগড়াঝাটির পরিমাণটা এত বেশি বেড়ে গেল, সামান্য কোনো ব্যাপারে, সিলি ব্যাপারে ঝগড়াঝাটির ব্যাপারটা। তো আমি তখন খুব কান্নাকাটি করতে লাগলাম, রাত্রে পড়া বাদ দিয়ে কান্নাকাটি করতে থাকতাম, সারা রাত ঘুমাতে পারতাম না, টেনশন আর হচ্ছে এই কান্নাকাটি যে কষ্ট, কেন আমার সাথে এরকম হচ্ছে, বা কেন সে আমাকে আমার সাথে ঝগড়া করতেছে, সে কেন বুঝতে পারতেছে না, এই দেখতে 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 আমার পড়াশোনা টোটালি আই লস, আমার পড়াশোনার ক্ষেত্রে থেকে একদমই মন টন উঠে গেল। আর এদিকে এতটাই অসুস্থ হয়ে গেলাম, মেন্টালি আমি এতটাই অসুস্থ হয়ে গেলাম যে আমি যে আমার স্যারের কাছে যে পড়ব সেটাও বাসা থেকে না করে দিলাম, যে বাবা আমি খুব অসুস্থ ফিল করি সকালবেলা পড়তে যেতে, আমাকে এই স্যারের কাছ থেকে পড়াটা, কারণ স্যার খুব কড়া ছিল, এতটাই কড়া ছিল যে পড়া না হলে সে মারধর করত। তো আমি এই ব্যাপারগুলো থেকে কিছুটা সরে আসতে চাচ্ছিলাম যে থাক আমি পড়বো, আমি পারতেছি না। তখন আমার বাবা আমার শারীরিক অবস্থা দেখে ও বলতে বাধ্য হলো যে ঠিক আছে তোমার কোচিং এ যেতে হবে না, বাট ক্লাসটা ঠিক মতো করো বা পড়াশোনা ঠিক মতো করো। এর মধ্যে আস্তে আস্তে আমাদের রিলেশনটা খুব ভালোভাবেই জড়াতে থাকে। তো এদিকে ঝগড়াঝাটি তো চলতেই, সে তার মধ্যে আরো ডিপ হচ্ছে। এক সময় যে আমি বললাম যে ব্যাপারগুলা খুব কেমন যেন হয়ে যাচ্ছে, আপনি আপনার ফ্যামিলিকে জানান, আর কতদিন এভাবে লুকায় লুকায় আমি চলাফেরা করব, আর যতদিন যাচ্ছে আমার নিজের কাছেও খারাপ লাগছে, আমার বাবা মা জানেন আমি আপনার সাথে এভাবে মেলামেশা করতেছি, তো আমি আল্লাহর কাছে কি মুখ দেখাবো। তো উনি বলতো যে দেখো এতদিন তো করেই আসছো, তাহলে এতদিন আর কিছুদিন করলে আল্লাহ কিছু গুণা তো করছোই, এরপর আর কিসের গুণা, যা করা করতেইছ আর কিছুদিন করো, আমি আমি এস্টাবলিশ হয়নি, একটা জব ভালো করে নিজের পায়ে দাঁড়াই, তারপরে তুমি আর একটু সুন্দর হও, তুমি আর একটু স্লিম হও, যেন আমি আমার ফ্যামিলির কাছে যে তোমাকে এক্সপ্রেস করতে পারি। তখন থেকে এই শারীরিক কিছু ব্যাপার চলে আসলো যে তুমি দেখতে সুন্দর না, তুমি মোটা কেন, তুমি আর একটু ওষুধ খাও, নিজের চর্চা করো। তা এখন আমি পড়াশোনা বাদ দিয়ে নিজের চর্চায় বসে যাই, এরকম একটা ব্যাপার সবসময় এই দিক থেকে প্রেশারাইজ করত। তো যখন একদিন দুই দিন আমাকে বলতে বলতে একসময় তার মুখটা আমার বড়াপুর কাছেও খুললো, আমার আম্মুর কাছেও খুললো, যে দেখেন ওকে আর একটু ভালো করে খাওয়া দাওয়া কমায় দিবেন, ওর ওকে একটু সুন্দর করে, ও যেন একটু নিজের চর্চা টর্চা করে। তখন আমার বড়াপু আম্মু বলতো যে দেখ বাবা তো এখন কি করবে, পড়াশোনা করতেছে, এখন তো ওকে রূপচর্চা করার জন্য আমি সারাদিন বসা রাখতে পারি না, আর আল্লাহ যা দিছে তুই তো দেখেই পছন্দ করছিস, এরপর কেন এগুলো নিয়ে কথা বলিস, তো কেমন দেখায়। বলে না আমি বাসায় যে জানাবো, আমার বাসায় আম্মু এমনি ওকে নিয়ে অনেক কথা বলছে, আমার দাদি বলছে ও অনেক মোটা, দেখতে সুন্দর না, ওর চেয়ে অনেক সুন্দর মেয়ে দেখে আমাকে বিয়ে দিবে। তো দাদি বলছে এই কথা, মা বলছে এই কথা, বাবা বলছে আরেক কথা, এভাবে বললে তো কথা হবে না। দেখা যাচ্ছে যে সে বারবারই আস্তে আস্তে আমার ফ্যামিলির কাছে এই কথাগুলোই বারবার বলছে, এবং আমাকেও বলতেছে, আমাকেও একই কথা বলতেছে, তুমি চেঞ্জ হও, তুমি নিজেকে চেঞ্জ করো। এরপরে যে আমি তাকে বললাম যে দেখেন এভাবে আর না যাই, আর আমি পারতেছি না, আর গুরু যেটা আমি আপনাকে অফ এয়ারেও বলছি যে আমার ফ্যামিলি ইসলামিক মাইন্ডেড ছিল, এবং ওই ফ্যামিলির মেয়ে হয়ে আমি এরকম কাজ করতেছি, তো আমার মধ্যে অপরাধ বোধটা অনেক বেশি কাজ করতেছিল ওই মুহূর্তে এসে। আমার তখন ইন্টার পরীক্ষা একদম নিয়ার, খুব একদম মাসখানিক নাই বা 10-15 দিন এরকম সময়। আমি ওনাকে বললাম যে দেখেন আমি আর পারতেছি না এই পেইনটা নিতে, আপনি বাসায় জানান আর না হলে বিয়ে করেন। আমি নিজে প্রথমে এই কথাটা ওনাকে বলি, উনি বলে দেখো আমি তো তোমাকে সবসময় বলে আসছি যে এভাবে আমরা বিয়ে করবো না, আমরা সবাইকে জানাই বিয়ে করবো, দুই ফ্যামিলিকে জানাই বিয়ে করবো, অনেক মজা করে বিয়ে করবো। আমি বললাম বিয়ে যখন মজা করে করবেন পরে করবেন তাহলে আমরা কিছুদিন যোগাযোগ বন্ধ রাখি, যোগাযোগটা যদি এরকমই হয় যে আমরা লুকায় লুকায় অন্য কোথাও দেখা করতেছি সেটা কেউ জানতে পারবে না দেখতে পারবে না, তো দেখলে তো প্রবলেম হবে, তাহলে আমরা না দেখা করি, আপনি কিছুদিন দেখা না করে আমার পরীক্ষাটা শেষ হোক বা আপনি এস্টাবলিশ হন তখন যে আমরা করি। বলতেছে না এটা কেমন কথা, দেখা কেন করবো না, তোমার সাথে আমি দেখা না করে থাকতে পারবো না, দেখাও হবে এবং কথাও হবে এবং যেভাবে যেটা চলতেছে সেভাবেই চলুক, এটা কোনো প্রবলেম না, বিয়ে যখন হওয়ার তখন হবে। তো আমি এতটাই ওনাকে বোঝানোর চেষ্টা করলাম যে দেখেন ফ্যামিলিকে জানান বা ঠিক আছে যে কোনো একটা কিছু করেন, হয় ফ্যামিলির সাথে ফ্যামিলিকে ম্যানেজ করেন অথবা আমার কাছ থেকে কিছুদিন ডিটাচ থাকেন, সে কোনোটাই মানতে রাজি না। তো আমার অবস্থা খুব বেশি খারাপ হয়ে গেল, একদম পরীক্ষার শুরু হবে দুই তিন দিন আগে আমার কান্নাকাটি দেখে শেষ পর্যন্ত সে আমাকে বলল যে ঠিক আছে চলো বিয়ে করি। বললাম চলো বিয়ে করি, এভাবে কি বিয়ে করব। বলতেছে দেখো তুমি যেরকম করে কান্নাকাটি করতেছো মন খারাপ করতেছো এভাবে তো হবে না, কেন মন খারাপ করবো, বিয়ে করে ফেলি তাহলে পরে। আমি তো আপনি যে বললেন বাসার সবাইকে নিয়ে বিয়ে করবেন, দুই ফ্যামিলিকে নিয়ে বিয়ে করবেন, তাহলে এটা কিভাবে হবে। তো বলতেছে যে না এটা কোনো ব্যাপার না, তুমি বিয়ের জন্য প্রিপারেশন নাও, আমরা নেক্সট মান্থে বিয়ে করব এবং অনেক মজা করে বিয়ে করব। তো আমি বললাম যে দেখেন আমি আবারও আরেকটা ভুল করব, একে তো বাবা মাকে না জানা এতদিন ধরে রিলেশন চলতেইছে, তারপরে আবার না জানা বিয়ে করবো। বলে যে দেখো জানালে এখন প্রবলেম করবে, অ্যাটলিস্ট আমরা বিয়ে করে ফেলি, তারপরে তো তোমার মধ্যে একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন কাজ করবে, তারপরে যে আস্তে আস্তে এই তোমার অসুখগুলা কষ্টগুলা চলে যাবে তখন আমরা আবার নর্মালি থাকবো, আর যখন ফ্যামিলিকে জানাবো তখন দরকার হলে আবার সবার সামনে আবার বিয়ে করব। তো আমি আর কোনো কিছু না মেনে না চিন্তা করে ভাবলাম যে ঠিক আছে যান বিয়ে, যদি আল্লাহ তকদিরে রেখেই রাখে এভাবে তাহলে হবে, বাট আমি আর এভাবে থাকতে রাজি না যে আমি লুকা লুকা আপনার সাথে এভাবে দেখা করছি, আল্লাহ না করুক কখনো যদি কোনো প্রবলেম হয়ে যায় তাহলে ওটার জন্য আমার ফ্যামিলি দায়ী হবে আর এটার জন্য আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না। তো শেষ পর্যন্ত এই স্ট্রেস নিয়ে এই চিন্তা ভাবনা এই পেরেশান এভাবে টেনশন নিয়ে পরীক্ষা দিলাম এবং পরীক্ষাগুলো আমার সেরকম খারাপ হলো, জঘন্য রকম হলো এবং প্রত্যেকটা পরীক্ষা দিয়ে আসার পর পরে আমি কান্দতাম। আমার বাসা থেকে সবাই বলতো যে কেন কান্নাকাটি করতেছে, পরীক্ষা কি খারাপ হয়েছে, হ্যাঁ পরীক্ষা খারাপ হয়েছে আমি আর পরীক্ষা দিব না। শেষ পর্যন্ত যখন আমি ফিজিক্স পরীক্ষা দিলাম, ফিজিক্স পরীক্ষা দেওয়া এতটাই খারাপ হলো যে আমি এসে আর কারোর সাথে কোনো কথাই বলতে পারলাম না। শেষ পর্যন্ত আমার বাবা আমি বললাম যে আমি পরীক্ষা দিব না, প্লিজ তোমরা আমাকে প্রেশার করো না, আমার প্রিপারেশন নাই, আমি একদমই পরীক্ষা দিতে পারবো না। এট লাস্ট আমার বাবা না পেরে আমাকে বুঝালো বাবা ইয়ার গ্যাপ দেওয়া দরকার নাই, তুমি পরীক্ষা দাও, পাশ করো না করো সেটা পরের ব্যাপার, তুমি এটলিস্ট পরীক্ষা দাও। শেষ পর্যন্ত বাবার কথা রাখার জন্য আমি পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করলাম এন্ড একদম লাস্ট অফ অল যখন আমার পরীক্ষা শেষ, লাস্ট পরীক্ষা আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা, তার পরের দিন আমার বিয়ের ডিসিশন নিলাম। তো 2006 এর 16 জুন আমার বড় আপুর বিয়ে হয়। তো তার পরের বছর আমার যখন ইন্টার পরীক্ষা শেষ হয় তার কিছুদিন পরে আমার বোনের অ্যানিভার্সারি ছিল, মানে 2007 এর 16 জুন আমার বড় আপুর অ্যানিভার্সারি ছিল, সেদিন ছিল শনিবার। আমরা ডেট খুঁজতে 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 এমন একটা ডেট নিয়ে আসলাম যেটা ছিল 15ই জুন 2007 এর 15ই জুন। তো আমরা ঠিক করলাম যে ওদিন শুক্রবার আছে, ওদিন আমরা বিয়ে করব। বিয়ে কোথায় করব, বিয়ে ওনার ফ্রেন্ডের বাসায় হবে, ওনার ফ্রেন্ডকে সে জানায় রাখলো, ম্যানেজ করলো সবকিছু। তারপর আমি তারপরও অতটা শিওর ছিলাম না যে আসলেও বিয়ে হবে বা এরকম কিছু পসিবল, বললাম যে আমি তো আমার বড়াপুর বাসা যাত্রা বাড়ি ছিল তো বড়াপুর বাসায় ছিলাম, ওনাকে এটাও জানালাম যে দেখেন আমি তো ওইখানে থাকবো, আমি তো বেরোতে পারবো না। বললো যে তোমার বেরোনার চিন্তা করতে হবে না, আমার বোন যে তোমাকে নিয়ে আসবে। আমি বললাম যে ঠিক আছে দেখা যাক যদি কোনোভাবে ম্যানেজ করা যায়। তো ঠিকই সে 15ই জুন ওনার বোনকে পাঠায় আমার বড়াপুর বাসায় যাত্রা বাড়িতে, পাঠানোর পরে ওনারা একটা প্ল্যান করে, আমরা একটা সবাই প্ল্যান করি যে বলবো ও আমার ফ্রেন্ডের বাসায় তার ফ্রেন্ডের বার্থডে ওখানে নিয়ে যাবে, আমার কথা বলছে তাই নিয়ে যাবে। অনেক কষ্টে ও অনেক কিছু বলে আমার বোনের সেদিন তারপরের দিন অ্যানিভার্সারি, তো সেক্ষেত্রে বাসা ভর্তি মেহমান এবং বিশাল আয়োজন চলতেছে, ওর মধ্যে আমাকে অনেক ম্যানেজ ট্যানেজ করে বাসা থেকে যেতে দিবে না, আমার বান্ধবী যখন আসছে আমাকে সাথে যেতে দিবে না, তারপরও আমার আম্মু শেষ পর্যন্ত রাজি হলো যে ঠিক আছে নিয়ে যাও ওকে, কিন্তু সন্ধ্যার আগে বাসায় নিয়ে আসবা। ঠিক আছে আন্টি, বাসায় নিয়ে আসবো। তারপরে ওর সাথে আমি বের হলাম তখন বিকেল চারটা। বের হওয়ার পরে আমি তখনও নিজেকে দেখে বিশ্বাস করতে পারছিলাম না, একদমই নর্মাল একটা সালোয়ার কামিজ পরে বের হয়ে গেছি, আমি যে বিয়ে করতে যাচ্ছি এরকম কোন ফিল আমার মধ্যে তখন কাজ করছিল না। তো আমি বললাম যে দেখ কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে, কার বাসায়? বললো যে ভাইয়ার ফ্রেন্ডের বাসায়, কোনো সমস্যা নাই চল। আমরা ওখানে পৌঁছায় গেলাম, পৌঁছায় যাওয়ার পর দেখি তখনও তারা আসেনি। যখন আসতে দেখলাম 15-20 মিনিট পরে তারা আসলো, বিশাল শপিং টপিং করে নিয়ে আসছে। আমি তো দেখে অবাক, সারপ্রাইজ করে দিল আমাকে। যখন বাসায় ঢুকলাম, ঢুকার আগে আমি বললাম যে এত কিছু কি আপনারা শপিংয়ে গেছিলেন? বললো যাকে বাসায় চলো তারপরে বলা হবে। যখন বাসায় ঢুকলাম, যে ফ্রেন্ডটার বাসায়, যে আপু আর ভাইয়ার বাসায় আমাদের আমাকে নিয়ে গেল, ঢুকার সময় দেখলাম যে তারা এত সাজুগুজু করে একদম টোটালি প্রিপেয়ার হয়ে আছে, মনে হচ্ছে তাদেরই বিয়ে এরকম অবস্থা। তো আমাকে দেখে বলতেছে বউ কে? তা আমি বললাম যে আমি। শেষ পর্যন্ত যাওয়ার পরে তারা আমাকে শপিং দেখালো যে তোমার জন্য তাড়াহুড়ো করে আমরা শপিং করছি, এরকম একদম বিয়ের শাড়ি, তারপর জুতা, কসমেটিক্স সব নিয়ে আসছে। তো আমাকে তাড়াহুড়ো করে ওরা বললো যে ওকে তাড়াতাড়ি সাজায় দাও। তখন অলরেডি 5:15 বাজে। আমি তো টেনশন করতেছি যে বাসায় কেউ জানে না, আমার ভাইয়া দুলা ভাই বা আব্বু কেউ জানে না যে আমি এই পর্যন্ত আসছি, তো বাসায় যেতে হবে, এই টেনশনটা কাজ করতেছে। তার মধ্যে তাড়াতাড়ি রেডি হচ্ছি, বিয়ে হলো, রেডি হয়ে গেলাম, বিয়ে। তারপরে কাজী আসলো, এবং গুরু বিশ্বাস করবেন না, এটা একদম টোটালি অ্যারেঞ্জ একটা ম্যারেজ এরকম মনে হয়েছে। ওখানে সব 4-5 জন বড় বড় ভাইয়েরা ছিল, আপুরা ছিল, একজন মুরব্বীও ছিল, তারপরে কাজী ছিল, মানে আমাকে একদম টোটালি বউ সাজায় নিয়ে যাওয়া হয়েছে। ব্যাপারটা এরকম, জাস্ট কোনো পার্লারে যেতে হয়নি, একদম নর্মালি,
কোনো কিছুর অভাব মনে হয়নি,
অভাব মনে হয়নি আর কি। হ্যাঁ, অর্নামেন্টস বলতে শুধু
সবকিছু যাই থাকুক, মনে হয়নি যে একটা বিবাহ যেমন ভাবে হওয়া উচিত তেমন না হলেও সবকিছু পরিপূর্ণ মনে হয়েছে।
ওনার ফ্রেন্ডরাও বলতেছিল যে আমরাও যে বিয়ে করছি আমাদের তো কখনো মনে হয়নি, ওনার দুইটা ফ্রেন্ড লুকিয়ে বিয়ে করেছিল, ওনারা তখন জেলাস ফিল করছিল যে তোরা এভাবে বিয়ে করতেছিস, আমরা তো জানলে আমরা কত কষ্টে কোন রকমে যে কাজে।
তারপর কবুল বলার সময় মুহূর্তটা কেমন ছিল?
কান্না করেছিলাম ওই মুহূর্তে, খুব খারাপ লাগছিল। আর ঠিক ওই সময় আমার বাবা ফোন দিচ্ছিল বারবার, তুমি কোথায়? বাবার ফোন কেটে দিচ্ছিলাম বারবার, আর খুব খারাপ লাগছিল যে আমি
সেই মুহূর্তে, যখন যখন কবুল বলার সেই মুহূর্তে বাবার ফোন আসছিল,
বাবার ফোন আসছিল, আর বাবার ফোন তখন আমার বর বলতেছে এখন ধরা দরকার নাই, রাখো আগে কাজ সারো। তো তখন সত্যি সত্যি খুব খারাপ লাগতেছিল, মনে হচ্ছিল যে আমি আমি সত্যি কোনো অপরাধ করতেছি, বিয়ে করতেছি, এই ফিলটা তখন হঠাৎ করেই কিছুক্ষণের জন্য চলে গেছিল। তো যা হোক, কান্নাকাটির পর আমাকে সবাই আবার নর্মাল করার জন্য সবাই বলতেছে যে দেখো বউ কান্নাকাটি করতেছে, এত অ্যাক্টিং করা দরকার নাই, তাড়াতাড়ি কবুল বলে কাজ সারো। কবুল বলা হয়ে গেল, বিয়েও পড়ানো হয়ে গেল। বিয়ের আগে, কবুলের আগে আমাকে এসে শুধু আমার বর একবার বলল যে দেখো কাবিনের ব্যাপারটা কি করবা। এর আগে থেকে সবসময় সে আমাকে ফাইজলামি করে বলতো আমি কাবিন করবো 20 লাখ টাকা, কাবিন করবো 10 লাখ টাকা। এই ব্যাপারটা তো আমার খুব বেশি জানার কিছু ছিল না, জানতাম না। তো আমি বলতাম যে এত টাকা কাবিন করে কি করবেন, আমি শুধু জানতাম, আমার আব্বা আম্মু যেহেতু খুব হাদিস টাদিস পড়তো, তো আমি শুধু এতটুকু জানতাম যে কাবিনের টাকা, মোহরানার টাকা বিয়ের রাত্রে দিয়ে দিতে হয়, অথবা সেটা স্বর্ণ দিয়ে দিয়ে দিতে হয়, পরিশোধ দিয়ে করে দিতে হয়। তা আমি শুধু এটাই ওনাকে বলতাম যে আপনি
কাবিন কত, মানে দেনমোহর কত নির্ধারণ হয়েছিল?
দেনমোহর প্রথমে উনি বলেছিল 10 লাখ টাকা। তো আমি বলেছিলাম যে এত করার দরকার নাই, আমার ব্রেনে যেটা ছিল ছাড়াছাড়ি ব্যাপারটা তো মাথায় নাই যে ছেড়ে ছেলে দিলে কি হবে, আমি শুধু চিন্তা করতেছিলাম যে এটা তো ওনাকে পরিশোধ করতে হবে, তো ওনার সাথে এটা শেষ পর্যন্ত 5 লাখ হয়েছিল, 5 লক্ষ টাকা দেনমোহর করে বিয়ে করা। এবং আমাকে বললো যে শুনো, উসুলের কথা জিজ্ঞেস করবে, তুমি বলবো যে 1 লাখ টাকা উসুল। হ্যাঁ, তোমাকে যদি বলে যে কত টাকা উসুল, তুমি বলবে 1 লাখ টাকা উসুল। অথচ উসুল সম্ভবত স্বর্ণ দিয়ে করতে হয় অথবা সরাসরি টাকা দিতে হয়। তো সেক্ষেত্রে স্বর্ণ বলতে উনি আমাকে ছোট্ট একটা নাকফুল দিছিল,
যা পরিমাণ অবশ্যই 1 লাখ টাকা না,
অবভিয়াসলি না।
এবং আমরা যতটুকু জানি ইসলামী শরীয়ত মোতাবেক, যদি বিয়ের কথা বলি ইসলামিক শরীয়ত মোতাবেক, সবচেয়ে জরুরি হচ্ছে দুইজনের একটা দুইটা বড় পার্ট, একটা হচ্ছে কবুল বলা এবং সেই সাথে দেনমোহরের যে টাকা সেটা পরিশোধযোগ্য এবং সেটা পরিশোধ করা। বাকি যে রীতিরাওয়াজগুলো আছে সেটা হচ্ছে আমাদের সামাজিক রীতিরাওয়াজ, যেটা হচ্ছে এক একটা সমাজে এক এক ভাবে এই রেওয়াজগুলো আমরা পালন করতে পছন্দ করি। আচ্ছা তারপর বিয়ে হয়ে গেল, আবার বিন্দাস, বিন্দাস লাইফ কেমন?
বিন্দাস আসলে গুরু একদম ওই টাইমটা খুবই খারাপ যাচ্ছিল, মনে হচ্ছিল যে তাড়াতাড়ি বাসায় যেতে পারলে হয়।
বিয়ে তো হয়ে গেল, তারপরে তারপরে জীবনটা কেমন, কি ছিল?
তারপর জীবনটা তো আস্তে আস্তে করুণ হতে লাগলো, যেটা ভেবেছিলাম যে বিয়ে হওয়ার পর হয়তো বা প্রবলেম সলভ হয়ে যাবে, সেটা উল্টা উল্টা হতে লাগলো, যেটা এক্সপেকটেশনের বাইরে। যখন বিয়ে করে ফেললাম তো ওই মুহূর্তটাতে মনে হয় নাই যে আসলে আমার লাইফে কখনো কিছু ঘটবে বা এটা এটার পরিণতি কি হবে, তখন বুঝিনি। একটা টাইমে যে আমাদের এভাবে ঘোরাফেরা চলাফেরা চলতে থাকলো অ্যাজ ইউজুয়াল, আর উনি শুধু যখনই আমার মন খারাপ দেখত আমাকে শুধু একটা কথাই বলতো যে এখন তো আমরা ম্যারিড, এখন কেন তুমি কান্নাকাটি করবা বা তোমার মধ্যে গিলটি ফিলনেসটা কাজ করবে। গিলটি ফিল এই জন্যই যে আমি কাউকে জানাতে পারছি না। বিয়েটা তো গুরু শুধু দুজনের ব্যাপার না, আমি যখন আমার বাবা মার ফ্যামিলি, আমার তো আত্মীয় স্বজন আছে, আমার বাবা মা আছে, পরিবার আছে, তোমারও আছে, তাহলে তারা কেন এই ব্যাপারটা থেকে অজ্ঞাত থাকবে? আমাদের সাথে এই সুখগুলো তো তাদের সাথেও শেয়ার করতে হবে। আমি একা একা ব্যাপারটার মানে বহন করতে পারছিলাম না, আমার বাবার কাছে এমন লাগতেছিল। আমি তখনই বলতাম যে আসলে খারাপ লাগে, কেউ কাউকে বলতে পারতেছি না বা এরকম কিছু, আর হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে চলে আসছি। এবং সত্যি কথা কি, যখন আমি কবুল বলছি আমার মধ্যে তখনই এই জিনিসটা চলে আসছে, হি ইজ মাই হাজব্যান্ড নাও, সে এখন আমার বিবাহিত স্বামী, যাকে আমি সবকিছু শেয়ার করতে হবে, যার সাথে আমার সবকিছু বলতে হবে, যার সাথে আমার পুরো লাইফ পার করতে হবে। তো আমি জানি না ওই মুহূর্তে উনি আমাকে নিয়ে কি ভাবছিল, বাট এরপর মাঝে মাঝে সে আমাকে বলতো যে তোমাকে আমার এখনো বউ মনে হয়, আমার গার্লফ্রেন্ড মনে হয়। তো দেখা যাচ্ছে যে এইভাবে করে যেতে 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 একটা টাইমে যে প্রায় বিয়ের সাত মাস বা আট মাস পর আমাদের মধ্যে বিয়ের এই সাত আট মাস কিভাবে কাটছে, ঝগড়াঝাটি, এই আনন্দ, এই মানে এভাবেই একদম অ্যাজ ইউজুয়াল কাটছে। একটা টাইমে যে দেখলাম যে আমার বাবা মা কোনো দিক থেকে কাজ করতে পারছে, যেমন বিয়ে করে ফেলছে এরকম কিছু। এর মধ্যে আমরা বাড়িতে গিয়েছি, আমাদের গ্রামের বাড়ি। গ্রামের বাড়িতে যাওয়ার পরে আমি ওনাকে জানালাম যে আমাদের এখানে একটা উকিল দুলা ভাই আছে, একটা কাজ করি আমরা ওনাকে জানাই আগে, আব্বা আম্মুকে জানাতে না পারলে উনি অনেক ফ্রেন্ডলি, ওনাকে আমরা কিছু বলি যে এরকম কিছু হলে কি করা যাবে। বাড়িতে যাওয়ার পর উনিও গেল আমাদের সাথে সাথে, তো আমাদের সাথে সব সব জায়গায় গিয়েছে, সে আমাদের বাড়িতে গেছে। তো যাওয়ার পরে ওই দুলা ভাইয়ের সাথে আমরা আলাপ করি যে আমরা তো বিয়ে করে ফেলছি ভাইয়া, এখন আমরা কি করতে পারি বা কিভাবে ব্যাপারটাকে আমরা নর্মাল করতে পারি। তো ওই ভাইয়াটা উকিল,
আপনাদের পার্সোনাল রিলেশনশিপ বলুন, আমি বুঝছি যে তারা একটা সমাধান দিয়েছে সেই অনুযায়ী কাজ করেছেন, আপনাদের বৈবাহিক সম্পর্কটা নিয়ে বলুন।
বৈবাহিক সম্পর্ক গুরু যেটা হয়,
কোথায় যাচ্ছেন, কিভাবে থাকছেন আপনারা, আপনাদের কি আলাদা ভাবে থাকছেন, এটা কোন দিকে যাচ্ছে সম্পর্কটা, সেটা বলুন।
আমি আমার ফ্যামিলিতে, বিয়ের পর আমি আমার বাসায় এবং উনি ওনার বাসায় থাকতেন,
সেগুলো নিয়ে বলুন।
আর আমাদের যে দেখা হতো, বাইরে দেখা হতো অথবা যেই ফ্রেন্ডের বাসায় বিয়ে
হয়েছে, সাত মাস পর বললেন যে আপনার সম্পর্কটা একটু অন্যদিকে চলে যাচ্ছে, কিভাবে অন্যদিকে যাচ্ছে,
মানে এই ঝগড়াঝাটির পরিমাণটা তখন বেড়ে যাচ্ছে।
কি নিয়ে ঝগড়াঝাটি হচ্ছে?
ফ্যামিলি নিয়ে, আর বিশেষ করে এই ফোন নিয়ে, বা তুমি কেন কারোর সাথে কথা বলছো, বাসায় তোমাদের কে আসছে। তো আমি তো প্রথমেই বলেছি যে আমি সারাদিন যাই হতো নর্মালি বাসার কথা এত বলতে হয় না, তুমি সবসময় বলতাম, তো ওই কথাগুলো নিয়েই উনি খুঁটিনাটি ধরতো যে ও কেন আসলো, এর সাথে কেন কথা বললা, এরকম কেন হলো, তুমি কম্পিউটারে কেন বসলা না, তুমি কেন এই কাজটা করলা না। তো আমি পড়াশোনার দিক থেকে তখন দেখা গেল যে এই কম্পিউটারে অতটা বসার টাইম পেতাম না, বা ওভাবে করে টাইম দিতে পারতাম না, তো এটার জন্য ঝগড়া হতো। মানে উনি চাইতো যে আমি ওনার মতো করে হই, আমি যে একটা মানুষ বা আমার যে পার্সোনাল একটা লাইফ আছে বা আমার একটা পার্সোনালিটি আছে, সে এটাকে কোনোভাবেই কখনো প্রাধান্য দেয় নাই, কখনো আমাকে এটা জিজ্ঞেসও করে নাই যে আসলে তোমার কি ইচ্ছা, তুমি কি হতে চাও, বা তুমি ফিউচার নিয়ে কিভাবে চিন্তা করতেছো, তোমার কোন দিকে যাওয়ার ইচ্ছা। উনি সবসময় চিন্তা করতো আমি কম্পিউটারে কাজ করি, আমি চাই তুমিও কম্পিউটারে কাজ করো, আমরা দুজন মিলে কাজ করবো এবং দুজন মিলে আর্ন করবো, ভালো কথা। বাট এক্ষেত্রে ব্যাপারগুলো খুব
একটা সমস্যা ছিল যে আপনার প্রতি একটা ডমিনেটিং যে
ডমিনেটিং একটা ব্যাপার ছিল।
আচ্ছা আর কি ছিল, আর কি ধরনের সমস্যা হতো আপনাদের মধ্যে?
আর সন্দেহ, উনি
প্রচন্ড সন্দেহ,
সন্দেহ করত, সন্দেহ বলতে তুমি ওর সাথে কেন কথা বলছো, কি রিলেশন তোমার সাথে, তুমি কি কথা বলছো তখন এই সে হবে। আমার ব্যাপারটা ছিল যে দেখেন আমি ওর সাথে কি কথা বলবো, অ্যাজ এ ফ্রেন্ড আমি যেভাবে কথা বলে ওভাবে কথা বলছি, আপনাকে তো আমি লাভ করি, আপনি আমার হাজবেন্ড, সেক্ষেত্রে আমি অন্যজনকে কেন এখানে প্রাধান্য দিব, আপনি কেন অন্যজনকে টানতেছেন। তো উনি ব্যাপারগুলো একদমই বিশ্বাস করতো না। তো ওনার ধারণা ছিল আমার কারো না কারোর সাথে অ্যাফেয়ার চলতেছে বা কারো না কারোর সাথে আমি ওভাবে দেখা করছি।
আস্তে আস্তে সম্পর্কটা কোন দিকে গেল তাহলে?
ঝগড়াঝাটি, একদম মানে ব্যাপারগুলো
ঝগড়াঝাটি, মানে
তার মধ্যে চলে আসে
ঝগড়াঝাটি বলতে আপনাদের মধ্যে কথাবার্তা তখন?
আর ঝগড়াঝাটি গুরু তাকেই বলে যখন দুজন মিলে কথা কাটাকাটি করে, বাট আমার সাথে তার কখনোই ওভাবে কথা কাটাকাটি হয় না।
শুনতেন?
আমি শুনতাম আর আমার চোখ দিয়ে শুধু পানি পড়ত। আমি কখনো ওনাকে মুখ ফুটে বলতে পারতাম না যে আপনি কথাটা ভুল বলতেছেন, আপনি যেটা বলতেছেন সেটা না দেখে প্রুভ না করে বা আপনার ধারণার কারণে বলতেছেন। সে আমাকে না, নট অনলি আমাকে, সে যখন সুযোগ পেত আমার বোনকেও শোনাতো, তোর বোন এরকম করতেছে কেন, তোর বোন আরেকজনের সাথে রিলেশন করতেছে, তোর বোনের অনেক লোভ, তোর বোনের এই প্রবলেম সেই প্রবলেম। আমি ছোটবেলা থেকে এই জিনিসগুলো পছন্দ করতাম, উনি সবসময় দেওয়ার চেষ্টা করতো, লাইক আমাকে সারপ্রাইজ করার চেষ্টা করতো, আমাকে এটা ওটা গিফট করতো। বাট আমি তো গুরু মিডল ক্লাসের মেয়ে, আমার বাবা মার অর্থ সম্পদ বলতে কিছু নাই, আমরা তিন সন্তান, আমার বাবা মার জন্য ইনাফ। তারা কখনো চিন্তাও করে নাই যে আমার তিনটা ছেলে মেয়েকে আমি কিভাবে বড় করব, কোথায় দিব। তো ওভাবে আমরাও বড় হয়েছি, অভাব কখনো বুঝি নাই। তারপরও ভালো লাগার জিনিসগুলো যখন অন্য কেউ দিত ভাল লাগতো। তারপর আমার বাবা মা আমাকে, আমার মা আমাকে বলতো যে দেখো ও দিচ্ছে তুমি নিচ্ছ, এটা কি ঠিক? সে আমাকে মোবাইল গিফট করছে, এটা আমি আমার মাকে খুব প্রফুল্লের সাথে বলতাম, মা উনি আমাকে মোবাইল গিফট করছে। আমার আম্মু বলতো বাবা যেটা সাধ্য নাই সেটা কেন তুমি নিবা, উনি দিত আর বলতো আমি ওর সাথে কথা বলতে চাই এই জন্য আমি কথা বলছি, ওকে এটা গিফট করছি। তারপর গিফট করলে তো আমি
আমরা পেছনে না যাই, আমরা যেহেতু আমাদের অনুষ্ঠান শেষ করে নিয়ে আসতে হবে, আমরা সামনের দিকে যেতে যাচ্ছি। তারপরে বিবাহ বৈবাহিক সম্পর্কটা কোন দিকে ফাইনালি পৌঁছালো?
যখন আমি আমার উকিল দুলাভাইয়ের সাথে কথা বললাম, সে আমাদেরকে জানালো যে ঠিক আছে তোমাদের কষ্ট করতে হবে না, আমি তোমাদের আব্বা আম্মাকে জানাচ্ছি। সে ওই গ্রামে থাকা অবস্থাতেই আমার বাবা মার সামনে এক্সপ্রেস করলো যে ওরা দুইজন বিয়ে করে ফেলছে। শোনার পর আমার বাবা কোনো রিয়্যাক্ট করে নাই, একদমই থান্ডার চুপ। আমার মা প্রচন্ড রকমের মানে রেগে গেল এবং কান্নাকাটি শুরু করে দিল, আমার মেয়ে আমার সাথে অত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে না, আমার কথা শুনবে না, আমার মেয়ে এরকম হতে পারে না। তারপর অনেক কষ্টে হাতে পায়ে ধরে মা বাবাকে বুঝালাম যে বাবা অ্যাটলিস্ট এখন ট্রাস্ট করো, বিয়ে করে ফেলছি এখন কিছু করতে পারবো না। উনিও বোঝালো যে বাবা প্লিজ আপনি ওভাবে নিয়েন না, আমি চেষ্টা করবো আমার ফ্যামিলিকে ম্যানেজ করার, আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে অনেক।
উনি বা তিনি, এভাবে শুনলে আমাদের হয়তো গল্পটা বুঝতে সমস্যা হচ্ছে, তার নাম কি?
আরিফ আরমান অপু,
তার নিকনেম অপু। আচ্ছা, তো অপু বোঝানোর চেষ্টা করছে আপনার পক্ষ হয়ে? হ্যাঁ, তারপর বলুন।
জি, বোঝানোর চেষ্টা করছে। এক সময় যে আমার মায়ের কান্নাকাটি কিছুটা হলেও থামলো, আমার বাবা আমার দুলাভাই অপু তিনজন মিলে কথাবার্তা বলে অনেক কষ্টে নর্মাল হলো ব্যাপারটা। তারপর ডিসিশন এটা হলো যে ঠিক আছে তোমরা বিয়ে করে ফেলছো ভালো কথা, এখন যেহেতু আমি কিছু করতে পারবো না, আর ওই মুহূর্তে আমি মেয়ে বলে আমার বাবা মা আমাকে বেরও করে দিতে পারে না, আমি ওই অবস্থায় কোথায় যাব আমাকে যদি বের করে দেয়। দিল আমার বাবা মা শেষ পর্যন্ত ওকে বলল যে ঠিক আছে বিয়ে করে ফেলছো, এখন ফ্যামিলিকে জানাও, তোমার ফ্যামিলিকে জানাও। তো উনি বললো যে বাবা আমি তো এখন জানাতে পারবো না, তাহলে তুমি কি প্ল্যান করছো, কিভাবে আগাতে যাচ্ছ? আমার বাবা সবসময় ওনার অপুর কথাগুলোকে, অপুর পরামর্শগুলোকে খুব কেয়ার করত বা খুব মূল্য দিত, ওভাবেই নিত ব্যাপারগুলোকে। তো আমার বাবা বলল যে ঠিক আছে তুমি কিভাবে আগাতে চাচ্ছ তুমি আমাকে বলো বাবা, আমরা সেভাবেই দরকার হলে কাজ করব। তো সে বললো যে ঠিক আছে বাবা আমি তো চিন্তা করছি আস্তে ধীরে ব্যাপারটা জানাবো, আমরা যেভাবে সেভাবে থাকি, এক টাইমে যে বাসায় জানাবো, কিন্তু তার আগে ওকে একটু এস্টাবলিশ হতে হবে, আমাকে একটু এস্টাবলিশ হতে হবে, তারপর যে আমি জানাবো, আমি আস্তে আস্তে আমার বাসায় ম্যানেজ করি। আমার বাবা বলল তোমার মা বাবা সবাই খুবই ক্রেজি, কেউই চায় না যে তুমি বন্যাকে বিয়ে করো, বাট যখন জানবে তারা যে তুমি ওকে বিয়ে করে ফেলছো ব্যাপারটা কি হয়ে দাঁড়াবে, তোমাকে কি বের করে দিবে নাকি তোমাকে বাসায় রাখবে বা ওকে অ্যাকসেপ্ট করবে? তো বলল যে না আমি আপাতত কিছুই বলতে পারছি না বাবা।
এইভাবেই সে টালবাহানা করে পুরো প্রসঙ্গটাকে পিছিয়ে রাখে এবং কখনোই বাবার প্রসঙ্গ টেনে বারবার আপনার বাড়িতে জানানোর ব্যাপারটাকে সবসময় দীর্ঘায়িত করে, বাড়িতে জানাতে চায় না। এই পরিস্থিতিতে ফাইনালি কি হলো, আপনাদের সম্পর্কটা এখন কোন অবস্থায় আছে?
এখন আমাদের ডিভোর্স হয়ে গেছে।
কতদিন আগে
ডিভোর্স হয়েছে? 2009 এর 8ই মার্চ।
এই ডিভোর্সটা কি হয়েছে 2009 সনের 8ই মার্চ? কোন নির্দিষ্ট 2009 সন?
জি,
2009 সনের 8ই মার্চ আপনাদের ডিভোর্স হয়ে গেছে। কোন নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে কি ডিভোর্সটা?
হ্যাঁ, ঘটনাটা এটাই যে ওনার বাসায় যখন জানাজানি হয়েছে উনি আমাকে বিয়ে করছে, আমার বাসা থেকে তো উনি
আমরা জানি আপনার বাসায় যখন জানলো, ওর অপুর বাসায় যখন জানলো,
আমার যেদিন অ্যানিভার্সারি, ফার্স্ট অ্যানিভার্সারি, তার 3 দিন পরে আমাদের বাসায় কোনোভাবে ইনফরমেশনটা যায়। আর এর আগে থেকে আমাদের সাথে খুব বেশি খারাপ ব্যবহার করা শুরু করছিল, খুব বেশি ঝগড়াঝাটি হতো আমাদের মধ্যে। তো ওনার বাসায় জানাজানি যেদিন হয় সেদিন রাত্রি উনি আমাকে জানায় যে আমার বাসায় কেউ জানাই ফেলছে ব্যাপারটা, আব্বু খুব রেগে গেছে, আজকে হয়তো বা তোমার সাথে আমি কথা বলতে নাও পারি, তুমি টেনশন করো না, আমি কালকে তোমাকে ফোন দিব। তারপরেও সে রাত্রে 4টা পর্যন্ত আমার সাথে কথা বলছে, এর মাঝখানে হঠাৎ করে ওনার মোবাইলটা ওনার বাবা এসে নিয়ে যায়, সব মোবাইলই সাথে নিয়ে চলে যায়।
আমরা ডিটেলস পরে শুনতে পার, শোনার মতো আসলে সময়ই নাই, আমরা আসলে ঘটনাটা জানতে চাচ্ছি, ডিভোর্সটা হলো কিভাবে?
ওনার ফ্যামিলি মানতে চায়নি এবং কোনোভাবেই তারা চাচ্ছিল না যে আমি ওই ঘরে ওই বাড়িতে উঠি। এদিকে ওনার আমার কাছ থেকে ওনার ছেলেকে সরানোর জন্য সেদিন ওনারা মারধরও করেছে, ওনাকে বলা হয়েছিল তুমি ডিভোর্স দিয়ে দাও, বিয়ে করছো ভালো কথা, ডিভোর্স দিয়ে দাও, বাট উনি এই কথাটা বলতে দেরি করছে যে আমি দিব না, তাতেই তাকে মারধর করা হয়েছে এবং ওই দিন সে আইসিইউতে চলে গেছে। এর মধ্যে ওর বোন আমাকে ফোন করে জানাইছিল যে ভাইয়াকে আব্বু খুব মারছে, ভাইয়া মরে যাচ্ছে, তুই দোয়া কর ভাইয়ার জন্য। এটা শোনার পর গুরু আমার, আমি তখন সেন্সলেস হয়ে গেছিলাম, মোবাইল হাত থেকে পড়ে গেছিল, আমার মা সঙ্গে সঙ্গে ফোনটা ধরে বলছে কি হয়েছে। তো তখন আমার ফ্রেন্ডের হাত থেকেও মোবাইলটা কেড়ে নেওয়া হয় এবং ও আমাকে ইনফরমেশনটা জানায় বলে ওকে ওর মামা মারে যে তুমি ওকে কেন জানাইছো। তো আমি আর কিছু বলতে পারছিলাম না, আমার সেন্স চলে আসার পরে আমাকে, আমি বললাম যে আম্মু অপুকে অনেক মারছে, অপু মনে হয় মরে যাবো, আমি অপুর কাছে যাবো। আমার বাসায় তখন কেউ কিছুই জানতে পারে নাই, তা বললাম যে এরকম মারধর করছে ও মনে হয় ওকে, আমি এখন কি করবো, আমি যাবো ওখানে। আমাকে সবাই বলতেছে কোনো টেনশন করো না, ও ফোন দিবে কিছুক্ষণ মধ্যেই, মানে সকালে 9টার দিকে ওর বোন আমাকে ফোন দিয়ে জানাইছে যে ভাইয়াকে মারধর করছে, আর 12টার সময় ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া আসলে রেগে চলে গেছিল বাসা থেকে, এখন ভাইয়া এমনি ঠিক আছে, স্যালাইন দিয়ে রাখা হয়েছে, কিছু হয় নাই। আমি বললাম যে আম্মু এখন বাসায় আছে, ওর কোনো কিছু হয় নাই। তারপরে 2 ঘন্টা পরে আবার ও আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া কি তোদের বাসায় গেছে? তার আগের দিন রাত্রেও আমাকে 4টা পর্যন্ত যখন কথা হয়েছে আমাকে বলছে যে দেখো আমি বাসা থেকে বের হয়ে যাব, আমার ভালো লাগতেছে না, বাসায় সবাই চিল্লাচিল্লি করতেছে, তুমি ব্যাগট্যাগ রেডি করে রাখো, আমি চলে যাব। আর বাবাকে বলো, আমার বাবাকে বাবা ডাকতো, তো আমার বাবাকে বললো যে আমরা মজিদ দুলাভাইয়ের বাসায় যাব, আমাদের গ্রামে সেই দুলাভাইয়ের বাসায় কিছুদিন যে ওখানে থাকবো, বাসার পরিস্থিতি ঠান্ডা হলে তারপরে চলে আসবো। আমি তো একদমই প্রিপেয়ার, আমি তখন ব্যাগটা গুছে আমার আব্বুকে বলছি আব্বু আমি যাবো ওনার সাথে। পরের দিন যে এরকম কিছু হবে এটা তো জানতাম না সকাল থেকে, যখন 2টার সময় শুনলাম যে উনি বের হয়ে গেছে বাসা থেকে, তা আমার ধারণা সে আমার বাসাতেই আসবে, আমি বারান্দায় ব্যাগ নিয়ে বসে আছি, কখন উনি আসবে কখন উনি আসবে, বাট উনি আসে নাই। রাত 10টা 11টা 12টা উনি আসে নাই, আমি বারান্দায় স্টিল বসা, আমার ফ্যামিলি সবাই টেনশনে, আমার চেহারা দেখে কেউ কিছু করতে পারতেছে না। তখন সবাই বলতেছে যে অপু আসবে, তুমি টেনশন করো না, তুমি একটু রেস্ট নাও, তুমি একটু রেস্ট নাও, চলে আসবে, বের হয়েছে যখন কোনো প্রবলেমে আছে, বাট ও আসে নাই। আমি কাকে ফোন দিব, কার কাছে ইনফরমেশন পাবো, কোথায় আছে, আমি কিচ্ছু জানতাম না। বারবার ওর বোনের মোবাইলে ট্রাই করতেছি, ধরে না, ওর বাসার কারো নাম্বার আমি জানি না, আমি কাকে ফোন দিব। শেষ পর্যন্ত ওর কলিগকে ফোন দিছি, ওনার নাম চন্দন দা, উনি ফোন ধরার পরে উনিও জানতো না প্রবলেমটা,
উনি বললো যে কি হয়েছে তুই কান্নাকাটি করতেছিস কেন? বললাম দাদা ওর তো কোনো খবর পাচ্ছি না, শুনলাম এরকম অবস্থা, বের হয়েছে, আপনি আমাকে একটু জানান, ও এখনো আসে নাই বাসায়। তো বলল যে আচ্ছা ঠিক আছে তুই কান্নাকাটি করিস না, আমি দেখতেছি। রাত্রে একটা বাজে, দুইটা বাজে, ঠিক আড়াইটার সময় দাদা আমার মোবাইলে ফোন না দিয়ে আমার বড় অপুর মোবাইলে ফোন দিছে, দিয়ে বলতেছে যে বন্যাকে কিছু বলা দরকার নাই, অপুর তো খোঁজ পাইছি, ও তো ল্যাবেই দিয়ে আছে আইসিইউতে। ওটা ওই মুহূর্তে আমি ওর কান থেকে মোবাইলটা কেড়ে নিয়ে আমার কানে নিয়েছিলাম, তো কথাটা আমি শুনতে পাইছি যে ল্যাবেই দিয়ে আইসিইউতে আছে। তখন আমি আবার সেন্সলেস হয়ে যাই, যখন আমার সেন্স আসে তখন সবাই দেখি যে আমাকে আমার পাশে সবাই বসে আছে আর সবাই কান্নাকাটি করতেছে, আমার দাদি, আমার মা, আমার বাবা সবাই কান্নাকাটি করতেছে। আমি বললাম যে আমাকে প্লিজ তোমরা নিয়ে চলো, আমি অপুকে দেখতে যাব। সবাই বলল যে এখন যেও না, সকালটা হোক সকালে তোমাকে নিয়ে যাব। ব্যাটা ওই রাত আমার শেষ হচ্ছিল না, আমি এত অপেক্ষা করতেছি রাতটা শেষ হবে আমি যাব, সারা রাত ঘুমাতে পারলাম না, আমার বাসার প্রত্যেকটা মানুষ জাগ না, সবাই শুধু একটাই অপেক্ষা করতেছে কখন ভোর হবে, কখন ওকে দেখতে যাবে। ভোর হলো, আমি আমার দুলা ভাই আপু সবাইকে ডাকে তুললাম, চলো আমাকে অপুর কাছে নিয়ে চলো। ওরা আমার সাথে গেল, আমাকে নিয়ে তাড়াতাড়ি করে বের হলো। বের হওয়ার পর ল্যাবেইডে গেলাম, ল্যাবেইডে যাওয়ার পরে আমরা ইনফরমেশন সেন্টারে যেতে জিজ্ঞেস করলাম যে অপুর নামের কোন পেশেন্ট আসছে নাকি, ওনারা আমাদেরকে কোনো ইনফরমেশন দিল না, বললো যে না এই নামের কোনো পেশেন্ট নাই আর আপনারা চলে যান। আমি বারবার জিজ্ঞেস করলাম যে আপনারা কাইন্ডলি একটু দেখেন অপুর নামের পেশেন্ট এখানে আছে, আমরা জানি, আপনি প্লিজ একটু ওর কোন কত নম্বর রুমে আছে আমি দেখতে যাব। কেউ কিছু বলতেছিল না, কেউ না, আমার দুলা ভাই বারবার আমাকে বলতেছিল তুমি ঠিক শুনছ তো, উনি এখানে, ও এখানে। আমি বললাম যে আমি হ্যাঁ জানি ও এখানেই আছে এবং আইসিইউতে আছে, আপনি যেভাবে পারেন আইসিইউ কোথায় আছে সেটা বের করেন। আমার দুলা ভাই আমাকে কোন রকমে নিয়ে যেয়ে বসালো, তুমি বসো আমি দেখতেছি। আমি ওখানে বসে কানতেছি শেষ পর্যন্ত আমার কান্না দেখে ইনফরমেশনে যে লোক বসেছিল উনি অনেকক্ষণ ধরে দেখতেছিল, দেখে এসে একসময় বললো যে আমার দুলা ভাইকে ডেকে নিয়ে গেল যে আসলে কে হয়, যে যাকে খুঁজতে আসছেন আপনাদের কে হয় পেশেন্ট। আমার ভাইয়া বললো যে আমার ও আমার শালির হাজবেন্ড।
আমরা এর মধ্যে আসলে যেটা ফাইনালি কি অপুর সাথে সেদিন দেখা হয়েছিল আপনার?
হ্যাঁ ফাইনালি দেখা হয়েছিল, ওনারা বললো যে ও তো আইসিইউ তে আছে, কিছুক্ষণ পরে ওকে ইয়েতে নেওয়া হবে, আপনারা ওয়েট করেন। আমি ওয়েট করছি এর মধ্যে ওর মামা আসে, ছোট মামা, যে মামাটার সাথে আমার খালামণির বিয়ে হয়, সেই মামাটা এসে বলে তোমরা কি করতেছো এখানে? আমি বললাম যে আমি অপুকে দেখতে আসছি, আমি ওনাকে দেখতে যাবো, মামা কোথায় আসছে আমাকে নিয়ে চলেন। বলে তোমার তো দেখা দরকার নাই, ও তো আমরা যেহেতু আসছি ও তো ভালোই আছে, তোমার দেখা দরকার নেই, বাসা যাও, ভালো হলে এমনি দেখা করবে। আমি বললাম যে না আমি যাবো না, আমি দেখা করে যাব। ওর মামা এক সময় রেগে গেল, হ্যাঁ তোমাকে বলতেছি না তুমি চলে যাও, আমরা এখানে আসছি, ওর বাবা মা আছে না, বেশি টেনশন দেখাও, যাও সুস্থ হলে।
অপুর সাথে দেখা হওয়ার মুহূর্তটাই বলুন।
বিকাল চারটার দিকে ওর সাথে আমার দেখা হয়, ঢুকতে দেওয়ার আগেও বারবার বলতেছিল ওর মামা যে দুই মিনিটের বেশি থাকবা না। ভিতরে গেলাম, উনি তখন হসপিটালের ড্রেস পরা, সেন্স মনে হয় তখনই আসছে, ভিতরে ওনার বাবাও বসা ছিল, আমাকে দেখার সাথে সাথেই হাতটা বাড়ায় দিছে। আমি কাছে যে আমি জানতাম ওনার বাবা মারধর করাতেই প্রবলেমটা হয়েছে, বাট সাদিয়া আমাকে বলছিল যে তুই যদি দেখতে আসলে বলবি যে ভাইয়া বাইক অ্যাক্সিডেন্ট করছিল, তুই বলবি না যে তুই জানিস, তাহলে আমাকে মারধর করবে। ওর বাবা পিছনে বসার, আমি ওনার হাতটা ধরে বলতেছি আপনি আপনাকে এতবার নিষেধ করছি আপনি বাইক চালাবেন না, আপনি কেন বাইক চালাইছেন? ও তখন বলতেছে যে তোমাকে কে বলছে আমি বাইক অ্যাক্সিডেন্ট করছি, আমাকে তো আব্বু মারছে। আমি তখন কথাটা শুনেও না শোনার মতো করে বললাম যে আপনি প্লিজ তাড়াতাড়ি সুস্থ হন, আমি আর পারবো না এভাবে থাকতে। উনি আমার হাতটা এমন ভাবে ধরেছিল যে ছাড়তে ছিল না, পাশ থেকে ওনার খালা জোর করে ওনার হাতটা আমার হাত থেকে ছাড়াই নিল, বলে যে যাও এখন অনেক হয়েছে বেশি কথা বললে অসুখ বেড়ে যাবে। আমার হাত ছাড়তে ছিল না, তারপর ওর ফ্যামিলি জোর করে আমাকে বের করে দিল। সেদিনের মতো আমাকে বাসায় নিয়ে যাওয়া হলো। তারপরে অপুকে পরের দিন, আমি সেদিন থেকে আর অপুর সাথে কোনো যোগাযোগ নাই, তার পরের দিন অপুকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। কার কাছ থেকে আমি জানবো, কিভাবে জানবো ওর ফ্যামিলিতে কি হচ্ছে? ওর বোনের কাছ থেকে মোবাইল নিয়ে নিছে, ওর কাছে মোবাইল নাই, ওর বাসায় কারো সাথে আমার কন্ট্যাক্ট হয় না যে আমি জিজ্ঞেস করবো ওর কি অবস্থা। শেষ পর্যন্ত ওই দাদাকে আবার বললাম যে আপনি একটু ওর বাসায় যান, কেমন আছে আমাকে একটু জানান ভাইয়া। জানালো উনি বাসায় যে, তারপরে শেষ পর্যন্ত আমাকে ফোন দিয়ে বললো যে হ্যাঁ ও এখন মোটামুটি ভালো আছে আর সবাই ওর সাথে আছে, ও সুস্থ হয়ে তোমাকে ফোন দিবে, তুমি টেনশন করো না। ওই দিনগুলো আমার জন্য যে কেমন ছিল, আমার পুরো পরিবারটার জন্য কেমন ছিল।
অনেক জনমের কান্না বাকি। আমি সাধারণত লাভগুরুর এই জায়গা থেকে মানুষকে কাঁদতে নিষেধ করি, তার কান্নাটাকে কিভাবে হাসিতে রূপান্তরিত করে দেয়া যায় সেভাবে চেষ্টা করি। আমারও কথা বলতে গিয়ে বারবার কণ্ঠ কেঁপে ওঠে, অনেকে আবার বলতে দ্বিধান্বিত হয় না যে লাভগুরু মনে অনেক বেশি আবেগপ্রবণ, কিন্তু আমি আমার জায়গা থেকে বলছি যে লাভগুরু হয়েছি, মানুষের বাইরে তো যায়নি, আবেগ আমার মধ্যে খুব স্বাভাবিকভাবেই কাজ করে। কিন্তু আজকে কেন জানি মনে হচ্ছে যে বন্যা আপনি কাঁদুন, বহু জনমের কান্না আপনার বাকি, বহু জনমের কান্না আপনার বাকি। আপনার মধ্যে যত রকমের গ্লানি আছে, যত রকমের কষ্ট আছে এবং যত ভুল করেছেন আপনি জীবনে, সবকিছুই কান্না হয়ে ঝরে পড়ুক আপনার চোখ দিয়ে। আপনার সবচাইতে বড় ভুল, আমরা যে দোষটা দিতে পছন্দ করি আমাদের বাবা মাকে, যে বাবা মা আমাদের প্রশ্নে কেয়ারিং না, বাবা মার আমাকে দেখতে পারে না, আমাদের এই ভালোবাসাকে মূল্যায়ন করতে জানে না, তারা অন্ধের মতো আপনার ভালো লাগাকে সাপোর্ট করতে গিয়ে তারাও জানে তাদের জায়গা থেকে যে কত অপরিণত বয়স্ক অবস্থায় আপনি ভালোবাসা বা ভালো লাগার মতো একটি পর্যায়ে জড়িয়ে পড়ে, যে যখন আপনার নিজেকে তৈরি করার সময় সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে রেখেছেন, তারপরেও বাবা মারা ওই জায়গা থেকে আপনাকে বাবা মার সাপোর্ট দিয়ে গেছেন, কিন্তু এটির ভুল ব্যাখ্যা করেছেন আপনি আপনার জীবনে, ভুলভাবে উপস্থাপন করেছেন আপনি আপনার ব্যক্তি জীবনকে। আমি যতটুকু আপনাকে কাছ থেকে দেখেছি অফ ইয়ারে এবং অন ইয়ারে যতক্ষণ দেখছি, যতটুকু আপনার বোনকে দেখেছি, আপনার ভাইটিকে দেখলাম, তাদের দেখে আমার মনে হয়েছে যে খুব চমৎকার ধর্মীয় অনুশাসন এবং সামাজিক রীতিনীতিবদ্ধ একটা পরিবারের মধ্য দিয়ে আপনি বড় হয়েছেন। কিন্তু আফসোস, ভালো লাগা ভালোবাসার নামে বিয়ের পূর্ববর্তী সময় যে ধরনের সম্পর্কের ভেতর দিয়ে গেছেন, আমার বিশ্বাস যে আপনি আমি অস্বীকার করবেন না যা কোনোভাবে আপনার সাথে, যেটা কোনোভাবে আপনার সাথে যায় না, আপনার পারিবারিক অবস্থান, আপনার সামাজিক অবস্থান, পারিবারিক মূল্যবোধ, যে মায়ের ঔরসে আপনি জন্ম নিয়েছেন, যে বাবার নাম আপনি বুকে নিয়ে পৃথিবীতে এসেছেন, কোনোভাবে আপনার সাথে যায় না। বিয়ের পূর্ববর্তী যে জীবনকাল, বিয়ের পূর্ববর্তী সময়কালে অপুর সাথে আপনার যে সম্পর্কের যে রূপরেখাটা ছিল, সেটা কি কোনোভাবে এক্সপেক্টেড ছিল বিয়ের আগে?
না।
এর জন্য আপনার নিজের প্রতি ধিক্কার আসে না? নিজেকে ছোট মনে হয় না?
আমি সত্যি লজ্জিত আমার বাবা মার কাছে, আমার পরিবারের কাছে।
প্রাণ খুলে বাবা মার কাছে কান্না, আমি এই জন্যই বলছি যে আপনার বহু জনমের কান্না বাকি। আমি মানুষের এই কান্না সহ্য করতে পারি না দেখে আমারও কণ্ঠ কেঁপে ওঠে। মানুষ বলে যে লাভগুরু হয়তো তার জায়গা থেকে কিছুটা আবেগপ্রবণ হয়ে ওঠে, আমি আজকে কিন্তু আসলে অনেক বেশি কঠিন হয়ে গেছি যত বেশি কান্না দেখছি। আর আমার কেন জানি মনে হচ্ছে আপনার আসলে বহু জনমের কান্না বাকি। আপনি কান্নাকাটি করুন সেই মুহূর্তগুলোর কথা চিন্তা করে, যে কিভাবে সম্ভব যে ট্রাস্টের কারণে আপনাদের সম্পর্কের মধ্যে গ্যাপ তৈরি হয়েছিল, সেই ট্রাস্ট তো পর্বত প্রমাণ বিশ্বাস নিয়ে আপনার পাশে দাঁড়িয়েছিল আপনার বাবা মা এবং আপনার বোন এবং সেই ছোট ভাইটি, সেটির মূল্য আপনি রাখতে পেরেছিলেন সেই সময়টুকুতে?
আমি শুধুই অপুর কথা চিন্তা করতাম, আমার বাবা মার কথা কিছুই চিন্তা করতাম না, যে কি করলে আমার বাবা মার ক্ষতি হচ্ছে, তাদের রেপুটেশন খারাপ হচ্ছে, অথবা আমি এমন ফ্যামিলির মেয়ে হয়ে কি করে এই কাজগুলো করতে পারতেছি?
তাদের বিশ্বাসকে নিয়ে, তাদের বিশ্বাসটা পায়ে ঠেলতে, তাদের বিশ্বাস নিয়ে খেলা, এই যে খেলার ছলে তাদের বিশ্বাসটাকে এইভাবে আপনি একেবারে পায়ের কাছে নামিয়ে নিয়ে এসেছেন, সেটা কোনোভাবে উচিত হয়নি। এ জন্ম তো এ জন্ম, আমার মনে হয় কয়েক জন্মে মন্দিরে বা মসজিদের একটা ইট হয়েও যদি কাঁদতে থাকেন তাও আপনার এই ঋণ আপনি শুধরাতে পারবেন না। আপনি আপনার কান্নাকাটি, এই যে কাঁদছেন আপনি, এই যে আপনার চোখ গড়ি, চোখের বারবার গোটা মুখ ভেসে উঠছে চোখের পানিতে, আমি বলছি যে এইভাবে আপনি কাঁদুন, আপনার বাবা মার জন্য কাঁদুন, স্রষ্টার কাছে তিনি যেন আপনাকে ক্ষমা করে দেন আপনার জীবনের এই ভুলগুলোর জন্য। আপনি বলেছেন যে ক্লাস টেনে থাকা অবস্থায় আপনার ভালো লাগলো, ম্যাট্রিকের পরপর আপনি ভালোবেসেছেন, আমিও বলেছি আপনার সাথে বিন্দাস লাইফ, লাইফ তো বিন্দাস, কিন্তু যে সময় নিজেকে তৈরি করার সময় সে সময় ছেলের খেলার ছলে নিজের জীবনটাকে আস্তে আস্তে এমন এক জায়গাতে নিয়ে এসে দাঁড় করিয়েছেন যেখান থেকে কখনোই ফিরে আসা যায় না। আজও আপনি আয়নার সামনে দাঁড়ালে নিজেকে দেখে আপনি লজ্জিত হন, কথাটা সত্য না মিথ্যা?
সত্যি গুরু।
একটা সময় ছিল যখন বাবা মা আপনাকে নিয়ে খুব গর্ব করত, আপনাদের পরিবারের মধ্যে আমার কেন জানি মনে হয় অনেক বেশি ধীশক্তি সম্পন্ন, অনেক বেশি বুদ্ধিদীপ্ত মেয়ে হচ্ছেন আপনি, যে কখনো ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি, যে কারণে বাবা মার সবচেয়ে বেশি আদর, বেশি ভালোবাসা, বেশি ট্রাস্ট পেয়েছিলেন, বিনিময়ে তাদেরকে শুধুই ফিরিয়ে দিয়েছেন শূন্য।
এত কিছুর পরেও আমার ফ্যামিলি আমাকে রাখছে, আমাকে বের করে দেয়নি, আমাকে একা ফেলে রেখে চলে যায়নি।
অপুর প্রসঙ্গে আমি পরে আসছি, আরো কিছু বিষয় যেমন কাবিনের দিনে বিয়ের কথা অপুকে বলা এবং বিভিন্ন সময় যে বিভিন্ন ঘটনাগুলো এসেছে সেই ব্যাপারগুলো আমি পরে আসব, কিন্তু আমার খুব মনে পড়ছে এখন কথা বলার জন্য আমার খুব মন চাইছে, আমি আসলে মন থেকেই আগ্রহ পোষণ করছি বন্যার বাবার সাথে কথা বলতে মন চাচ্ছে। আর শ্রোতা বন্ধুরা আপনারা জানেন যে আমরা এই প্ল্যাটফর্ম থেকে আমরা সবার জন্য প্ল্যাটফর্মটাকে ওপেন করে রাখি যাতে করে সবাই সবার মতো করে কথা বলতে পারে। আমরাও কিন্তু অপুর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, অপু আমাদের সামনে কন্ডিশন রাখার চেষ্টা করছিল যে ঠিক আছে আমি অন এয়ারে কথা বলবো কিন্তু আমার ভয়েসটাকে চেঞ্জ করে দিতে হবে। আবার কোনো এক সময় সে বলছিল যে আসলে ডিভোর্সের যে ব্যাপারটা সেটা কখনোই আমার কারণে হয়নি, আমার বাড়ির লোকজনের কারণে বা আমার বাড়ির বাধ্য করেছিল আমাকে বিধায় আমি ডিভোর্স দিয়েছিলাম। সে একজন পেশায় 3D অ্যানিমেটর এবং তার বাসা হচ্ছে মতিঝিল আরামবাগ যতটুকু আমরা জানি, আর তার নাম অপু যেটা কথার মধ্যে এর মধ্যে চলে এসেছে। এবং আমাদেরকে বন্ধুরা তোমাদের চিন্তা করে যেহেতু কথাগুলো যেন কোনোভাবে এক পেশে না হয়ে যায়, দুইজনের কথা বলার সুযোগ যেন এই প্ল্যাটফর্মে থাকে, সেই কারণে অপুর সাথে কথা বলার চেষ্টা করেছে। সে বারংবার বিভিন্নভাবে কথা বলেছে, কন্ডিশন অ্যাপ্লাই করেছে আমরা যেন তার ভয়েসটাকে চেঞ্জ করিয়ে দিই, আমরা যেন তাকে তার নামটাকে গোপন করি, তার বাড়ির কারণে ডিভোর্স হয়েছে সেই প্রসঙ্গগুলো যেন ছাপিয়ে যায়, এইরকম বিভিন্ন রকমের কন্ডিশনের মধ্য দিয়ে আমাদেরকে নিয়ে গেছে। অপুর প্রসঙ্গে আমরা পরে আসব, আমরা এখন যে মানুষটির সাথে কথা বলতে যাচ্ছি তিনি হচ্ছেন বন্যার পিতা। যে মানুষটির প্রশ্নে আমার শ্রদ্ধাবোধ আছে, অনেক শ্রদ্ধাবোধ আছে, যেহেতু উনি বাবা বা মামার প্রশ্নে এমনি আমাদের শ্রদ্ধাবোধ সবসময় পর্বত প্রমাণ শ্রদ্ধাবোধ থাকে, আমারও প্রচন্ড শ্রদ্ধাবোধ এই মানুষটির সাথে কথা বলার সময়। যে মানুষটির এখন আমাদের, আমরা ফোনে চেষ্টা করছি, আমাদের টেকনিক্যাল টিম চেষ্টা করছে, আমার মনে হয় ফোনে পেয়ে গেছি তাকে। সালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।
আমি লাভগুরু বলছি রেডিও আমার থেকে।
জি জি বলুন, কেমন আছেন
আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন?
জি আলহামদুলিল্লাহ।
আপনি আপনার ডিভাইসের সাউন্ডটা একটু কমিয়ে দেন।
This track was downloaded from fusionbd.com।
জি জি আমি আমার মোবাইলে, ঠিক আছে বলুন।
আচ্ছা, এতক্ষণ কথা হচ্ছিল আপনার মেয়ে বন্যার সাথে এবং আমরা এতক্ষণ বিভিন্ন বিষয়ে এই কথাগুলোতে আমরা নিয়ে এসেছি। আমার কাছে সবচাইতে যে জিনিসটা মনে হয়েছে কথা বলার সময়, যে সে একটি পারিবারিক এবং ধর্মীয় একটি অনুশাসনের মধ্য দিয়ে বড় হয়েছে, যেটা আমি তাকে বলছিলাম যে তোমার কয়েক জন্মের কান্না বাকি, তুমি যদি কাঁদো তো আমি তোমাকে থামাবো না। কাঁদো তুমি সেই মানুষগুলোর কথা চিন্তা করে যে মানুষগুলো জীবনে তোমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিল এবং সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল, যে বিশ্বাসগুলোকে তুমি তোমার জায়গা থেকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারোনি। এই অপরাধবোধ, এই কষ্ট যদি তোমাকে ভিতরে, এর জন্য যদি ভিতরে গ্লানিবোধ তৈরি হয় সেটি তোমার জন্য প্রাপ্য, এবং সেই মানুষটি আপনি এখন বন্যার বাবা মাদের সাথে ফোনে আছেন। আপনার সাথে আমি আগে প্রথমে একটা প্রশ্ন করে নিব, যেটা আমার কাছে মনে হয়নি যে আপনার মতো ব্যক্তিত্বের সাথে যায় বিষয়টি, সেটি হচ্ছে যে আমি প্রশ্নটা আসলে পরেও আসতে পারি, আমি আসলে আপনার জায়গা থেকে একটু শুনে নিব পুরো বিষয়টাকে, আপনি কিভাবে দেখছেন আপনার 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 জায়গা থেকে। হ্যালো
হ্যালো
জি
জি, আসলে ব্যাপারটা তো এই কিভাবে দেখছি, এটা তো আসলে যিনি বাবা হয়ে এরকম একটা পরিস্থিতির শিকার হয়েছে বা যে কোনো বাবা এরকম যদি পরিস্থিতির শিকার হয়ে থাকে এর আগে, তাহলে সেই বাবারা উপলব্ধি করতে পারবে যে বিষয়টা কি হতে পারে। তো আমি আসলে ভাষায় বর্ণনা করতে পারবো না আপনাদের মতো করে, আসলে খুব কষ্টের বিষয় এটা যে আমার তিনটে ছেলে মেয়ে, দুই মেয়েই বড়, ওরা ছোটবেলা থেকে আমাদের স্কুল কলেজ পর্যন্ত নিয়ে যাওয়া নিয়ে আসা হয়েছে, আর পারিবারিকভাবে তারা ইসলামিক আদর্শেই মানুষ, কিন্তু লেখাপড়াতে ভালো ছিল, অত্যন্ত ভালো ছিল, বিশেষ করে বন্যা সবসময় ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ড এরকমই হয়েছে, ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছে, এবং আরো ভালো ছিল যার মেধা অত্যন্ত ভালো ছিল, কিন্তু যখন তার মেধা বিকাশের সময় যখন ক্লাস টেনে পড়ে তখন তার লাইফ এরকম একটা ঘটনা ঘটেছে, বাট এটা এমন ভাবে গোপনীয় ভাবে ঘটেছে যেটা আমার বিশ্বাসের বাইরে। আমার সে তখন বোরকাপুরেও যেত, বোরকাপুরেও স্কুলে যেত, আমার বড় মেয়ে বোরকাপুরে স্কুলে যেত, তো বা তেমন একটা ঘটনা তার লাইফে ঘটেছে কি এই জিনিসটাকে আমি আসলে যখন জেনেছি তখন থেকে মনের সাথে কোনোদিনই মিলাইতে পারি নাই, নিজেকে খুব লজ্জিত মনে হয়েছে যে আমার মনে হয়েছে যে এটা আমার কোন জন্মের আমার কোনো পাপের প্রায়শ্চিত্ত কিনা, আমার ইসলামিক আকিদায় যে পরিবার
বাবা যে কথাগুলো বলছে আপনি শুনুন, এই কথাগুলো শোনার পরে আপনার জায়গা থেকে আপনার কথাগুলো তো অবশ্যই আমরা শুনব, এই কষ্টটা চোখের সামনে আমরা দেখতে চাচ্ছি, বাবার কথাগুলো আপনি হেডফোনটা কানে রাখুন এবং বাবার কথাগুলো আপনি শুনুন। জি প্লিজ আপনি বলুন।
আসলে এই কথাগুলো বলতে গিয়ে তো আমার বুক ফেটে কান্না বেড়ে আসছে, তো আসলে কিভাবে বলবো। আর যে ফ্যামিলি যে ছেলেটি আমার মেয়ের সাথে এইভাবে প্রতারণা করেছে, যে ফ্যামিলিটা বিয়ের পরেও অনেকদিন তারা অপেক্ষা করেছে তার ফ্যামিলিকে ম্যানেজ করার জন্য, তার ফ্যামিলিতে ইয়ে করার জন্য, ছেলের আন্তরিকতা কতটুকু ছিল জানি না, মুখে সে বলেছে সবসময় চেষ্টা করছি চেষ্টা করে যাচ্ছি, বাট পরবর্তীতে কোনো এক সময় এসে দেখা গেছে যে না সেও এত ইন্টারেস্টেড না, সে তখন তার পরিবারের বিষয়টাকে গুরুত্ব দিত বেশি, পরিবারের দিক থেকে সে বেশি ইয়ে হতো, আর শেষ মুহূর্তে আর মেয়ের যে অবস্থা সবসময় অসুস্থ থাকতো, কান্নাকাটি করতো, লেখাপড়াতো ধ্বংস হয়ে গেছে, লেখাপড়া শেষ হয়ে গেছে, বিশেষ করে আরো কষ্ট পেয়েছি যে এত মেধাবী ছাত্রী তার লেখাপড়াটা ধ্বংস হয়ে গেল, এই আমার পরিবারকে ধ্বংস করার জন্যই ওরা আমার পরিবারে খুব ভালো একটা সুসম্পর্ক নিয়ে ঢুকেছিল, ওরা দুই ভাই বোন, ওর ছোট বোন অপুর ছোট বোন পড়তো আমার এই বন্যার সঙ্গে, আর অপু পড়তো আমার বড় মেয়ের সাথে, বাট এক স্কুল কলেজে না অন্য কলেজে, বাট একই ক্লাসে পড়তো, পাশাপাশি বাসা হওয়ার কারণে যোগাযোগটা ছিল। এই এর মধ্যে এদের মধ্যে যে সম্পর্কটা গড়েছিল এটা অস্বাভাবিক একটা পরিণতি, অস্বাভাবিক একটা ঘটনা আমি মনে করি, যে আমি কোনোদিন কল্পনাও করি নাই যে আমার পরিবার থেকে আমার মেয়ে এরকম হবে বা আমার মেয়ে এভাবে ভুল পথে পাওয়াবে, সে এত বিচক্ষণ ছিল। কিন্তু এখানে আরেকটু বিষয় সেটা বন্যা আপনাদেরকে বলতে পেরেছি কিনা জানি না, তার মা আগাগোড়ায় যে একটা অসম্মতি ছিল, খুব ক্ষিপ্ত ছিল, এবং সে এমন আচরণের মহিলা, এমন চিন্তাভাবনার মহিলা, সে উপরি কালাম পর্যন্ত বিষয়গুলো নিয়ে অনেক ঘাঁটাঘাঁটি করেছে, অনেক জায়গা থেকে এসে পাড়া প্রতিবেশী এবং আশেপাশে শহরগুলো তো খুঁজে বেরিয়েছে, এবং পরবর্তীতে আমার মেয়ের যে অবস্থা হয়েছিল বাঁচানো কঠিন হয়ে গেছিল, এরকম মনে হয়েছে সে বিছানা থেকে উঠতে পারে না, তারপরে সে কিচ্ছু তার চোখ খুলতে পারে না, তার শারীরিক অবস্থা এমন হয়ে গিয়েছিল, তারপরে আমরা এই এইসব কারণে বিভিন্ন ভাবে গেঞ্জাম হতে 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 তার পরিবার আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছে এবং যথেষ্ট গালাগালি করেছে। তার অপুর চাচা একজন লন্ডনে থাকে, সে তার বাবা তার খালা তারা যথেষ্ট খারাপ আচরণ করেছে মোবাইলের ফোনের মাধ্যমে। আর কোনদিন তো এটাকে ভালোভাবে ম্যানেজ করে কথা বলা বা আমাদেরকে বুঝিয়ে বা কিছু করে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যে ইয়েটা করবে এরকম কোন চিন্তা ভাবনা ছিল না। তারা সবসময় ক্ষিপ্ত ছিল কিভাবে আমাদের ক্ষতি হবে, বিশেষ করে মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছিল। পরবর্তীকালে যখন একটা মধ্যস্থতাকারীকে তারা হাত করলো, সেটা হচ্ছে যে আমার একটা খালতো শালি ওই অপুর মামার সঙ্গে বিয়ে হয়েছে, সে আত্মীয়তার রেজ ধরে আমার এক মামা শ্বশুরকে মধ্যস্থতাকারী হিসেবে তারা সেটা এই ডিভোর্সের ব্যবস্থার জন্য কয়েকবার চেষ্টা করেছে। চেষ্টা করার মাধ্যমে চিন্তা করে দেখলাম যে মেয়েটা যখন শেষ হয়ে যাচ্ছে এটা যখন ওরা মেনেই নিবে না, সেই লাইফটাই 25 বয়সের মেয়ের লাইফটা নষ্ট না করে এটা ছেড়ে নেওয়াই ভালো। পরবর্তীতে চিন্তা করেছিলাম যে মানবাধিকার লঙ্ঘন ইয়েতে কেস করব, তারপরে কোর্টে কেস করব, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনার পরে তারা চিন্তা করলো যে না কেস যদি যায় তাহলে তো সমস্যা হবে। আমিও বলেছিলাম ওরা যখন রাগারাগি করে আমি বলেছিলাম দেখেন আমি কেস তিনটা করব এবং সেটা আমার বাড়ির রাজশাহী ডিস্ট্রিক্টে, আমি রাজশাহী সব কোর্টে কেস করব, আর লন্ডনে যে আপনার ভাই থাকে সে তার নামে কেস করব, আপনার নামে আপনার বাবার নামে আপনার কি বলে ভাই মায়ের নামে। এই এইসব ভয়টা দেখানোর পরে তারা ওই আপোষের একটা চিন্তা ভাবনা করেছে, মধ্যস্থতাকারী নিয়োগ করেছে, সেই মধ্যস্থতাকারীর মাধ্যমে পরবর্তীতে সেই ডিভোর্সের ব্যবস্থা হয়ে যায়। ডিভোর্স হয়ে যাওয়ার পরে এই মেয়ের শারীরিক অবস্থা খারাপের বিষয়টাকে নিয়ে আমরা ভাবতে থাকি, চিকিৎসা মেডিকেল পিজি হসপিটাল সহ বিভিন্ন জায়গাতে দেখানোর পরে ডাক্তারি চিকিৎসা সেটা শেষ হয়নি। শেষ পর্যন্ত আমরা একটা পীরের কি বলে যিনি ঝাড়ফুঁক করেন এরকম একটা ওস্তাদের কাছে যায় এবং তার পরিচালনের মাধ্যমে সেটাকে প্রকাশ হয় অনেক জনসমক্ষে এবং সেটাকে উনি সে বান কাটার একটা ব্যবস্থা করে, কাটার পরে তাকে তাবিজ এবং পানি পরাটোরা দিয়ে সেই নিয়ে 15 দিন এক মাসের মধ্যে আস্তে আস্তে সুস্থতা ফিরে পায়। তারপরে আস্তে আস্তে সুস্থ হয়ে যায়, আমরা বোঝাবার চেষ্টা করি তাকে, ওই কথাকে ভোলাবার চেষ্টা করি যে বাবা এটা তোমার আমার তোমার উপরে অসন্তুষ্ট না, তুমি বয়স এবং তোমার ভুলের কারণে হয়েছে, তুমি আমাদের আদরের সন্তান, তোমাকে ফেলে দিতে পারবো না, তাছাড়া তুমি মেয়ে ছেলে কোথায় যাবে কি করবে, তো তুমি বাবা আর চিন্তা করো না, এখন ওইসব ভুলে যাও যে কষ্ট দেবার যারা দেবার দিয়েছে, তো তুমি এখন ভালো হয়ে যাও, লেখাপড়ায় মন দাও, লেখাপড়া করো, জীবনে আবার কোনোদিন সুদিন ফিরে পাবে আল্লাহ, যেখানে তোমাকে আল্লাহ যেহেতু জন্ম দিয়েছে মেয়েকে পাঠাইছে তোমার একটা ব্যবস্থা আল্লাহ করবেই, আর আমরা 5 বক্ত নামাজ করি আল্লাহর কাছে কান্নাকাটা করি, তুমিও নামাজ রোজা করো,
বাবা মার অসহায়ত্বের এই যে রূপ, যেহেতু এই অসহায়ত্বটা নিয়ে এসেছেন কিন্তু আপনি নিজে থেকে বন্যা, এবং আপনার সাথে যে সংযুক্তিটা ছিল অপুর সে প্রসঙ্গে নিয়ে আমি পরে অনুষ্ঠানে একবারে শেষ প্রান্তে গিয়ে বলবো। এই যে অসহায়ত্বের যে রূপটা আমরা দেখলাম উনার যে কথাগুলো, সেটি হচ্ছে যে উনি কিন্তু নিজে থেকেও জানতেন না যে এর মধ্যে বন্যা আপনি এবং অপু এ ধরনের একটি সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন। পরবর্তীতে যখন জানলেনই যে আপনারা এর মধ্যে বিয়ে করে ফেলেছেন, বাবার ওই জায়গা থেকে হয়তো তখন আর করার কিছু থাকে না, তখন তার জায়গা থেকে বাবা চেষ্টা করেছেন যে কিভাবে পরিস্থিতিটাকে আপাত দৃষ্টিতে সেটেল করা যায়, কিন্তু এই সুযোগ এই পরিস্থিতিটা কখনো এইরকম হতে দিতে চায়নি অপর পক্ষ, যে কারণে পরিস্থিতিটা কখনোই যে সমাধানের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন তিনি সমাধানের দিকে নিয়ে যেতে পারেননি। এসবের পরেও আপনি পরিশেষে বাবাকে আশ্বস্ত করেছেন, মাকে আশ্বস্ত করেছেন, আপনার পরিবারের সমস্ত সদস্যদেরকে আশ্বস্ত করেছেন যে এখন আপনি অপুর সাথে, যেহেতু আপনার ডিভোর্স হয়ে গেছে, অপুর সাথে আপনার আর কোন সম্পর্ক নাই এবং মানসিক টান বা মানুষের আকর্ষণটা অপুর প্রতি নাই, এটা কি সত্য না মিথ্যা?
জি সত্য,
অপুর প্রতি আপনার আর কোন রকমের কোন টান বা কোন আকর্ষণ নাই এখন,
এখন জীবিত আছে সেটা ঘৃণা।
এখন আপনি বাবা মাকে সেইভাবে আশ্বস্ত করেছেন এবং বাবা মা যেভাবে চাইবে সেভাবে আপনি বাকি জীবনটা আপনার নির্ধারণ করবেন, এটা হচ্ছে আপনার এখনকার অবস্থান। এবং বাবা মা বাবাকে সামনে রেখে আপনি এই কথা দিচ্ছেন, এটা কি সত্যি? বাবা কিন্তু ফোনে আছে।
জি,
আপনি তো শুনছেন আপনার মেয়ের কথা।
আব্বু,
আমি সরি আব্বু।
আপনি সরি বলার আগে আমি আরেকটু কথা আপনাকে বলে নিই। আপনি আমার চোখের দিকে একটু তাকান। এ চোখটা কখনোই ভাববেন না যে কোনো মানুষ কোনো লাভগুরুর চোখ। এ চোখটি হচ্ছে লাখো মানুষের চোখ হয়ে একটি মানুষের চোখ যে আপনার দিকে তাকিয়ে আছে। এবং ভেতরে ভালোভাবে ঝুঁকি মেরে দেখুন যে আপনার ভেতরে এখনো অবস্থান করে আছে ওই মানুষটি, যে মানুষটির প্রতি প্রচণ্ড ঘৃণা আছে, যার নাম হচ্ছে অপু, যাকে আপনি কখনো আপনার জীবনে নিয়ে আসতে চান না। এটাও যেমন সত্যি, একটা সফট কর্নার ওর প্রশ্ন আপনি এখনো রেখে দিয়েছেন কোনো একটি কোণে। কথা সত্য না মিথ্যা? বাবা ফোনে আছে, আমিও আছি, হাজারো মানুষ শুনছে, সত্যি কথা বলুন। এখন এই মুহূর্তে কোনো মিথ্যা কথা বলবেন না। আমি জানি যে আপনি ওকে ঘৃণা করেন, আমি এটাও জানি যে ওর সাথে আপনি কখনোই সম্পর্কে জড়াতে চান না, কিন্তু একটা সফট কর্নার কোনো একটা কোণে আপনি রেখে দিয়েছেন কথাটা সত্যি না মিথ্যা, যা আপনার বর্তমান জীবনে আপনাকে সামনের দিকে এগুতে বাধাগ্রস্ত করছে। কথাটা ঠিক না বেঠিক? ঠিক, জোরে বলুন, ঠিক না বেঠিক? আর কতদিন আমরা যারা আপনাকে এত পাগলের মতো ভালোবাসি তাদের সাথে এই রকমের অন্যায় আপনি করবেন? বাবা আপনি তো শুনছেন আপনার মেয়ের কথা, তার মানে এখনো বলছেন যে একটা সফট কর্নার থেকে গেছে, যে কারণে বাবারা যে পথে আপনাকে নিয়ে যেতে চায় এখনো ঠিক মন প্রাণ ছুটে দিয়ে সেই পথে যেতে পারছেন না, এই কথাই তো বললেন আপনি। তাহলে এখনই বললেন যে ঠিক আছে আর কিছু হবে না, যেভাবে উনি চাইবে সে পথেই যাব, কিন্তু আপনার ভেতরে যদি সেই সফট কর্নার কোনো একটা কোণে থেকে থাকে, ঘৃণা আছে তার প্রশ্নে, আমি জানি তার প্রশ্নে আপনার প্রচন্ড রকমের ঘৃণা, তার কাছে আপনি যেতে চান না সেটাও সত্য, বাট সফট কর্নার যদি আপনি মনের কোনো একটা গহীন জঙ্গলে আপনি লুকায়িত রাখেন, তাহলে বাবা যে পথে যেতে চায় যে তার মেয়ে যাক, মা যে পথে যাওয়ার স্বপ্ন দেখে, ভাই বোনরা যে পথে আপনাকে চিন্তা করে, সে পথে যাওয়ার এই ভেতরের যে ইগারনেসটা, ভেতরের যে শক্তিটা, সেটা আপনার আসবে কোত্থেকে? এবং সেই কারণে কিন্তু যেই গতিতে আপনার যাওয়া উচিত আপনার ভবিষ্যতের দিকে, আপনি সেই গতিতে যেতে পারছেন না, ঠিক কি বেঠিক? আমি শুনতে পাইনি, জোরে বলুন, ঠিক না বেঠিক? তাহলে কি এটা ঠিক হচ্ছে, যারা আমরা আপনাকে এত ভালোবাসি, যারা আপনার ভবিষ্যতের দিকে পাগলের মতো তাকিয়ে আছে, তাদের সাথে এই ধরনের হিপোক্রেসি করা, এটা কি ঠিক হচ্ছে আপনার?
না গুরু।
একটা মিথ্যার জন্য, একটা ভুলের জন্য, পুরো মাত্রায় মিথ্যার একটা বেসাতির জন্য, একটা মিথ্যার জন্য আপনি এতগুলো মানুষের ফিলিংসকে, যেখানে আপনার বাবা আছেন, মা আছেন, পরিবার আছেন, এতগুলো মানুষকে মিথ্যা প্রমাণিত করার কোনো এখতিয়ার আপনার নাই বন্যা। ফাইনালি যদি পারেন আজকের তারিখে আপনি কথা দেন যে কোন সফট কর্নার, কারোর প্রশ্নে কোন সফট কর্নার, আমি সবকিছুর উপরে হচ্ছে আপনি একজন মানুষ, যে মানুষটাকে ধর্মে বলছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, এই জীব যদি পৃথিবীতে তিনি না পাঠাতেন, এই সুন্দর পৃথিবী সৃষ্টি করতেন না তিনি, তা এমন একটি মানুষের জন্য যে মানুষটি বহুরূপী, এমন একটি পরিবারের জন্য যে পরিবারটা কখনোই চায়নি যে আপনাদের পরিবারের সুখ শান্তি তার সুরে বাজুক, তাদের জন্য আপনি মানুষ হয়ে এই যে বড় একটি পরিচয়, এটাকে অমূলক করে দিয়েন না, এটাকে মিথ্যা প্রমাণিত করেন না। আর মানুষের ভালোবাসাগুলোকে, বাউমার ভালোবাসাগুলোকে, এরকম পাগল প্রায় ভালোবাসাগুলোকে পায়ে ঠেলেন না, এত বড় অন্যায় করেন না। আপনি যদি পারেন কথা দিতে আমাদেরকে আজকের তারিখে যে না, আমি আবার সত্যিকার অর্থেই কথা দিচ্ছি, আমি যে গতিতে যেতে চাই, আমি যে ভবিষ্যতের স্বপ্ন দেখি আমার বাবা মা ভাই বোনকে সাথে নিয়ে, এবং তার প্রশ্নে যে সফট কর্নার আছে সেইটাকে আমি গলা টিপে হত্যা করব আজকের তারিখের পর থেকে, এইভাবে যদি কথা দিতে পারেন তবে কথা দেন, নাহলে কথা দেওয়ার প্রয়োজন নাই।
কথা দিচ্ছি গুরু।
আমাকে কথা দেওয়ার দরকার না, আপনার বাবা ফোনে আছে, কথা বলুন বাবার সাথে।
বাবা।
হ্যাঁ বাবা।
আমাকে ভুল বোঝো না বাবা, আমি আজকের
তোমার এই যে লাভগুরু যে কথাটা বললো, তুমি আসলে মনের কোনে কোথাও যেন এমন কিছু গোপন করে রেখেছো যেটা অনেক সময় আমি ফলো করি, তুমি রাত্রে ঘুমো, দেরিতে ঘুমাও, মোবাইল অন করে রাখো, আমি তোমাকে বলি মোবাইল অফ করে দাও, রাত 11টার পরে মোবাইল অন করবা না, তুমি আজও সেই কথাটা পালন করো না। আমি সবকিছু তোমার বিশ্বাস করি, বাট তুমি আমার এই কথাটাকে মূল্যায়ন করো না, তোমার কোথায় যেন ফাঁক আছে বাবা। এখনো বিষয়টা তুমি দেখো, যেখানে গিয়ে তুমি আটকাইছো, এটা আমি তোমাকে এই প্রশ্ন করতে পারিনি, কিন্তু যেখানে গিয়ে গিয়েছো, যেখান থেকে
ফোন কলটা কি ডিসকানেক্ট হয়ে গেছে, আমরা একটু ট্রাই করি। হ্যালো, আচ্ছা আমরা বন্যার বাবাকে আর একটু ফোনে নেওয়ার চেষ্টা করি। এই ফাঁকে বন্যা বাবার কথা আপনি শুনছিলেন, আপনি এই কথাগুলোর আপনি আপনি আপনাকে আপনি নিজের মনের সাথে আগে পরিষ্কার হয়ে নিন, ভুল শুরু করেছেন খুব আর্লিয়েস্ট থেকে, আর নতুন করে ভুলের সুযোগ নেই। আমরা কি ফোনে পেয়েছি বন্যার বাবাকে? হ্যালো, হ্যালো,
এখনো কানেক্টেড হয়নি।
আচ্ছা টেকনিক্যাল টিম এটা নিয়ে কাজ করুক, আমরা আপনি আপনার কাছ থেকে আমি কথা শুনতে থাকি, আপনার বাবা যে কথাগুলো বললেন যদি কথা দিতে পারেন, কথা দেয়া মানেই হচ্ছে যে সেই কমিটমেন্টে থাকা, যে কমিটমেন্ট থেকে কোনোভাবে আপনি সরে আসবেন না। আবার বলি কথাগুলো, সেটা হচ্ছে আজকের তারিখের পর থেকে মনের যে কোনাতেই যে ধরনের সফট কর্নার থাকুক না কেন, গলা টিপে হত্যা করার কাজ শুরু করুন আজ থেকে, এবং এমন একজন একজন দৃঢ়চেতা ব্যক্তিত্বের অধিকারী হওয়ার চেষ্টা করুন যার মাধ্যমে আপনি আপনার বাবা মা এবং পরিবারের এই মানুষগুলোকে নতুন করে কোনো কষ্টের সামনে দাঁড় করাবেন না। আপনি এই এই বিষয় নিয়ে কথা বলুন, আর এই ফাঁকে আমরা চেষ্টা করছি আপনার বাবাকে ফোনে নেওয়ার।
আমিও চাই যেন এই জিনিসটা আমার ভিতর থেকে একেবারেই চলে যায়। গুরু, আমার আমার ডিভোর্সের পর থেকে আমি জানি না আজ পর্যন্ত একটা রাত আমি ঘুমাতে পারি না। আমি যখন চিন্তা করি আমি আমার বাবা মাকে ধোকা দিছি, আমার তখন কিছুই ভাল লাগে না। আমি এই মুখ নিয়ে আল্লাহর কাছে কি করে দেখাবো? আমার বাবা মা দুনিয়ার সবচেয়ে ভালো বাবা মা, আর আমি সবচেয়ে খারাপ সন্তান। আমি তাদের বিশ্বাসের অমর্যাদা করেছি। আমি আর চাই না আমার বাবা মাকে কোনোভাবে ধোকায় রাখতে।
আমরা আপনার সাথে ফোনে ফলো আপ করবো কোনোদিন যদি শুনি আবার নতুন কোন এই ধরনের উপাখ্যান আপনি উপস্থাপন করেছেন এবং যার জন্য আপনার বাবা মাকে কষ্ট পেতে হয়েছে, তখন আপনি কিভাবে এটা প্রায়শ্চিত্য করবেন? কথা দিয়ে জানে স্টুডিওতে
দিব না আমি কাউকে।
আয় রে আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে। আয় কুকুয়া, আয় কুকুয়া। কোথাও ঘুরে আসি শহর ছেড়ে, ছেলেবেলার মতো বায়না করে কাজ থেকে নিলা তুই আমায় কেড়ে। আয় কুকুয়া, আয় কুকুয়া।
সাজব বলে ঘুপাটা বেঁধে নি ঠান্ডা হাওয়ায়, আর শীতে যখন এই চোখ পড়ে যায় মনে হয় বাবা যেন বলছে আমায়, আয় কুকুয়ায়, আয় কুকুয়ায়,
আয় কুকুয়ায়। আয় রে আমার কাছে আয় মামনি, সবার আগে আমি দেখি তোকে, দেখি কেমন খোঁপা বেঁধেছিস তুই, কেমন কাজল দিলি কালো চোখে। আয় কুকুয়ায়, আয় কুকুয়ায়।
জানি না কজনে আমার মতন মিষ্টি সে পিছু ডাক শুনতে যে পায়, আয় কুকুয়ায়, আয় কুকুয়ায়।
পাশে আয় মামনি, এ হাতটা ভালো করে ধর এখনি, হারানো সেদিনে চল চলে যায় ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি আয় কুকুয়া আয় কুকুয়া আয় কুকুয়া আয় কুকুয়া।
বন্ধু শুনছেন রেডিও আমার 88.4 FM আর ঘড়িতে সময় এই মুহূর্তে ঠিক রাত 1:55, সাথে আছি আমি মেঘলা, আছে টুটুল, আছেন লাভগুরু এবং আজকের বিশেষ।
সরি মেঘলা, আমি ইন্টারাপ্ট করছি, আমি একটু ফাঁকে ছিলাম, ফাঁকে ছিলাম বলতে আমি স্টুডিও থেকে একটু দূরে গেছিলাম একটা একটা ইনফরমেশন ফাইন্ড আউট করার জন্য, এবং ফাইনালি ইটস হ্যাপেন্ড। এখন কিন্তু সেই পৃথিবীতে বাস করি আমরা যেটাকে বলে ইনফরমেশন টেকনোলজির যুগ। আমরা কিন্তু এর মধ্যেই অপু নিজেকে হাইড করে রাখার চেষ্টা করেছে, যে অপু লুকায়িত রাখার চেষ্টা করেছে যে নিজেকে যেন কোনোভাবে ফাইন্ড আউট করা না যায়, কিন্তু সেই টেকনোলজির যুগে আমরা বসবাস করি, অপুকে কোনো না কোনোভাবে আমরা ট্র্যাক করেই ফেলেছি। অপুর সেই ছবি আমি ফেসবুকের মাধ্যমে অপুর সেই ছবি আমি দেখে আসলাম, এবং এই ইনফরমেশনটা আমার কাছে আছে অপু, যতদূর ওখান থেকে আমি বুঝতে পারলাম যে এক মাস আগেই মানে ডিভোর্সের পরবর্তী এক মাসের মধ্যেই সে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কথাটা সত্য? এই 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 তথ্যটাই কিন্তু যথেষ্ট, এই তথ্যটাই যথেষ্ট এই অপুর সম্বন্ধে পুরো বিষয়টা জানার জন্য, যে ডিভোর্সের পরবর্তী এক মাসের মধ্যেই অপু দ্বিতীয় বিবাহ বন্ধন আবদ্ধ হয়। এবং অপুর যে ছবিটা দেখলাম সেই ছবিটা যতটুকু আমি বুঝতে পারলাম যে তার স্মার্টনেস, তার লুক দিয়ে সে তার লুক এবং তার স্মার্টনেসের ব্যাপারে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী, সে যেভাবে মনে করে যে আমি আসলে হয়তো এখন যার সাথে আমার বৈবাহিক সম্পর্ক বন্যার সাথে, সেই সম্পর্কটাকে পাশ কাটিয়ে যদি যাই আমি তাহলে এর চাইতে বেটার কোন অপশন পাব, এবং পরবর্তীতে হয়তো তার চিন্তা আবার এরকম ভাবে চিন্তা উদয় হতে পারে যে আমি আরো কোন বেটার অপশন পেতে পারি, এভাবে ভালো ভালো থেকে আরো ভালো আরো ভালো কিছু খোঁজার আশায় এরা কিন্তু সব সময় পিছু দৌড়াবে। কিন্তু এই দৌড়াতে দৌড়াতে কবে যে হাঁপিয়ে উঠবে, কবে পিছন ফিরে দেখবে যে পিছনের আসার আর কোন রাস্তা নাই, আর সেই মানুষটির জন্য যদি কোন রকমের দুর্বলতা ভিতরে কাজ করে বন্যা, এর চাইতে বোকামি, এর চাইতে ভুল, এর চাইতে আমি বলবো এটাকে অন্যায় আর কিছু হতে পারে না, আর বোকার স্বর্গে বাস করো না তুমি। আমি যদি অপুর কোন ইনফরমেশন না পেতাম একটা কথা ছিল, এর মধ্যে আমি বিভিন্নভাবে ইনফরমেশন কালেক্ট করার জন্য চেষ্টা করছিলাম, ফাইনালি দেখলাম যে সেই ছেলেটি ফেসবুকের মাধ্যমে সেই ছেলেটিকে ওইভাবে ট্র্যাক করা গেছে, যে ছেলেটি যেখান থেকে ইনফরমেশন পেলাম যে তোমার সাথে ডিভোর্সের এক মাসের সময় অতিক্রান্ত না হওয়ার আগেই আরেকটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে সে। এই হচ্ছে তার সত্যিকারের পরিচয়, এই হচ্ছে অপু যার জন্য তুমি ভেতরে সেই সফট কর্নারটা রাখার চেষ্টা করেছো। তো যাই হোক, বিভিন্নজন বিভিন্নভাবে এই 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 কথাটাকে সমর্থন জানিয়ে তথ্য দিচ্ছে, এর মধ্যে সবচেয়ে এর মধ্যে একটি তথ্য এসেছে তাজিনের কাছ থেকে, তাজিন একজন মিডিয়া ব্যক্তি, তো সে বলেছে যে আপু বলেছে মেয়েটা যেন নিজে তাকে আচ্ছা সে বলছে যে সে যেন নিজেকে সরিয়ে নেয়, এবং আল্লাহর কাছে সে আশা করে যে এই ব্যাপারটা সে নিজে থেকে চেষ্টা করবে এবং অবশ্যই ফাইনাল এটা সরিয়ে নিয়ে আসতে হবে। সরিয়ে নিয়ে না আসার আর কোনো তো সুযোগ নাই, কারণ এই অপুর যে চরিত্র এবং অপুর এই জিনিসটা কি আপনি নিজে জানতেন বল না, যে আপনার সাথে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হওয়ার এক মাস সময় অতিক্রান্ত না হতে হতে আর একটা বৈবাহিক সম্পর্কে সে জড়িয়ে পড়ে, এটা কি জানতেন আপনি?
হ্যাঁ, এটা জানতে পারি, আমার ডিভোর্সের পর আমার ফ্রেন্ডরা আমাকে জানিয়েছে যে এক মাসের মধ্যে ওদের ধারণা ছিল যে অপুর সাথেই আমার বিয়ে হচ্ছে, যারা এলাকায় ছিল।
কিন্তু আপনি পরবর্তীতে জানেন যে আপনার সম্পর্ক ব্রেকআপ হওয়ার এক মাস অতিক্রান্ত হওয়ার মধ্যে সে আরেকটা বৈবাহিক সম্পর্ক,
এবং সেই মেয়েটাকেও আমি চিনতাম,
সেই মেয়েটাকেও আপনি চিনতেন,
প্রায়ই ওনাকে ফোন দিত।
তাই বলি যে এত কিছুর পরেও আপনাদের মধ্যে যে সফট কর্নার থেকে যায়, লাভগুরু হিসেবে আমিও তো জানি না কোন গ্রহের মানুষ আপনারা, কোত্থেকে এত ভালোবাসা নিয়ে আসেন, যে হচ্ছে একটা ভণ্ড, যার সত্যিকার পরিচয় হচ্ছে সে একটা ভণ্ড, যার মধ্যে মনুষ্যত্বের সামান্যতম অবশিষ্ট নাই, যার পরিবার সবাই মিলে চেষ্টা করেছে, যেমন আপনি একটা উদাহরণ দিচ্ছিলেন যে তার বাবা নাকি বলেছে যে 99টা মেয়ের সাথে সম্পর্ক করা যায়, বিয়ে করো একজনকে যাকে তুমি বিয়ে করতে চাও। এইভাবে যারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে আপনাকে সরিয়ে রেখেছে জীবন থেকে, তো যাই হোক, এর মধ্যে আমার প্রচুর বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে ফোন দিচ্ছে। আমি আয়ারল্যান্ড থেকে একটা ফোন এসেছে, সে ফোন কলটা একটু নিয়ে নি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আমি লাভগুরু বলছি আমার ভালোবাসা স্টুডিও থেকে। জি আপনি বলুন। আপনি আপনার কথা আমরা যেহেতু ফোনের মাধ্যমে নিচ্ছি সেই কারণে হয়তো শ্রোতাদের কাছে পরিষ্কারভাবে যাচ্ছে না, আপনি ইনফরমেশনটা একটু দেওয়ার চেষ্টা করেন যে আপনি কোথেকে বলছেন, আপনার নামটা আমরা এর মধ্যে শুনতে পারি। আয়ারল্যান্ড থেকে? আচ্ছা, আপনার মেসেজটা আমাদের কাছে ক্লিয়ার, সেটা হচ্ছে যে ভালোবাসার যদি এই রূপ রং গন্ধ হয় তাহলে যারা আমরা সত্যিকারের ভালোবাসি তারা ভালোবাসার প্রশ্নে আগ্রহ না হারিয়ে ফেলি বা ভালোবাসার মানুষকে ঘিরে অহেতুক সন্দেহের মধ্যে না চলে যায়। তো আয়ারল্যান্ড থেকে যিনি বলছেন, যাদের ভালোবাসা এইটাই তো আপনার কমিউনিকেশন, তাই তো? যাদের মধ্যে সত্যিকারের আয়ারল্যান্ড থেকে যিনি ফোন করেছেন আমরা তার মাধ্যমে আমরা মেসেজটা পৌঁছে দিচ্ছি তার ভালোবাসার প্রিয়তম সেই মানুষটির কাছে। অনেক দূরে সে আছে, অনেক মিস করে আপনাকে, আপনার ফোনের জন্য সে অপেক্ষা করছে। আমরা চাইব যে আপনি তার ফোন কলটা অ্যাটেন্ড করুন এবং আপনাকেও জানিয়ে রাখি আপনার অবগতির জন্য, সেটি হচ্ছে যে ভালোবাসার যে কথাগুলো আমরা এখানে বলি, ভালোবাসার পিছিয়ে পড়া মানুষগুলোর কথা, ভালোবাসায় কষ্টে পাওয়া মানুষগুলোর কথা, যারা ভালো আছে তারা তো অবশ্যই ভালো আছে, আর আয়ারল্যান্ড প্রবাসী সেই আমার বন্ধুর জন্য বলি যে ভালোবাসা এত ঠুনকো জিনিস না, যদি সত্যিকারের ভালোবাসা সেটি হয়ে থাকে, বিশ্বাস এত ঠুনকো জিনিস না, সত্যিকারের বিশ্বাস যদি ওটি হয়ে থাকে, কমিটমেন্ট এত হালকা জিনিস না যে ফু দিলে উড়ে যায়। তাই কোন রকমের কারো জীবনের কথা, কারো জীবনের ঘটনা, কারো জীবনের গল্প, কারো জীবনের ঘটে যাওয়া ঘটমান ঘটনাগুলো এই এই প্রভাবে যদি একটি ভালোবাসা একদম ঝড় হাওয়ার মতো উড়ে যায়, সেটিকে আমরা সত্যিকার অর্থে ওই অর্থে ভালোবাসা বলতে পারি না। তবে আমরা অবশ্যই যে ভুলগুলোর কারণে আমাদের এই সমাজ, আমাদের এই পারিবারিক বন্ধন দিনকে দিন বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়ছে, সেটি নিয়ে অবশ্যই আমরা কথা বলব। এই কথাটা আমাদেরকে বলতেই হবে, এটা নিয়ে যদি সবাই কথা বলা বন্ধ করে দিই প্রতিদিনই আমরা এই সমাজে অনেক বেশি বন্যার মতো এই ধরনের ঘটনার সামনে আমাদেরকে পড়তে হবে আর এই ধরনের চোখের পানি দেখতে হবে। একদিকে চোখের পানি ফেলছে বন্যা, আর একদিকে তার বড় বোন তার সে চোখের পানি ফেলছে, এদিকে বাবার সাথে কথা বলছিলাম তিনিও প্রচন্ড কষ্টে আছেন। আমি তার বাবাকেও ফোনে নেওয়ার একবার চেষ্টা করব শেষবারের মতো। উনি কি ফোনে আছে? হ্যালো, আসসালামু আলাইকুম।
সালাম।
ওয়ালাইকুম সালাম। আপনার সাথে আমরা ফোনে ডিসকানেক্ট হয়ে গেছিলাম, এর মধ্যে যেহেতু আমাদের প্রচুর শ্রোতা আছেন যারা বহির্বিশ্ব থেকে শুনেন তারা ফোন করছিলেন, আপনার বড় মেয়ে আমাদের সাথে যোগ দিয়েছে এর মধ্যে, উনিও প্রচন্ড কষ্ট পাচ্ছেন এই পরিস্থিতিগুলো নিয়ে, এবং ফাইনালি আপনার মেয়ে বন্যা সে আপনাকে কথা দিয়েছে যে যা হয়েছে হয়েছে এবং এখন পর্যন্ত এই যে পরিস্থিতিগুলো তার জন্য সে ক্ষমা চেয়ে নিচ্ছে, এবং ফাইনালি মেসেজটা আপনি নিজে বন্যা দিন আপনার বাবাকে।
আজকে থেকে আমি আর কখনো ওপর কথা চিন্তা করব না বাবা, আমি আমার লাইফটাকে তোমাদের মতো করে পেতে চাই, আমি আবার আগের মতো করে বাঁচতে চাই বাবা, আমি এমন কারোর জন্য আর কষ্ট পেতে চাই না যে মানুষটা আমাকে ধোকা দিছে, যে পরিবারটা আমার পরিবারটাকে ধ্বংস করে দিছে, আমি শুধু চাই ওগুলো আমার ভিতর থেকে চলে যাক।
এখন আপনার
মাফ করে দাও,
আপনার বাবা মা সবাই মিলে যে দিনটার স্বপ্ন আমরা দেখি, যে পৃথিবীর জন্য তাকিয়ে থাকি আমরা, সেই স্বপ্নের কথা আপনাকে বলছে, যে স্বপ্নটা আমরা দেখি সবাই মিলে, যে স্বপ্ন দেখি আপু আপনি এই স্বপ্নের সাথে একমত? আমি যে স্বপ্ন বলতে যাচ্ছি,
হ্যাঁ অবশ্যই,
যে স্বপ্ন দেখি বাবা যিনি ফোনে আছেন, যে স্বপ্ন দেখি সেই মা যিনি আপনার কথা হয়তো এখন শুনছেন এফএম এর মাধ্যমে, প্রচন্ডভাবে স্বপ্ন দেখে সেই কিশোর ভাইটি যিনি ছটপট করছে এখন স্টুডিওর বারান্দাতে, সবাই মিলে স্বপ্ন দেখি, একজন কলুষিত ব্যক্তিত্ব অপু, যে আপনাকে বিভিন্ন রকমের অসম্পূর্ণতা দেখিয়ে আপনার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। একমাত্র কলুষিত কোনো চরিত্রের জন্য এতগুলো মানুষকে আপনি আর নতুন করে কষ্ট দিবেন না। অপু হচ্ছে সেই রকম একটি ভণ্ড এবং প্রতারকের নাম, যে সবসময় স্বপ্ন দেখতে পছন্দ করে। আজকে যে মানুষটির সাথে আছে সেই মানুষটিকে পাশ কাটিয়ে কিভাবে আরেকটু ভালো ওর মনের মতো কাউকে পাওয়া যায়, আবার তাকে পাশ কাটিয়ে আরেকটু ভালো তার মনের মতো কাউকে পাওয়া যায়, এবং তারা তাদের সৌন্দর্য, তাদের স্মার্টনেস, তাদের লুক, এই জিনিসগুলোকে মানে পুঁজি করে এটা একরকমের বিজনেস বলতে পারেন। অর্থাৎ আমরা যেমন বিভিন্ন জায়গাতে দেখতে পাই যে মানুষ যেমন খদ্দের ধরে না, মেয়েদের ক্ষেত্রে যেমন বলে, সেরকম কিন্তু ছেলে পর্ণ থাকে যারা খদ্দের ধরার মতো কাজ করে। এর 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 সিমিলারিটিটা কেন জানি ওই জায়গাতে চলে যাচ্ছে। আমি বলতে সত্যি আমার বাড়ছে, কিন্তু পরিস্থিতিটা এরকমই। যাদেরকে বলা হয় পিকআপ আর্টিস্ট, এরা হচ্ছে একরকমের পিকআপ আর্টিস্ট, এরা হচ্ছে একরকমের আই ক্যান্ডি, যারা সমাজে ওই ললিপপ চেহারা নিয়ে ঘুরে এবং মেয়েদেরকে বিভিন্নভাবে ফুসলায়, বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করে, এবং তাদের সরলতার সুযোগ নিয়ে তার যে আয়েসি মনোভাব আছে, মানসিকতা আছে, সেটাকে চরিতার্থ করে। এই ধরনের পিকআপ আর্টিস্ট, এই ধরনের যারা আই ক্যান্ডি আছে, এদের ব্যাপারে সবাই সাবধান বন্ধুরা। এরা কখনোই কিন্তু কোনো কমিটমেন্ট নিয়ে তোমার কাছে আসবে না, কোনো ট্রাস্ট নিয়ে আসবে না। এরা কিন্তু তোমার জীবনকে কখনোই একটি গন্তব্যের দিকে নিয়ে যাবে না। তোমার সাথে, তোমার সরলতা নিয়ে, তোমার সাথে খুব অল্প সময়ের জন্য থেকে আবার কিন্তু তার নৌকা অন্য কোনো তীরে ফেরানোর চেষ্টা করবে। এদের ব্যাপারে খুবই সাবধান। আমরা স্বপ্ন দেখছি, এখন স্বপ্ন দেখছি সেই দিনের, যেদিন হয়তো খুব বেশি দেরি না, অনেক বেশি দেরি কিন্তু এখনো হয়ে যায়নি বন্যা, তোমার এই স্কুল বা তুমি এখন অনার্স থার্ড ইয়ারে আছো, তোমার শিক্ষা জীবন শেষ হবে। বাবা মা আমরা সবাই মিলে যে ধরনের স্বপ্ন দেখি, সেই রকম একটি স্বপ্নের চাকরি তোমার হাতে আসবে। তুমি নিজেকে এমনভাবে নতুন করে আবার ঢেলে সাজাবে, যেটাকে মাথায় রেখে, যেটাকে পুঁজি করে আমরা ভুলে যাব তোমার জীবনের ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো। মনে পড়ে যাচ্ছে ছোটবেলার সেই ব্যাপারগুলো, যে বন্যার সাথে একটি কমিটমেন্ট, একটি ল্যাঙ্গুয়েজ খুব বেশি করে যায়, যে বন্যা ফার্স্ট ইউ মাস্ট, সেকেন্ড বাই চান্স, থার্ড ইউ নো। তুমি হচ্ছে এই রকমের একটি ধীশক্তি সম্পূর্ণ মেয়ে, যে সবসময় ফার্স্ট হয়েছ, সেকেন্ড হওনি। সে আবার নতুনভাবে গতি প্রকৃতি নিয়ে সেই জায়গাতে ফিরে আসবে, সে আবার নতুনভাবে নিজেকে ঢেলে সাজাবে, সে আবার অনেক বড় করে বাঁচবে, সে আবার এত বড় করে আমাদের সবাইকে বাঁচতে শিখাবে। এখন যে কান্নাকাটি করছি, যে কষ্টের কারণে আমাদের চোখের পানি আসছে, সেই দিন আমরা আবার চোখ দিয়ে পানি এভাবেই আমরা ছড়াবো, কিন্তু সেটা হবে সুখের কান্না। বাবা বুকে একদম জাপটে ধরবে যে মারে, তোখানে যেমন স্বপ্ন আমরা দেখেছিলাম, যেভাবে ভাবতে চেষ্টা করেছিলাম, সামান্য কিছু হয়তো ঝড় উঠেছে, কিছু কিছু ডালপালা ভেঙে পড়েছে, কিছু পাতা উড়েছে, কিছু শেষ হয়ে যায়নি। আমার বিশ্বাস ছিল যে তুই মা আমার ঠিক সেই রকমভাবে আবার ফিরে আসবি, আবার ফিরে এসেছিস তুই। এই হচ্ছে আমার সত্যিকারের বন্যা, অনেক আদরে, অনেক মমতায়, পরম স্নেহে তোমাকে হয়তো বুকে চেপে ধরবে, তোমার কপালে চুমু দিয়ে বলবে যে হচ্ছে আমার সত্যিকারের মা, যে মায়ের স্বপ্ন আমি দেখেছি, আমার 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 মানে মায়ের ঔরসে বাবার ঠিকানা নিয়ে, বাবার বাবার এই ছবি বুকে নিয়ে বন্যা এইভাবে মাথা তুলে দাঁড়াবে। বন্যা সেই দিনের জন্য তাকিয়ে আছে আমরা সবাই। আপু আপনি কিছু বলুন, আমরা কি স্বপ্ন দেখতে পারি না তাকে নিয়ে?
অবশ্যই,
আমরা যে যে পানি দেখছি আপনার চোখে, সেদিন আমরা চাই যে এরকম এই পানি আসুক, বাট এটা হোক অনেক খুশিতে কান্না।
আমিও ওই কান্নাটা কাটতে চাই।
বাবা আপনি যিনি ফোনে আছেন প্লিজ আপনি কথা বলুন, আপনার দুই মেয়ে আপনার কথা শুনছে।
আমি ওই কান্নাটা কান্নার জন্য অপেক্ষায় আছি, কবে ওই দিনটা আসবে যখন ও সেই মানে সেই ছয় বছর আগের বন্যা হয়ে আসবে।
ভুলে যেতে হবে এইসবকে, মন থেকে মুছে না ফেলা পর্যন্ত জীবনে সাইন করা মুশকিল।
সেই কথা আমাদেরকে ফাইনালি দিয়েছে,
যে মেধাবী ছিল সেই মেধা ধ্বংস করে দিয়েছে তোমার জ্ঞান অর্জন এবং তোমার যে ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎকে সরকার করে দিয়েছে। এই সবকে তুমি মনে রাখাটা তো কোনোভাবে বাঞ্ছনীয় না।
কথা বলো বন্যা,
এই জিনিসগুলোকে আমরা আমরা তো তোমাকে এইভাবে মরিচিকার মতো তারা যেমন ফেলে দিয়েছে, তারা যেমন ধ্বংস করেছে, আমি বাবা মা আমরা তো আর পারবো না তোমাকে ফেলে দিতে, ধ্বংস করতে। তোমাকে আমরা সুন্দর প্রস্ফুটিত গোলাপের ন্যায় দেখতে চাই সারা জীবন। আমাদের সে আশা পূরণ করবে, এটা আমাদের স্বপ্ন। আমি আবার সেই এই ছোটবেলার সেই তীক্ষ্ণ প্রেমিক এবং সকলের দৃষ্টি আকর্ষণকারী সেই বন্যা হিসেবে আমাদের চোখের সামনে ঘোরাফেরা করবে এবং তুমি জীবনে সাইন করবে, এটা দেখাও, এটা দেখতে চাই, তাহলে আমরা এই কষ্টটা ভুলে যাবো
ইনশাআল্লাহ। আমরা সবাই স্বপ্ন দেখি,
আমাদের সবাইকে সেই জিনিসটা বলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসো।
বলো তুমি, আর হয়তো এরকম এরকম নহবত কখনো আসবে না, এভাবে হয়তো আমাদের শেয়ারিং হবে না, এভাবে বলা কর সুযোগ তোমাকে শেষবারের মতোই দিচ্ছি, এটাও কিন্তু তোমাকে জানিয়ে রাখি আমরা। বারবার তোমার কাছে আমরা কিন্তু মিসগাইডেড হব না, শেষবারের মতো বলো, যদি না পারো তাও জানিয়ে দাও, নতুন করে কোনো মিথ্যা আশ্বাস আমাদেরকে দিও না। পরম স্নেহে বাবা তোমাকে
আমি আবার আগের মতো হতে চাই,
এবং তুমি চেষ্টা করলেই পারবে, স্রষ্টার সবসময় আশীর্বাদ আছে তোমার সাথে, আমাদের দোয়া আছে, এবং আমরা সেই জায়গাতে তোমাকে দেখতে পারবো।
আমি সব কিছু ভুলে যেতে চাই।
চেষ্টাটা তোমার ভিতর থেকে থাকা উচিত, এবং শুধুমাত্র তোমার ফোকাস থাকবে এখন নিজেকে তৈরি করার জন্য। ওই ধরনের সেন্টিমেন্টকে নিয়ে ভাববার মতো তোমার কাছে যেন আর সময় না থাকে।
গুরু, যখনই আমি চিন্তা করি নিজেকে নিয়ে আমি কিছু বড় কিছু হব, আমার জীবনে কিছু স্বপ্ন আছে, আমি সেগুলো পূরণ করার জন্য আগাবো, আমার শুধু তখন মনে হয় ওরা আমাকে কি করে নেগলেক্ট করছে।
এই নেগলিজেন্সির উত্তর দিতে হবে কিন্তু নিজেকে ধ্বংসে পরিণত করে না, এই নেগলিজেন্সির উত্তর দিতে হবে নিজেকে প্রতিষ্ঠার চরম শিখরে পৌঁছে দিয়ে, যাতে করে ওই ধরনের মানুষ যারা সবসময় লোভী, যারা সবসময় ভালো কিছু পাওয়ার নেশায় এক তরি থেকে আর এক তীরে তরি ভেড়ায়, তারা যেন সবসময় পিপাসার্থ হয়ে যায় যে কি ভুলটা করেছি, কি অন্যায়টা করেছি, কি 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 ভুলটা হয়ে গেছে জীবনে, এরকম হীরাকে কাঁচ মনে করে পায়ে ঠেলে দিয়ে এসেছি। আমি চাচ্ছি যে দীর্ঘনিঃশ্বাসটা তাদের কাছ থেকে পড়ুক, অনেক দীর্ঘনিঃশ্বাস হয়েছে, অনেক কান্না হয়েছে, এই কান্না এখন তাদের প্রাপ্য, এই দীর্ঘনিঃশ্বাস তাদের প্রাপ্য। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি বন্যার বাবাকে, এবং আমরা দোয়া করছি যে এই পরিস্থিতির থেকে আমরা উত্তরিত হব। এবং যে প্রশ্নটাকে আপনাকে করতে চেয়েছিলাম সে প্রশ্নটা আমি উত্তর পেয়ে গেছি, যে কেন আর্লি এজে বিয়ের ব্যাপারটা আসলো, আসলে পরিস্থিতির কারণে বাবা মার অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়, তো এই হচ্ছে বিষয়। তারপরেও আমরা জানি যে আর্লি ম্যারেজ কত বেশি ক্ষতিকর আমাদের সামাজিক অবস্থার জন্য, এই বৈবাহিক অবস্থার জন্য, এবং আমরা এটাও জানি যে যদি আর্লি ম্যারেজ হয় সেটার জন্য কিন্তু অনেক রকমের গাইনোকোলজিক্যাল প্রবলেম হতে পারে একটা মানুষের, এবং সে যদি খুব আর্লি এজে মা হতে যায় সেক্ষেত্রেও কিন্তু তার সমস্যা হতে পারে, এবং অনেক রকমের এখন যে বার্নিং রোগীগুলো আসছে এবং বার্নিং যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কিন্তু আর্লি ম্যারেজের জন্য, এবং এই আর্লি ম্যারেজ যেটা আমরা বলি যে বাল্যবিবাহ, সেটা সব দিক থেকে আমাদের নেগলেক্ট করা উচিত এবং সেটার বিরুদ্ধে জনমত তৈরি করা উচিত। এবং ওনার পরিস্থিতি আমরা খুব পরিষ্কারভাবে বুঝছি যে কোন পরিস্থিতি থেকে বাধ্য হয়ে ওনাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল, এবং এই ধরনের মানুষ যে মানুষকে কষ্টের কিনারে নিয়ে এসেছে, যারা যাদের কারণে এই অবস্থা হয়েছে, তাদের আসলে ক্ষমা করার কোনো সুযোগ নেই, তাদেরকে আমরা সামাজিকভাবে প্রতিহত করব, ধিক্কার জানাব, এবং আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাকেও।
আমরা কিছু মেসেজ নিয়ে আমরা অনুষ্ঠানটাকে শেষ করে নিয়ে আসব। এখন আমরা বিভিন্নভাবে আসলে চেষ্টা করছি, যেহেতু আমরা বারবারই বলতে চেষ্টা করি যে এটা আসলে একতরফাভাবে কখনোই যেন অনুষ্ঠানটি না হয়, এই অনুষ্ঠানটিকে যেন দুই তরফাভাবে নিয়ে আসা হয়, কিন্তু রাত্রি যখন একদম শেষ, অনুষ্ঠান যেহেতু একদম শেষ প্রান্তে, হঠাৎ করে আমাদের আমার ভালোবাসার টিমের কাছে মানে যোগাযোগ হয়েছে যে অপুর বোন জামাই কথা বলার চেষ্টা করছে, আমরা তার কথাও শুনে নিব, তার তার জবানিতে যে সে কিভাবে বলতে চেষ্টা করছে এটা।
প্রিয় বন্ধু, আমাদের চেষ্টা চলছে আমরা অপুর বোন জামাইয়ের সাথে কথা বলব, তবে কোন লিসনার এই মুহূর্তে আপনারা চেষ্টা করবেন না দয়া করে ফোন করবার জন্য, যেহেতু আমরা চেষ্টা করছি অনুষ্ঠানের স্বার্থে অনুষ্ঠান সংশ্লিষ্ট একজন ব্যক্তিকেই ফোন করবার জন্য, সো আপনারা এই মুহূর্তে ফোন করে আমাদের এই লাইনটাকে বিজি রাখবেন না দয়া করে।
This track was downloaded from fusionbd.com.
আর এটা যেহেতু রিয়েলিটি শো, একটা লাইভ প্রোগ্রাম, এবং এই ক্ষেত্রে আমরা চেষ্টা করি যাতে করে দুই পক্ষের কথাই শোনা যায়। যেহেতু বিভিন্নভাবে আমাদেরকে মিসগাইড করে অপু কথা বলতে চায়নি, এক একবার বলেছে কথা বলবো দেন আবার কথা বলবো না, এই ধরনের ব্যাপার ছিল, তাই আমরা তখন স্বাভাবিকভাবেই ধরে নিয়েছি যে যে কথাগুলো আসছে বন্যার কাছ থেকে সেই কথাগুলোকে যতটুকু সত্য ধরে নেয়ার, এবং বন্যাকে আমার জায়গা থেকে ক্রস চেক করতে কিন্তু আমি এতটুকু ছাড় দিইনি। তারপরেও যখন বাকি কনসিকোয়েন্সগুলো শুনেছি যে অপু পরবর্তী মাসখানেকের মধ্যে বিয়ে করে এবং তার ফ্যামিলি যে কথাগুলো শুনেছি, বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে আমাদেরকে ওই অর্থে তথ্য দিতে হয়েছে। তবে তার অপুর বনজামা এখানে ফোনে চেষ্টা করছে, সে যদি কথা বলতে চায়, তার জায়গা থেকে যদি কোনো কিছু বলার থাকে সেই কথাগুলো আমরা এখন নিয়ে নিব। আমরা এখন ফোনে চলে যাচ্ছি অপুর বনজামায়ের কাছে। হ্যালো, সালাম আলাইকুম।
সালাম
জি, আমি লাভগুরু বলছি রেডিও আমার থেকে।
হ্যাঁ লাভগুরু, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে বন্যা যে একটা কথা বলে গেছে, ও যে অ্যাকচুয়ালি ঠিক না, অপু বন্যার জন্য অনেক করছে। যখন বিয়ে ওদের আগে ডিভোর্স হয়, ডিভোর্স হওয়ার আগে অপুর আব্বু অপুকে এমন ভাবে মারছে যে ছেলেটাকে 7-8 দিন আইসিতে ছিল, মানে বাঁচবে না মরবে।
জি আপনার কথা শুনছি, জি আপনি বলুন।
হ্যালো
জি, আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি বলুন।
তারপরে বন্যা কিছু প্রবলেম ছিল, যেমন বন্যা কিছু ছেলে ফ্রেন্ডদের নিয়ে একটা ঝামেলা ছিল, বন্যা ফোনে কথা বলতো, রাতে অপু ফোন রাখছে, তারপর অপু যাওয়ার কিছুক্ষণ পরে ফোন দিত ওকে, অপু ফোনটা ওয়েডিং এ পাইছে।
হ্যাঁ, এই কথাগুলো বন্যা নিজে থেকে স্বীকার করেছে যে সে কথাগুলো সে বলতো। জি আপনি বলতে থাকুন।
হ্যাঁ, আর কিছু জিনিস এমন আছে যেটা এখন মানে আমি বলতে চাচ্ছিলাম, যেটা বললে ওর জন্য হয়তো খারাপ হবে, বন্যা নিজে জানে যে ও অনেক কিছু লুকায় গেছে, সেটা বন্যা হয়তো কি করছে, মানে অপু ছেলেটা বেসিক্যালি বন্যার জন্য অনেক ভালো ছিল, খালি বন্যা না বন্যা ফ্যামিলির জন্য অপু অনেক করছে, এটা বন্যা তো অস্বীকার করতে পারবে না। হ্যাঁ বলে গেল, আর
অনেক কিছু করার মানে তো এই না যে মাঝপথে কাউকে ছেড়ে দিয়ে চলে যাবে, সেটার উত্তর আপনি কি বলবেন?
সেটা তো বন্যা নিজে বাধ্য করছে, কারণ একটা ছেলে কখনোই এটা মানবে না যে ওর ওয়াইফের সাথে অন্য কেউ সাথে রিলেশন থাকুক, এটা লাভগুলো আপনি হলেও মেনে নিতেন না।
আমি এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক বেশি চিন্তা করি, বিধায় দুই পক্ষের কথাগুলো আমরা আমাদের অনুষ্ঠান থেকে শোনানোর চেষ্টা করি। অপুর সাথে আমরা সারাদিনে কয়েকবার ফোনে কথা বলেছি, সে বলেছে যে ভয়েস চেঞ্জ করে কথা বলাতে হবে, নাম গোপন করতে হবে। সে যদি না নিজে কথা বলতে পারত, অন্তত রিপ্রেজেন্ট হিসেবে আপনাকে তখন কনফার্ম করলেও, আমাদের অনুষ্ঠান যেহেতু শেষ হয়ে গেছে, অনুষ্ঠানের মাঝখান থেকে আপনার পুরো ঘটনাটা শোনার জন্য আপনাকে ফ্লোর দিতে পারতাম। জি আপনার আরো কিছু বলার থাকলে আপনি বলুন।
না আমি আসলে মাত্র শুনছিলাম আর কি, শুনে আমি ফোনটা দিলাম, আমি নাম্বারটা আপনাদের নাম্বারটা কালেক্ট করতে আমার দেরি হয়েছে।
কিন্তু আমরা কিন্তু ফ্লোরটা ওপেন রেখেছিলাম, অপুকে দিনের মধ্যে কয়েকবার ফোন দিয়েছি যে আপনার জায়গা থেকে যদি সত্যি কিছু বলার থাকে, আমাদের এখানে তো কোনো লাইং ডিটেক্টিং মেশিন নাই, তো আমরা দুই পক্ষের কথাগুলো যেন বলতে পাই।
12টা থেকে 1টা পর্যন্ত 50 বার ফোন করা হয়েছে,
মিনিমাম 12টা থেকে 1টা এই সময়কালের মধ্যে 50 বার তার নাম্বারে আমরা তাদের সেলফোনে ট্রাই করেছি, সে আমাদের কাছে সেই রেকর্ডেড পিচটা আছে। লজ্জার কথা শুধু তাই না, লজ্জার কিছু না, আমি আরো আপনাকে ইনফরমেশন দিই, তার রেকর্ডেড স্পিচ কিন্তু আমাদের কাছে আছে, যে রেকর্ডেড স্পিচে অপু বলেছে যে আমি কথা বলবো ঠিকই, কিন্তু ভয়েস চেঞ্জ করতে হবে, ভয়েস চেঞ্জ করে গোপন রাখতে হবে। সে এটাও বলেছে, আমার বাসার লোকের কথায় আমি ডিভোর্স দিয়েছি বন্যাকে, সে এটাও বলেছে যে আমাদের সে বিভিন্নভাবে সিদ্ধান্ত নিয়েছে কথা বলার, বিভিন্নভাবে সে আমাদেরকে মিসগাইড করেছে। মিনিমাম 12টা থেকে 1টার মধ্যে তাকে আমরা 50 বারের উপরে ফোন করে ট্রাই করেছি। ওয়ান ইয়ার থেকে ফোন করেছি আমরা, কয়েক ওয়ান ইয়ার থেকে মিনিমাম 100 টাইম, যে টেকনিক্যাল টিম এখানে আছে, 100 টাইম ফোন করেছি, আমরা তাকে ফোনে পাইনি। এখানে তো লুকোচুরি কিছু নাই, আমি ওই যে অপুর বঞ্জন আপনাকে সম্মান জানিয়ে বলছি, এখানে লুকোচুরি কিছু নাই। যদি এই ঘটনাগুলো ঘটে থাকে, তার জায়গা থেকে স্ট্যান্ড যদি পরিষ্কার থাকে, সে তার জায়গা থেকে বলতে পারত যে ব্যাপারগুলো এইরকম ছিল।
এমনকি তাকে বলা হয়েছিল যে তার নামটা আমরা গোপন রাখবো, কিন্তু এরপরও সে রাজি হয়নি,
বিয়ে করে ফেলেছে, ওর ওয়াইফের পাশে বসে এখন রাতেবেলা কথা বলতে চাইনি, এর ধরনের কিছু কারণে ও অ্যাভয়েড করে গেছে হইতে পারে না।
আপনি যে যার কথা বলছেন, এর মধ্যে আমরা কিন্তু ফেসবুকে তার পিকচার, তার আমরা তার টোটাল ইনফরমেশন গুলো কালেক্ট করেছি, তার ওয়াইফ কিন্তু বাকি
জানে, ওর ওয়াইফ জানে আমার সম্পর্কে সবকিছু জানে, ওর ওয়াইফ তো এখানে ওয়াইফের কাছে বলতে পারবে না, বা ওর ওয়াইফের সামনে ও লজ্জা পাবে, এটা কি করে সম্ভব?
বন্যাকে আমি জিজ্ঞেস করতে চাই, বন্যা কি বলতে পারবে যে বন্যা ঠিক ছিল অপুর সাথে?
কি নিয়ে বলতে চাও তুমি? আমি কি নিয়ে ঠিক ছিলাম না?
তোমার কি এটা মনে আছে?
তুমি ওটা বলার জন্য ফোন দিয়েছো না?
আমি তো বলিনি ওটা।
কথাটা শেষ করি তাহলে, শুনি তাহলে আমরা।
আমি এগুলো বলে তোমার মানে কিছু মানে তোমাকে বড় হতে চাচ্ছি না বা তোমাকে ছোট করতে চাচ্ছি না, কিন্তু তুমি ওরে এবার ব্লেম করাটা তোমার ঠিক হয়নি।
আমি ওকে ব্লেম করি নাই আবির, ও যা করছে শুধু সেটাই বলছি।
এই যে লাভ গুরু বললো অপু একটা অপু ভণ্ড, এই টাইপের কথাগুলো তো তোমার কথার উপর বেস করে সে বলছে না?
অবশ্যই
মানায় নিত এরকম,
অবশ্যই পরিস্থিতি তো সেই দিকে আমাকে নিয়ে গেছে। আপনি একটু চিন্তা করুন, আবির তো আপনার নাম তাই তো, আবির আপনি একটা কনসিকোয়েন্স চিন্তা করুন, ভুলে যান আপনি অপুর বোন জামায়, বরং আপনি ওই জায়গাতে নিজেকে একটা নিরপেক্ষ মানুষ আমার জায়গাতে আপনাকে আপনি নিজেকে বসান, আপনাকে অনুরোধ করছি। কারণ এখন আমাদের কথোপকথন লাখ লাখ মানুষ শুনছে, এখানে আসলে কোন রকমের ফেক বা কোন রকমের ভণ্ডামির কোনো জায়গা নেই, আসলে আমার জায়গায় বসান আপনি নিজেকে, দিয়ে শুনুন যে একটা মানুষের সাথে এমন ধরনের ঘটনা ঘটেছে যে মানুষটিকে বিয়ে করতে যায়নি এই অবস্থায় তার পিছনে পিছনে যে চলে যাচ্ছে, যে প্রচন্ড রকমের ডেভোটেড অপু, প্রচন্ড রকমের ভালোবাসে তাকে, অনেক বেশি প্যাশনেট সে বন্যার প্রশ্নে, এমন একটি অবস্থার মধ্য দিয়ে যেতে যেতে হঠাৎ করে তাকে তার জায়গা থেকে তার সাথে তার বৈবাহিক সম্পর্ক, সেই সম্পর্কটাকে ব্রেক আপ করে এক মাসের মাথায় যদি আমি আরেকটি সম্পর্কের সাথে জড়িয়ে পড়ি বৈবাহিক সম্পর্কে, তাহলে আপনি এটাকে কি বলবেন? তার জন্য কি কতটুকু কেয়ারিং ছিল সেই জীবনটাতে, তার জন্য সে কতটুকু কন্ট্রিবিউশন করেছে? আপনি যে ঘটনাটা বলছিলেন আমি সেই ঘটনাটা আসি, আপনি বন্যা উত্তর দিন, আবির কি প্রসঙ্গের কথা বলছেন?
সিচুয়েশন ক্রিয়েট করছিলাম যার কারণে তোমার অপু,
আমি স্পেসিফিক করি, আমি বুঝেছি আপনার কথা, আমি স্পেসিফিক করি আবির, যে কথাটা আপনি বলছেন যে তার সাথে যে সম্পর্কটার সাথে জড়িয়ে পড়ার যে ইঙ্গিতটা আবির দিলেন সে ব্যাপারটা আপনি মেনে নিচ্ছেন নাকি অস্বীকার করছেন? এই কথাটার উত্তর দিন। জি আমি আমি শুনেছি আপনার কথা, আমি আপনার হয়ে প্রশ্নটা করছি, আমি
ছোট মনে হাসবেন, আমি ও আমার অফিসে আসছে,
আমি ডিটেলসে না যাই, আমি আপনার কথার কোশ্চেনটা বুঝেছি, আমি কোশ্চেনটা অলরেডি করে ফেলেছি তাকে। জি বলুন।
আমি যা করছি সেটা তো শুধু স্টাডির জন্য করছি,
ওর একটা ফ্রেন্ড আছে আদর যেটাকে অপু চিনে, এরকম কিছু ব্যাপার আছে যেগুলো মানে অপু জানার পরে একটা ছেলে হয়তো পারে না কামের সাথে।
কাজটা কি ছিল, ঘটনাটা কি ছিল? একটা একটা কথা অন এয়ারে বলার মতো কি, যে কথাটা আপনারা বলতে যাচ্ছেন আবির যে কথাটা মেন করছে অন এয়ারে বলার মতো, আপনি কার জন্য করেছিলেন এই ঘটনাটা?
এটা শুধু আমি সাদিয়ার জন্যই করেছিলাম।
সাদিয়া কে?
সাদিয়া আমার ননদ, অপুর ছোট বোন।
তাকে কি অপদস্থ করার জন্য করেছিলেন?
না।
তাহলে
ওদের মধ্যে তখন প্রবলেম চলতেছিল, সাদিয়া এবং আবিরের মধ্যে তখন প্রবলেম চলছিল, এন্ড আবির তখন খুব বেশি ফ্রাস্ট্রেটেড ছিল, আর আমি জানতাম সাদিয়া আবিরকে কতটুকু লাভ করে।
সেই কারণে আপনি কি করেছিলেন?
আমি আমার হাজবেন্ডকে না জানিয়ে ওর অফিসে গিয়েছিলাম আমার সাথে দেখা করতে।
তারপর
তো এই কথাটা আমার হাজবেন্ড পরে জানতে পারে এবং তার ধারণা হয়েছিল আমি অন্য কোনো কারণে ওর অফিসে গিয়েছি। আমি ওর হাজবেন্ডের সাথে
অফিসে যাওয়া এক জিনিস এবং সেখানে গিয়ে কোন রকমের কোন অ্যাক্টিভিটিস করা সেটা আরেক জিনিস। আবির আপনার পক্ষ থেকে কোনো কমপ্লেইন আছে? আপনার পক্ষ থেকে কোনো কমপ্লেন আছে অপু? সে বলল, আবির আপনাকে বলছি, সে বলল যে শুধু আপনার অফিসে গেছিল, এর বেশি কিছু ছিল কি ব্যাপারটা?
সে আমার অফিসে আসছে, সে আমার ওয়াইফের নামে আমাকে মানে বলতো, সে যে আমার ওয়াইফের এই ছেলের সাথে আছে, মানে এগুলো বলার জন্য সে আমার কাছে আসতো।
সাদিয়ার নামে উল্টা পাল্টা কথা বলেছিলেন আপনি আবিরের কাছে?
আমি সাদিয়ার নাম সাদিয়াকে ছোট করার জন্য তোমাকে এই কথাগুলো বলি নাই আবির।
কি কারণে বলেছিলেন?
ও সবসময় আমাকে জিজ্ঞেস করতো, এন্ড আমার চেয়ে বেশি ভালো ও সাদিয়া সম্পর্কে জানতো, আর ও এটাও জানতো যে সাদিয়া সম্পর্কে আমিও অনেক কিছু জানি। ও বারবার খালি আমাকে ফোন দিয়ে এই কথাগুলো জিজ্ঞেস করতো যে সাদিয়াকে নিয়ে আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, এরকম প্রবলেম হচ্ছে সাদিয়ার কি তুমি জানো নাকি ওর কারোর সাথে অ্যাফেয়ার আছে নাকি বা
কিছু বলেছিলেন কি আপনি?
আমি
সত্যি কথা বলবেন, সত্যি কথা বলবেন,
আমি ওকে এগুলো
আবিরের অফিসে গিয়ে কি সাদিয়ার নামে কিছু বলেছিলেন?
সাদিয়ার নামে এভাবে বলিনি, আমি সাদিয়ার নামে আগেই বলছি যে দেখো আবির, যদি তোমরা না থাকতে পারো একসাথে তাহলে তুমি ওকে ছেড়ে দাও, অ্যাটলিস্ট এরকম করে প্রবলেম করো না।
এই তো ব্যাপার আবির, তাই তো?
না ব্যাপারটা এরকম না।
তাহলে বলেন আপনার জায়গা থেকে।
আমি কি বলবো না তুমি পুরো এটা
বলো, তারপর আমিও বলবো, তুমি কি বলেছিলে বলো।
হ্যাঁ বলো, তুমি আমার অফিসে আসলা, তুমি আমারে কিস করলা, আমার কোলে বসলা।
আচ্ছা আমরা অন এয়ারে আছি, অন এয়ার আছি যেহেতু এই অনুষ্ঠানটি সবাই শুনে, সব গ্রুপের লোকজন শুনে, আপনি 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 যে কথাগুলো বলার চেষ্টা করছেন যে আপনাকে বিভিন্নভাবে আপনাকে ই করেছে, যে কথাগুলো বলছেন আপনি, আমরা আসলে অন এয়ারে এই ব্যাপারগুলো সরাসরি নিয়ে আসতে চাই না, কিন্তু আপনার আপনার আপনি যে কথাটা বলেছেন সে মেসেজ আমাদের কাছে ক্লিয়ার, কিন্তু আমি আমি ওইটাই হচ্ছে আমাদের একটা আফসোস যে আমাদের কাছে কোনো লাইন ডিটেক্টিং মেশিন নাই যে এখন এই মুহূর্তে যে কথাগুলো বলছেন সে কথাগুলো কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা। তবে এইটা যদি হয়ে থাকে যে বন্যা বন্যার জায়গা থেকে বন্যা যেমন এতটুকু স্বীকার করেছে যে সাদিয়ার ব্যাপারে আপনি সবসময় বিভিন্ন কিছু জিজ্ঞেস করার চেষ্টা করতেন, এটা তো সত্য আবির যে বিভিন্নভাবে আপনি সাদিয়ার ব্যাপারে জানতে চাইতেন বন্যার কাছ থেকে, যেহেতু বন্যার খুব ক্লোজ ফ্রেন্ড হচ্ছে সাদিয়া আপনার বউ, এটা তো সত্য।
আমি কখনো জানতে চাইতাম না, বন্যায় আমাকে ফোন করে বলতো।
আচ্ছা, বন্যায় ফোন করে বললেও আপনি শুনতেন এতটুকু, তার মানে হচ্ছে শুনতেন। সো এই যে শোনার আগ্রহটা, এটা আমি আপনার জন্য আমি আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে যে আপনার যিনি সহধর্মিনী যে আপনার আপনার সন্তানের গর্বিত মাতা হবেন, আমি জানি না যে আপনারা এখন বাবা মা হয়েছেন কিনা, যারা হবেন তাকে তার সম্মানের জন্য হলেও আপনাদের পরিবারের বাইরের কারো কাছ থেকে এ ধরনের কথা শোনা কখনোই উচিত।
ভালো ফ্যামিলি এভাবে এসে যোগাযোগ হয়েছে, তারপরে কাবিন হয়েছে, খুব ভালোভাবে ধুমধাম করে সাদিয়ার বিয়ে হয়েছে। বাট তোমাদের বিয়েতে তো আমি আর তোমার অপু ভাইয়া ছিলাম, তাই না? বিয়েটাতে তো আমরা ছিলাম, কিন্তু পুরা এরিয়াতে ওর বাবা মা ফ্ল্যাশ করছে যে তোমাদের বিয়ে ধুমধাম করে করা হয়েছে, বাট আমি অপুকে নিয়ে যে জোর করে বিয়ে করাইছি এবং আমার ফ্যামিলিও সাথে।
আপনাদের এই অনুষ্ঠানটিকে আবির আমি একটু ফ্লোর নিচ্ছি, আই এম সরি, কারণ আমাকে ইন্টারাপ্ট করতে হচ্ছে বাধ্য হয়ে, যে আপনার আপনার যে আগমনটা ঘটলো এটা যদি আরো আগে হতো আমাদের জন্য অনেক সুবিধাজনক ছিল। তা আমি আমি একটা জিনিস শুধু পরিষ্কার করতে চাই, সেটি হচ্ছে যে আমি কিন্তু বন্যাকে কোনোভাবেই ছাড় দিইনি আবির, বন্যাকে কোনোভাবে ছাড় দিন। আপনি পুরো প্রোগ্রামটা শুনেছেন কিনা জানি না, বন্যা যখন কান্নাকাটি করছিলাম বন্যাকে হাজারবার বলেছি কান্না আপনার প্রাপ্য, বন্যাকে আমি বিয়ের পূর্ববর্তী সময়ের যে ঘনিষ্ঠতা সেগুলো নিয়ে কিন্তু বন্যাকে আমি তাচ্ছিল্য করতে এতটুকু কার্পণ্য করিনি, এবং বন্যা ফাইনালি স্বীকার করেছে যে আমার ভুল ছিল, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবকিছুর জন্য। আমি কিন্তু এক ইঞ্চি স্পেস দিইনি আবির বন্যাকে, আমি কিন্তু কারো পক্ষ নিয়ে কথা বলার জন্য এখানে বসি না। আমি এর আগের প্রোগ্রামে বলেছিলাম যে আমার পেট চালানোর কোন পার্ট নাই যে লাভ গুরুত্ব অনুষ্ঠান করি, আমি ব্যক্তিজীবনে একটা কর্মজীবনে আছি, এটা করি শুধুমাত্রই আপনাদের জন্য, যতটুকু আমার মনে হয় যে আমার পারিবারিক এই বন্ধন সামাজিক এই রীতিনীতি এটার পেছনে যদি আমি কিছুটা কন্ট্রিবিউট করতে পারি, একটু যদি কারো ভালো লাগার ভালো থাকার উপলক্ষ হতে পারি, এই কারণে কিন্তু দুই পক্ষকে কথা বলার সুযোগ করে দিই। এই সুযোগটা আপনারাই নেননি, আমরা 100 times ফোন করেছি অপুকে, অপুকে বারবার অপু কথা দিয়েছে, আবার পরবর্তীতে মিসগাইড করেছে আমাদেরকে। আপনি যদি আমাদেরকে আরো আগে আমাদেরকে ফোনে আসতে পারতেন তাহলে হয়তো আপনার আপনাকে নিয়ে আমরা পুরো অনুষ্ঠানটাকে সামনের দিকে কন্টিনিউ করতাম, কিন্তু বন্যাকেও কিন্তু ছাড় দিইনি, বন্যার পুরো প্রত্যেক বিষয়টাকে কিন্তু আমি একটা একটা করে তুলে নিয়ে এসেছি, যে ভুলগুলো বন্যা করেছিল, যে অন্যায়গুলো বন্যা করেছিল। এখন সব বাদ দিয়ে শুধু একটা কথা বলি, ওই জায়গা থেকে আবির একটু চিন্তা করুন, যেহেতু সময় নাই, অলরেডি আমার 28 মিনিট কিন্তু আমরা পার হয়ে এসেছি মূল অনুষ্ঠান থেকে, শুধু একটা বিষয় আমি পরিষ্কার করি, আপনি কি আপনার বৈবাহিক জীবনে বাবা হয়েছেন নাকি ইউ আর এক্সপেক্টিং?
আচ্ছা,
আমরা দোয়া করি যে যখন ঘর আলো করে আসবে আপনার সন্তান তখন যেন বাবা হিসাবে এবং সেই ভালো লাগা সেই সমস্ত সুখ আপনাকে ছুঁয়ে যাক। এখন আমি যেহেতু অনুষ্ঠান শেষ করছি সেই কারণে আর ঘটনা যে কথাগুলো আপনারা এখন আলোচনা করলেন সেইটার পোস্টমর্টমে যাচ্ছি না, কারণ এটার সুযোগও নাই। আমি শুধু চিন্তা করেছি কি যে এই যে আর্লি এজে সবাই এইরকম ভালো লাগা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সেইখান থেকে হঠাৎ করে যে বিয়ের সিদ্ধান্তটা নেয় এবং বিয়ের সিদ্ধান্তের হাত ধরে এই যে ফ্রাস্ট্রেশন শুরু হয়, তারপর যে ব্রেকআপ, ব্রেকআপের পর থেকে এই যে দীর্ঘনিঃশ্বাস, এই দীর্ঘনিঃশ্বাসটা যদি শুধুই তাদের ভিতরে থাকতে একটা কথা ছিল, এই দীর্ঘনিঃশ্বাস সমস্ত পরিবারটাকে এলোমেলো করে দেয়। এটার জন্য কোনোভাবেই দায়ী না সেই বাবা মা যে বাবা মার ঔরসে জন্ম নিয়েছে তারা, কোনোভাবেই দায়ী না সেই বোনটা যে বোনটাকে বিভিন্নভাবে কথা শুনতে হয় তার বিভিন্ন মানুষের কাছে, কোনোভাবেই দায়ী না কিন্তু ওই পারিবারিক সদস্যগুলো যারা সামাজিকভাবে বিভিন্নভাবে হেয় হয়ে যাচ্ছে, এবং শুধু তাই না বংশ পরম্পরায় জেনারেশন বাই জেনারেশন তাদেরকে এই কথাগুলো কিন্তু শুনতে হয় যে তোমাদের পরিবারে এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে, এই ধরনের এরকম একটা ইনসিডেন্ট আছে তোমাদের ফ্যামিলিতে, তো এগুলো তো তারা কোনোভাবেই ডিজার্ভ করে না। একই ঘটনা কিন্তু আপনি যদি যখন বাবা হবেন আপনার ক্ষেত্রে, আমি যখন সন্তানের বাবা হব আমার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। আমরা শুধু এই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলছি এখন যে এইটা তো কোনোভাবেই কাম্য না, হয়তো কারো ভুল বেশি ছিল কারো কম ছিল, কিন্তু কোনোভাবেই এই জিনিসটা কাম্য না যে তাদের হাত ধরে পরিবারের অন্য সদস্যগুলো এইভাবে ডিস্ট্রয়েড হয়ে যায়। আবির আপনি কি বলেন এর প্রেক্ষিতে?
আমি বলি যে বন্যার মতো মেয়ে হয় না, বন্যার খুব ভালো মেয়ে, ওর প্রবলেমই একটা যে সে একটা টাইম
একজন মানে আমার মনে হয় একজনের সাথে থাকা উচিত এবং তার সাথে পুরো প্রেয়ার থাকা উচিত।
হ্যাঁ, এই প্রসঙ্গে তো আমরা বারংবার বলি যে ভালোবাসা এমন না যে ভালোবাসা প্রতিস্থাপিত হতে পারে না, এটা জরুরি না যে এক অপুর জন্য তার জীবনটাকে রুদ্ধদ্বারে বন্ধ করে রাখবে। সে কমিটেড যে তার পরিবারের সাথে, যে সে তার পরিবার যেভাবে চায় সেভাবে নিজেকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে, এবং আমরা দোয়া করি যে ভালোবাসা প্রতিস্থাপিত হোক, তার কোনো না কোনো হাত ধরে ভালোবাসা আসুক তার কাছে। কিন্তু এটাও আমরা সবসময় বলি যে যখন আমি ভালোবাসার সম্পর্কে যার সাথে থাকবো তার প্রশ্নে আমি অনেক বেশি কমিটেড থাকবো। আরেকটি জিনিস আপনাকে আমি একটু বলে রাখি, সেটা আমরা এখন আপনার সাথে আমি কথাবার্তা মোটামুটি আপনার শুনেছি যতটুকু শোনা সম্ভব হয়েছে এই স্বল্প পরিসরে, আমি শুধু ফিনিশ করব অনুষ্ঠানটি। তার আগে আপনার সাথে সর্বশেষ কথাটি বলে শেষ করছি, সেটি হচ্ছে যে আপনাকে প্রথমে থ্যাঙ্কস যে অ্যাটলিস্ট ফাইনালি আপনাদের অপুর পরিবারের পক্ষ থেকে কেউ একজন কথা বলল এই এই সদিচ্ছার জন্য, এই সাহসিকতার জন্য। আমরা কিন্তু বহুবার তাকে ফোন, আপনাকে এই কথা অলরেডি বলেছি, 100 times ফোন করেছি, তার রেকর্ডেড স্পিচ আমাদের কাছে আছে যেখানে এই কথাগুলো সে বলেছে। তো যাই হোক, এটা যেহেতু একটা রিয়েলিটি শো, এটার সাথে আসলে অনুষ্ঠান তো না, এখন মানুষের আবেগ জড়িয়ে গেছে অনেক বেশি। তো আপনাকে যে কথাটি বলার একদম এট দ্য এন্ড অব দ্য স্টোরি, সেটি হচ্ছে এই যে আমরা আসলে ওই দিন ওই সমাজ ওই পরিবারের স্বপ্ন দেখি যখন এই ধরনের কোন ঘটনার হাত ধরে আমাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকে এইভাবে ভোগান্তি পোহাতে হবে না, কষ্ট পেতে হবে না, আমরা যখন বাবা মা হব আমাদেরকে এরকম কষ্টের মধ্যে দাঁড় হতে হবে না, এটার জন্যই কিন্তু আমাদের প্রচেষ্টা। আর আপনাকে যে উদ্দেশ্য করে যে কথাটি বলার, সেটি হচ্ছে যে আপনার প্রথমে ধন্যবাদ দিয়েছি আপনাকে আপনার সদিচ্ছা এবং সৎসাহসিকতার জন্য যে আপনি ফোন করেছেন। আর আরেকটি বিষয়ে আপনাকে অনুরোধ রাখব যে সাদিয়ার কথা আমার একটু বেশি মনে হচ্ছে এখন, যে সাদিয়ার ব্যাপারে যদি কেউ ইন্টেনশনালি আপনাকে কোন রকমের কোন তথ্য দিতে যায় বা কোনো কথা বলতে যায়, আমার মনে হয় না যে সত্যিকারের একজন স্বামী হিসাবে, বিশ্বাসপ্রবণ একজন স্বামী হিসাবে, দায়িত্ববান একজন স্বামী হিসাবে আপনার উচিত হবে সেই কথাগুলো শোনার জন্য যে ফ্লোরটা দেয়া, সে ফ্লোরটা দেওয়া উচিত হবে না। কারণ আপনি যদি আপনার স্ত্রীর প্রশ্নে, আপনার বউয়ের প্রশ্নে আপনি যদি সত্যিকার অর্থে আত্মবিশ্বাসী হন, তাহলে এ ধরনের কথা বলার ধৃষ্টতা কেউ দেখাবে না। আরেকটি কথা যেটি বললেন যে আপনার অফিসে এসে যে এর কথা বললেন, বন্যার কথা বললেন, যে ধরনের অ্যাটিচিউড করেছে, যে ধরনের ঘনিষ্ঠতা দেখিয়েছে আপনার সাথে, আমরাও চেষ্টা করব আবির আপনার জায়গাতে থেকে, এবং আমরাও আমাদেরকে নিজেদেরকে ওই জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করব যে আমাদের ব্যক্তিত্ব, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের এক্সপ্রেশন, আমাদের পার্সোনালিটিটাকে এমন একটি জায়গায় তুলে রাখার যে কোনো মেয়ে যদি চায়ও তার যেন ধৃষ্টতা না থাকে এ ধরনের কোনো কিছু করার। যদি আমার মধ্যে, আমার চালচলনের মধ্যে কোন রকমের রিল্যাক্সনেস থেকে থাকে, তখনই কিন্তু কেউ সুযোগ পেলেও পেতে পারে এ ধরনের ঘনিষ্ঠতা দেখানোর। তো আমরা জানি না যে তখন ঘটনাটা আসলে কি হয়েছিল, তবে আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন অদূর ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটানোর, কেউ ধৃষ্টতা যেন আপনার সাথে না দেখাতে পারে, পার্সোনালিটিটার আপনার ব্যক্তিত্বটাকে ওই পর্যায়ে নিয়ে যাওয়ার আমার মনে হয় আপনার জায়গা থেকেও একটু সুযোগ আছে। আমাদের সাথে জয়েন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা
আমরা লাভপুরটা শুনছিলাম না, হঠাৎ করে আমার কাজিন আমাকে ফোন দিয়ে বললো যে প্রোগ্রামটা শুনো, বন্যার কথা বলছি।
আপনি কি নতুন কোন তথ্য দিবেন সাদিয়া, যেহেতু আমাদের প্রোগ্রাম এর মধ্যে 33 মিনিট পার হয়ে এসেছে?
বলতে চাই যে হ্যাঁ, অপুর ফল্ট আছে, বন্যার দিকে যদি দেখতে যাই তাহলে এটা খুবই খারাপ।
আপনি কিন্তু তার সম্বন্ধে কথা বলছেন যে আপনার মনে হয় ছোটবেলার সবচেয়ে কাছের একজন সাথী, যে আপনি কথা বলুন,
বন্যা
আপনার যদি কিছু বলার থাকে তাই বলুন। কিন্তু আপনাদের দুজনের কাছে অনুরোধ, আপনাদের দুজনের কথোপকথনের পরে আমি অনুষ্ঠান শেষ করে দিব, দুজনের কাছে আর্নেস্ট রিকোয়েস্ট যে লাখ লাখ মানুষ শুনছে, কোন রকমের মিথ্যা ইনফরমেশন কেউ কাউকে দিবেন না। জি কথা বলুন।
হ্যাঁ সাদিয়া বল।
হ্যালো বন্যা, জাস্ট আমি এটা বলতে চাই, তুমি খুব ভালো করেই জানো যে অপু তোমার প্রতি অনেক ডিভোটেড ছিল, হ্যাঁ এখনো আছে, কিন্তু তোমার ভালোবাসা 2-3 বছরের, 4 বছরের বা 5 বছরের, সেক্ষেত্রে বাবা মার ভালোবাসা, বাবা মা জন্ম দিছে, তাদের ভালোবাসা অনেক বেশি। হ্যাঁ, অপু তখন ফ্যামিলিকে সিলেক্ট করবে না তোমাকে সিলেক্ট করবে সেটা বুঝতে পারেনি, ওর কাছে মনে হয়েছে ওর মা বাবাটাই বেশি, কিন্তু তোকে তোমাকে যে এখনো ফিল করে এটা তুমিও ভালো মতো জানো, ঠিক আছে? এবং আমি জানি যে তোমার কষ্ট হয়েছে, আমি ওই পরিস্থিতিতে থাকলে আমিও বুঝতাম, তোমারটাও আমি বুঝি, কিন্তু অপু যে লাভ, আমি সবই মানলাম অপুর দোষ ছিল, ঠিক আছে, বাট লাভ গুরু যে বললো যে ভন্ড
এই প্রসঙ্গগুলো সাদিয়া, তাহলে আপনি যখন এই কথাগুলো বলছেন আমাকে আমার জায়গা থেকে স্ট্যান্ড নিয়ে লাগে, এই কথাগুলো আসছে একদম লজিক্যালি, সাদিয়া, যখন এই প্রশ্নগুলো চলে আসে যে একটা মানুষকে রাস্তার মাঝখানে ফেলে দিয়ে চলে গেছে কেউ, নিঃসন্দেহে তাকে আমি বলতে পারি না যে এটা অতিমানব টাইপের কোন চরিত্র ছিল। আমাকে বাধ্য হয়ে বলতে হয় যে সে মানুষটা এই মানুষটির সাথে ভণ্ডামি করেছে।
সাদিয়া, তুই কতটুকু জানিস আমাদের শেষের রিলেশনটা কেমন ছিল? তুই তো একটাবার আমাকে ফোন দিয়ে কখনো জিজ্ঞেসও করিস নাই তুই যে আমি ভালো আছি না খারাপ আছি, তোর ভাইয়ের সাথে আমার কিরকম রিলেশন, তুই কখনো জিজ্ঞেস করছিস? তাহলে তুই কি করে অ্যাসিওর হচ্ছিস যে তোর ভাইয়ে শুধু ফ্যামিলির প্রেশারে পড়ে এই কাজগুলো করছে? ওরও ইচ্ছা ছিল সাদিয়া, ও যদি আমাকে সত্যিকারই লাভ করে থাকতো ও অ্যাটলিস্ট বিয়ের আমার ডিভোর্সের এক মাস পরে বিয়ে করতে পারত না।
ও যে তোমাকে লাভ করছে, হ্যাঁ, ও তখন বলছে ফ্যামিলিতে যে আমি যদি বন্যাকে ভুলতে চাই আমি কোনোভাবে বন্যাকে ভুলতে পারতেছি না, ওকে ভুলা আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, একমাত্র একটাই বয়স আমাকে অন্য কাজে তোমরা বিজি করে ফেলো। তখন আমার ফ্যামিলি ওকে নিয়ে যায় এবং যাকেও বিয়ে করছে মানে কি বলবো, সে তাকে সবকিছু বলছে এবং সেগুলো একসেপ্ট করে।
আমি তো জানি রোকেয়ার সাথে যে ওর রিলেশন ছিল এটা কিন্তু আমি জানি সাদিয়া।
কার সাথে?
রোকেয়ার সাথে যে অপুর রিলেশন ছিল আগে থেকে এটা আমি জানি।
রোকেয়া পছন্দ করতো, অপু তোমাকেই পছন্দ করতো
তাই?
হ্যাঁ,
আমাকে পছন্দ করতো। হ্যাঁ, শেষ পর্যন্ত
অনেক মেয়ের সাথে কথা বলতে, ইভেন তুমি এমনও হয়েছে যে অপুর কাছে চিঠি পাস করছো, অপুর চিঠি এরকম হয়েছে না?
হ্যাঁ হয়েছে,
কিন্তু অপু যে তোমাকে ট্রু লাভ করতে এটা কি তুমি জানতো না?
ট্রু লাভ করার মানে কি? এই
ও তোমাকে মিস করে বা তোমার ফেসবুকে এখন হয়তো দেখা কথা হয় না, বাট যখন ডিভোর্স হয়েছে প্রথম প্রথম বেশ আমি তো নিজে দেখছি তোমাদের চ্যাটিং এ কথা হয়েছে আননোন হিসাবে, হয়তো আমি জাস্ট আম নট শিওর। ঠিক আছে,
সাদিয়াকে এবং আবিরকে অনেক ধন্যবাদ যে তারা আসলে আমরা বারবারই চেষ্টা করি যে দুই পক্ষকে কথা বলানো যায় কিনা, ফাইনালি তাদের সাথে কথা হলো।
আমি
আমি আমি সাদিয়া আপনি ফোনে থাকবেন, সাদিয়া প্লিজ আপনি ফোনে থাকবেন। বন্যা, আমি আপনাদের ঘটনা প্রবাহ এবং আপনাদের জীবন প্রবাহ যেভাবে বলছিলেন তার রেস ধরেই কিন্তু আমি যে বিশেষণগুলো ব্যবহার করেছি অপুর ব্যাপারে সেই ব্যাপারটার সাথে আপনি একমত নাকি দ্বিমত পোষণ করেন? আমার কাছে মনে হয়েছে যে যে জায়গায় ফেলে রেখে আপনাকে চলে গেছে যেটার কারণে আপনার পরিবার এইভাবে দিনকে দিন নিঃশেষ হয়ে যাচ্ছে, এটা ভণ্ডামি ছাড়া অন্য কিছু না। এটাকে আপনার কি মনে হয়?
আমি এখনো ওই কথাটা বলি নাই যার কারণে এখন আমি আপনার এই কথাকে অস্বীকার করতে পারবো না যে অপু ভণ্ড।
অস্বীকার করতে
পারবো না,
তার মানে আপনি স্বীকার করছেন যে আপনার জীবনের সাথে সে ভণ্ডামি করেছে?
এবং সাদিয়াকে আমি দোষ দিচ্ছি না, ওর ভাইয়ের কথা যেটাই বলুক না কেন,
সাদিয়া কিন্তু আপনার বিরুদ্ধে কোনো স্ট্যান্ড নেয়নি। সাদিয়া অকপটে বলেছে যে আমি জানি যে তুমি আমার ভাইয়াকে যেমন ভালোবাসো আমার ভাইয়ার কিছু দোষ থাকতে পারে এবং সেও তোমাকে ভালোবাসে।
ও আমাকে মাঝে মাঝে ইনফর্ম করতো, দেখ ভাইয়া এই জায়গাটা ভুল করতেছে বা ভাইয়া চাইলে বাসায়।
সব মিলিয়ে কি বিষয়টা এরকম? সাদিয়া আপনি তো ফোনে আছেন, সব মিলিয়ে বিষয়টা কি এরকম যে অপুর পরিবার বা চাইনি বিধায় আপনাদের সম্পর্কটা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে? বিষয়টা কি এরকম শুধু নাকি আপনার কাছে মনে হয়? তাহলে আপনি যেহেতু জানতেন না সেই ঘটনাগুলো সাদিয়া, কিন্তু
আমি কিন্তু এইটুকু ওকে বন্যাকে বলতে পারি যে আমি অপুর বোনের থেকে বেশি বন্যার ফ্রেন্ড হয়ে কাজ করছি সবসময়, বন্যা এটা অস্বীকার করতে পারবে না।
আমি এটা এখনো অস্বীকার করি না সাদিয়া, আমি জানি তুই সবসময় আমার সাপোর্টে ছিলি, কিন্তু একটা টাইমে এসে যখন আমার সাপোর্ট খুব বেশি দরকার ছিল তখন আমি তোর সাপোর্ট পাই নাই।
সেই টাইমে যদি আমি সাপোর্ট তোমাকে দিতে যেতাম হয়তো আমি হবে করে তোমাকে সান্ত্বনা দেওয়া
না। সাদিয়া কিন্তু একটা পরিবারের সদস্য, সে হচ্ছে অপুর বোন, সে চাইলে কিন্তু সাপোর্টটা ওইভাবে দিতে পারে না যেভাবে আপনি এক্সপেক্ট করছেন।
না, ওইভাবে দিতে পারতো না, বাট ওর ভাই
তার জায়গা থেকে যে যে সাপোর্টটা দেয়া সেটা আপনাকে করেছেন। এবং শুধু তাই না, আজকের তারিখেও সাদিয়া কিন্তু তার জায়গা থেকে অনেস্টি দেখিয়েছে এবং সে বলছে যে আপনার প্রশ্নে সাদিয়ার সেই সহানুভূতি আছে এবং আপনি যে অপুকে ভালোবাসতেন অপু যে আপনাকে ভালোবাসতে সেটা এখনো অ্যাকনোলেজ করছে। এইবার ফাইনালি দ্য পার্সন কাম ব্যাক অপু, চলে যাচ্ছি তার কাছে।
অনেক বন্ধুরাই আমাদের সাথে আছে এই মুহূর্তে, আমাদের
এর মধ্যে টেকনিক্যাল টিম চেষ্টা করছে ফাইনালি অপু কথা বলতে চাচ্ছে, দেখা যাক উনি কি বলতে চান।
অনেক দূর প্রবাস থেকে আমাদের সাথে জয়েন করেছে এবং শুনছেন আমাদেরকে আলাউদ্দিন আলো ফ্রম ওমান মাস্কাট থেকে। উনি বলেছেন, ওয়েল লিসেনিং রেডিও, আমার ভালোবাসা, আমার ভালোবাসা ফ্রম মাস্কাট ওমান, বেস্ট অফ লাক লাভ গুরু অ্যান্ড বেস্ট উইশেস ফর টু ডেজ গেস্ট বোথ চুটুল ভাই অ্যান্ড মেঘলা, ওম থ্যাঙ্কস ফর প্রেজেন্টিং দ্য প্রোগ্রাম নাইসলি, থ্যাংক ইউ ভেরি মাচ।
থ্যাংক ইউ সো মাচ।
আর বন্ধু, আপনারা নিশ্চয়ই এখনো আছেন আমাদের সাথে এবং থাকতে পারেন।
এক্স্যাক্টলি, ঘড়িতে তো এই মুহূর্তে সময় ঠিক রাত 2:40:19, আরো কিছুটা সময় আছে। ওকে, লাইনে চলে এসেছে।
আচ্ছা, আমরা এখন চেষ্টা করছি যার সাথে কথা বলার জন্য আমরা চেষ্টা করছিলাম সারাদিন, এবং ফাইনালি তার কণ্ঠস্বর আমারও শোনা হয়ে ওঠেনি আজকে স্টুডিওতে বসার পর থেকে, যদিও তার বঞ্জামায়ের সাথে কথা বললাম এবং ওদের সাথে কথা বললাম, সাদিয়ার সাথে। আবির যে কথাটি বলার চেষ্টা করেছে যে আমরা জানি যে তাদের মধ্যে সম্পর্ক ছিল, সাদিয়া অকপটে বলেছে যে আসলে এই দুইজন দুজনকে প্রচন্ড ভালোবাসত, এবং সে এটাও বলেছে যে অপু এখনও সাদিয়ার প্রশ্নে সেই দুর্বলতা পোষণ করে। এখন দেখা যাক অপু কি বলতে চাচ্ছে। চলে যাচ্ছে অপুর কাছে। হ্যালো,
হ্যালো
অপু, লাভগুরু বলছে রেডিও মার্ট থেকে।
হ্যাঁ, আচ্ছা আমি একটু বন্যার সাথে কথা বলতে চাচ্ছি।
জি, বন্যা লাইনে আছে, আপনি কথা বলুন।
বলেন।
কিন্তু কন্ডিশন একটাই, আমি রিপ্রেজেন্ট করতেছি। এক সেকেন্ড অপু, এক সেকেন্ড আপনি একটু লাইনে থাকবেন। দুইজনের জন্য শর্ত একটাই, যে যদি কোন রকমের ফেক ইনফরমেশন আপনারা দেন, দুইজনকেই বলছি, কোন রকমের কোনো কিছু হাইড করে কিছু বলতে চান, তাহলে আপনাদের কমিউনিকেশনটা আমি ক্লোজ করে দিব। কারণ এটি হচ্ছে এমন একটি পবিত্র প্ল্যাটফর্ম যেখানে শুধু কনফেস করা যেতে পারে, কনফেস করে আপনারা সরি বলতে পারেন, অথবা আপনারা পরস্পর কাছ থেকে সেটার জন্য দুঃখ প্রকাশ করতে পারেন। যেহেতু আপনাদের সম্পর্কটা অলরেডি সেপারেটেড, দুইজন দুই কুলে এসে দাঁড়িয়েছেন, এখন আমি চাইব যে কোন রকমের যেন আর ভলগার কোন ইনফরমেশন যেন না আসে, সেটার জন্য আমি বলবো। কারণ একটা মানুষ আর একটা মানুষকে ছোট করার জন্য ইন্টেনশনাল কোন ভলগার ইনফরমেশন যেন না আসে। জি, আপনি বলুন, কিন্তু কথা একটাই রাখবেন, কোন রকমের হাইড অ্যান্ড সিক্রেসি বা কোন রকমের ফলস ইনফরমেশন কেউ যেন কাউকে না দেয়। জি, শুরু করুন।
সবার আগে আমি দুঃখ প্রকাশ করতেছি যে আমি ফোন ধরি নাই। আমার ফোন না ধরার পিছনে একটাই কারণ ছিল যে আমি চাচ্ছিলাম জিনিসটা একতরফা হয়ে যাক এবং বন্যা আমাকে খারাপ মনে করুক এবং সে আমাকে ভুলে যাক। আমি জানি ও আমাকে এখন অনেক লস করে এবং ও যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ও আমাকে লস করা বন্ধ করতে পারবে না, এটাও আমি জানি। বাট আমি চাই ও আমাকে ভুলে যাক, কারণ ও আমাকে মনে রাখলে ও লাইফে কখনোই হ্যাপি হতে পারবে না। আর আমাদের লাস্টের দিকে আমাদের রিলেশন এমন হয়ে গেছিল যে আমরা প্রতিনিয়ত আমি বন্যাকে কাঁদতে দেখতাম, আমার অনেক চাওয়া ছিল ওর কাছে, আমি অনেক কিছু চাইতাম ওর কাছে, আমি বলতাম তুমি এটা করো তুমি ওটা করো, যেটা আমি ওকে অলওয়েজ এস্টাবলিশ দেখতে চাইতাম, অনেক ভালো দেখতে চাইতাম। ও যে কথাটা বলছে যে ও মোটা, তো আমি ওকে স্লিম দেখতে চাইতাম এই কারণে যে সবার কাছে ভালো লাগুক, ও যদি স্লিম হয় ওর নিজের কাছে এটা ভালো লাগবে, এজন্য আমি বলতাম। আর আমাদের লাস্টের দিকে ঝগড়াঝাটি পরিমাণ এত বেড়ে গেছিল, প্রতিটা রাত্রে বন্যা কাঁপতো যেটা আমি সহ্য করতে পারতাম না। পরে লাস্টে আমি ওকে বলছি যে দেখো, আমি তোমাকে আর কাঁপতে দেখতে চাই না, আমার মনে হয় আমি তোমার লাইফ থেকে চলে গেলে তুমি ভালো হয়ে যাবা, তুমি ঠিক হয়ে যাবা, তোমার লাইফে সব কষ্ট চলে যাবে, আমি তোমার লাইফে সকল ধরনের কষ্ট।
তাকে ভালো রাখতে গিয়ে কি আপনি তার জৈব জীবন থেকে চলে গেছেন? বন্যা, আপনার পক্ষ থেকে কিছু বলার থাকলে বলুন।
না বন্যা, আমি যে কথাগুলি বলতেছি এগুলি সব তো সত্যি বলতেছি না,
আমি জানি না আপনি কতটুকু সত্যি বলতেছেন, কারণ আপনার লাস্টের আচরণ তো এরকম ছিল না।
এই কথাগুলি সবই বলছি লাস্টের দিকে, এন্ড আমি অলওয়েজ চাই যে তুমি আমাকে ঘৃণা করো, তুমি আমাকে হেট করো, যার কারণে আমি এতক্ষণ ধরে কন্ট্যাক্ট করি নাই। বাট থিংসটা সবাই হয়তো আমাকে ভুল বুঝতেছে, আমার ফ্যামিলি মেম্বাররা পর্যন্ত আমাকে ভুল বুঝতেছে। আমার ফ্যামিলির কারণে আমার এই স্টেপগুলি নিতে হয়েছে, আর কোন কারণ থাকলে সেটা হচ্ছে তোমার হ্যাপিনেস, আর কিছুই না। আমি চাইতাম তুমি হ্যাপি থাকো, আর আমি এটা জানতাম তুমি আমার সাথে আসলে কখনোই হ্যাপি হতে পারবো না। আর আমাদের আমরা একসাথে না থেকে যে পরিমাণ কষ্টে ছিলাম, আমরা একসাথে থাকলে তার থেকে অনেক বেশি কষ্টে থাকতাম।
এই সম্পর্কটা ব্রেকআপ হওয়ার কতদিনের মধ্যে আপনি বৈবাহিক সম্পর্কে গেছেন? এই সম্পর্কটা ব্রেকআপ হওয়ার
সেটা
বলুন,
আমার ভুল এটা এটা
এই সম্পর্কটা ব্রেকআপ হওয়ার কতদিনের মধ্যে আপনি নতুন সম্পর্কে জড়িয়ে গেছেন?
দুই মাসের মধ্যে
দেড় মাসের মধ্যে আপনি নতুন সম্পর্কে গেছেন?
আমি আমি একটু বলি, আমার যেদিন ডিভোর্স হয়েছে আমি তার পরের দিন সকালে বন্যাকে ফোন দিচ্ছি, তুমি চলে আসো, আমি তোমাকে নিয়ে আলাদা হয়ে যাবো, আমি চলে যাবো এখান থেকে, আমি কারোর সাথে থাকবো না। আমি বন্যাকে বলছি, বন্যা তখন আমাকে বলছে না আমি আসবো না।
কেমন
আমি বারবার রিকোয়েস্ট করছি, বন্যা দেখো এটা আমাদের লাস্ট চান্স, আমি আর
কখনো
কেমন সম্পর্ক বলেন তো। আজ আপনারা ভালোবাসলেন, কাল আবার বিয়ে সম্পর্কে গেলেন, পরের দিন আবার বলছেন যে ব্রেকআপ, তারপর দিন আবার বলছেন যে
না। ফ্যামিলি প্রেসারে জিনিসটা করছিলাম, দেন আমি যখন বুঝতে পারছি যে না ও জিনিসটা আমার ঠিক হয় নাই, তখন আমি আবার ওকে ফোন দিছি, আমি ওকে বলছি যে তুমি তুমি চলে আসো, তুমি সবকিছু রেডি করো, আমি তোমাকে নিয়ে চলে যাবো, আমি আলাদা হয়ে যাবো, আমি তোমাকে নিয়ে থাকবো। পরে বন্যা তখন আমাকে অনেক নেগলেক্ট করছে, আমি অনেক কষ্টের সাথে কানেক্ট করছি, অনেক কষ্টের সাথে যোগাযোগ করে আমি ওকে এটা বলছি, অনেক রিকোয়েস্ট করছি, বাট ও তখন কোনোভাবে আমাকে সাপোর্ট দেয় নাই। ও তখন ওর মতোই ছিল, তো
কিন্তু একটা জিনিস অপুর, আপনি একজন তৃতীয় ব্যক্তি হয়ে মাঝখানে নিজেকে রেখে একটু দেখেন তো, যে একটা মানুষের সাথে ভালোবাসা হলো, দেন প্রেম হলো, দেন বিয়ে হলো, আবার ডিভোর্স হলো, আবার পরবর্তীতে তাকে নিয়ে বিয়ে করার স্বপ্ন দেখছেন, এই ঘটনাগুলো ফ্রিকোয়েন্টলি যদি ঘটতে থাকে সে মানুষটা আস্থা পাবে কোথা থেকে?
আমার সিচুয়েশনে যতক্ষণ না কেউ যাবে সেটা বুঝতে পারবে না। কারণ
আচ্ছা অপু আপনাকে বলি,
আমার প্রতিনিয়ত মাইন্ড চেঞ্জ হচ্ছিল, কারণ আমার ফ্যামিলি, আমার বাবা মা যে একদিকে কাঁদতেছে, প্রতি সারা দিন কাঁদতেছে, আরেকদিকে বন্যা কাঁদতেছে, আমি কাকে থেকে কার কাছে যাবো? যে বাবা মা আমাকে ছোটবেলা থেকে বড় করছে, আমি তো তাদেরকে ফেলে
আমাকে ফোনের জন্য বলছেন যে আপনি 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 ফোনের জন্য বলছেন
তুমি আমাকে মনে রাখলে সারা জীবন কষ্ট হবে, আমি এই জিনিসগুলি তোমাকে প্রতিনিয়ত বলতাম, বাট তুমি তুমি সেটা বুঝতো না। আমি চাইতাম তুমি হ্যাপি থাকো, আজকে আমি ফোন ধরি নাই শুধু তোমার কারণে, কারণ আমি চাইতাম তুমি আমাকে খারাপ মনে করো, তুমি আমাকে ভুলে যাও, আমি এইটা চাইছি বলে আমি ফোনটা ধরি নাই, আর আমি ফোন না ধরলে আমি খারাপ হবো এটা আমি জানি। ফাইনালি দেখলাম যে এখন সবাই জিনিসটা দেখতেছে, তো এই জন্য আমি তোমাকে
তুমি
আপনার এই যে মহানুভবতার জন্য আপনাকে আসলে আমি ধন্যবাদ জানাচ্ছি না, মহানুভবতাটা আমি আমার নলেজের মধ্যে এসেছে। আপনি একটু ফোনে থাকবেন অপু, একটু ফোনে থাকবেন, আপনি আপনিও ফোনে থাকেন, আমি কিছু কথা বলে নিয়ে আমি আসলে অনুষ্ঠান শেষ করা দরকার। 2:47 বাজে, অলরেডি আমরা 47 মিনিট এহেড, তাই তো? এখন পুরো বিষয়টার যদি পরিসমাপ্তি টানতে চাই তাহলে হচ্ছে বিষয়টা এইরকম যে অনেক রকমের কথোপকথন হলো, এবং ফাইনালি যে মানুষটির জন্য আপনার এত চাওয়া, যেহেতু আমাদের সাথে সম্পর্কটা সেইভাবে যাচ্ছে না যেটা উপু বলার চেষ্টা করলেন, তাই আমাদের ভালোভাবে আমরা একসাথে হওয়ার চেষ্টা করেছিলাম পারিনি, তাই ভালোভাবে আলাদা হয়ে যায় এবং নিজেকে একদম আইসোলেটেড জায়গাতে নিয়ে যায় যাতে করে তুমি অন্তত ভালো থাকো, তাই তো বলার চেষ্টা করেছেন, তাই তো অপু? এবং ফাইনাল একটা কথা শুধু আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব, আপনার কি কখনোই মনে হয়েছে যে আপনার পূর্বতন সহধর্মিণী যাকে আপনি প্রচন্ড রকমের ভালোবাসেন, এখনো যার প্রশ্নে প্রচন্ড রকমের ভালোবাসা আছে, সেই বন্যা, সে বন্যাকে আপনি এখনো যেহেতু ভালোবাসা আছে তাহলে আমি ধরে নিব সে বন্যাকে আপনি পবিত্রতার মূর্ত একটি প্রতীক বানিয়ে আপনার মনের মনিকোঠায় কোনো একটা জায়গাতে একদম সুন্দরভাবে প্রতিস্থাপিত করে রেখেছেন, সেই মানুষটি অপবিত্র অপবিত্র, এই কথাটি এই
মরার আগ পর্যন্ত আমার এটা থাকবে,
আপনার মরার আগ পর্যন্ত এই আবেগপ্রবণ হচ্ছে, তার চোখ দিয়ে পানি আসছে, যদিও সে আমাকে কথা দিয়েছে আমাদেরকে আজ থেকে চেষ্টা করবে এই জায়গা থেকে ইউটার্ন নেওয়া। এখন আপনি আমাকে বলুন, এই পবিত্র মানুষটি যার পবিত্র স্থান আপনি করে দিয়েছেন আপনার মনের মনিকোঠায়, যা কখনো এই নশ্বর জীবনে ধ্বংস হবার না, সেই মানুষটি কি কোনোভাবে আপনার অপবিত্র মনে হয়?
অপবিত্র
সেগুলো ভিন্ন কথা, আপনার কি মনে হয় যে মানুষটির এই মানুষটির চারিত্রিক কোন চারিত্রিকভাবে সে দুষ্ট, এই মানুষটির চরিত্রে প্রবলেম আছে, আপনি যাকে এত বেশি ভালোবাসেন? আচ্ছা ঠিক আছে, আপনার উত্তর আমি পেয়েছি,
এবং
সেটা ভিন্ন জিনিস, বাট চারিত্রিকভাবে দুষ্ট হওয়ার যে কথাটা আপনি বলেছেন অকপটে স্বীকার করেছেন, আপনাকে জন্য থ্যাংকস জানাই, যে আপনি বলেছেন যে যাকে আপনি
ফোন দিয়েছিলেন, আমি আপনাকে একটা কথা বলছি যে আমি আজ পর্যন্ত বন্যার মতো ভালো মেয়ে আমি দেখি নাই এবং আমার বিশ্বাস যে আমি দেখবো না।
এই কথাটা কুট করে রাখেন, এই কথাটা কুট করে রাখেন। আবির যদি আপনি শুনে থাকেন, আবির যদি আপনি, আবিরকে আমরা ফোন দিব এখন অন এয়ারে। আপনি আবির অনেক ধৃষ্টতা দেখিয়ে একটি কথা বলেছেন, যার সাথে সম্পর্ক, যে সবচেয়ে কাছ থেকে দেখেছে বন্যাকে, যে হচ্ছে বন্যার স্বামী, অপু একপটে স্বীকার করলেন যে বন্যার মতো ভালো মেয়ে আমার জীবনে আমি দেখিনি, আমার মনে হয় না যে বন্যার মতো সচ্চরিত্রবান ভালো মেয়ে আমার জীবনে কোনোদিন দেখব। এই হচ্ছে, এই হচ্ছে আবিরের, এই হচ্ছে বন্যার স্বামী।
আমি ওই প্রসঙ্গে, আমি ওকে খারাপ বানাতে চাই নাই বলে আমি জিনিসগুলো খুলতে যাচ্ছি না
এখন। এখন আমি যে কথাটা আপনার কাছ থেকে নিয়েছি, পারিবারিকভাবে আপনারা হয়তো একজন আরেকজনকে অনেক বেশি হেল্পফুল, তাই একজন আরেকজনকে টেক ওভার করার চেষ্টা করেছেন, কিন্তু আপনার ফাইনাল কমিটমেন্টটা, ফাইনাল ইনফরমেশনটা আমাদের জন্য সত্যি অনেক ভালো লাগার যে আপনি স্বীকার করেছেন অকপটে যে আসলেই বন্যার মধ্যে সেই চারিত্রিক দুষ্টতা নাই। আমি অপুর সাথে আর একটু কথা বলবো, অপুর সাথে একটু কথা বলবো, অপুকে ফোনে আছে। হ্যাঁ, আমি এখন শেষ, একদম শেষ করে নিয়ে আসছি। আর আপনাকে থ্যাংকস যে ফাইনালি আপনার ভালোবাসার সেই মানুষটিকে নিয়ে, যাকে নিয়ে আপনি বলছেন যে কখনোই এই টান তার প্রশ্নে কমবার না, কখনোই তাকে ভুলে যাবার না, সেই মানুষটিকে আপনি সেই স্বীকৃতিটা দিয়েছেন। আপনার স্বীকৃতি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান স্বীকৃতি, কারণ তাকে যদি তার মতো করে কেউ দেখে থাকে, সেটা হচ্ছেন আপনি যে ছিলেন তার পূর্বতম স্বামী।
এবং
হ্যাঁ, এবং আপনি সেই কথা আপনার পেয়েছি, আমরা সেই মেসেজ পেয়েছি, সেই মেসেজ পেয়েছি। এই মহানুভবতা দেখিয়েছেন, সেটাকে ধন্যবাদ দিব নাকি দিব না সেই ব্যাপারটা নিয়ে আমরা পরে আলোচনায় আসি। বাট আপনি যে অ্যাকনোলেজ করেছেন যে বন্যার মতো ভালো মেয়ে, বন্যার মতো সচ্চরিত্রবান মেয়ে আমার জীবনে আমি দেখিনি, অদূর ভবিষ্যতেও দেখব না, আপনার এই সার্টিফিকেট এবং এই যে কথাটা, এটাই যথেষ্ট বন্যাকে পরখ করে নেওয়ার জন্য।
এখন
যে আপনি বলেন যে বন্যা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মেয়ে, এর মতো ভালো মেয়ে আপনি জীবনে কখনো পাবেন না, তো এই কথাটার উপরে আর কোনো কথা থাকে না।
এই কথাটা কি ওর বাবা মাকে বোঝাতে পারে না? এই গুরু, এখন আমি ভালোবাসি তার কথা যদি আমার বাবা মা,
এখন এখন আমি বলি, বাবা মা হয়তো আপনার এমন একটি পরিস্থিতি ছিল যে কারণে আপনি কনভিন্স করতে পারেননি। এখন আমি আর এই পুরাতন গল্পে আর এই ঘটনাতে আমি আর যেতে চাই না। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ডিভোর্স হয়ে গেছে বন্যা, আপনার জীবন আপনাকে এখন বেছে নিতে হবে। আর অপু, আপনার জায়গা থেকে আপনি বলেছেন এটা যে আমি বাড়িকে যেহেতু কনভিন্স করতে পারিনি, বাড়ির যে কষ্ট, বাড়ির যে ফ্রাস্ট্রেশন, বাড়িকে আমি প্রচন্ডভাবে ভালোবাসি আমার বাবা মাকে, বাবা মা আমার অনেক পূজনীয় একটা জায়গা জুড়ে আছে, তাই আমি তাদেরকে কষ্ট দিতে চাইনি বিধায় আমি বাবা মার মত অনুযায়ী আমি তাকে ডিভোর্স দিই এবং অন্য একটি সম্পর্কের সাথে জড়িয়ে পড়ি পরবর্তী দুই মাস পরে। এই তো হচ্ছে আপনার অবস্থান, কিন্তু আপনার ভেতর থেকে বন্যার প্রতি এই যে ভালোবাসা টান এবং এই মহব্বত এবং ভালো ওর প্রতি যে আপনার এই যে সফটনার, সেটা আছে এবং সারা জীবন থাকবে। একটা শুধু শেষ কথা, যেহেতু আর নতুন আপনি নতুন করে একটি ঠিক আছে, আপনার এই মহানুভবতাটা আমরা, হ্যাঁ হ্যাঁ সেটা সেটা তার পুরো গোটা পরিবারও অসম্ভব রকমের ভালো। নিজে যেহেতু আপনি এই এই অ্যাকনোলজগুলো করছেন, তাই বন্যার পরিবারের প্রতি এবং বন্যার প্রতি কারো অঙ্গুলি, কারো অঙ্গুলি নির্দেশ করার সামান্যতম অধিকার নাই। আমি সুযোগ থাকলে আমি আবিরকে আবার ফোন দিতাম যে আমার এই প্ল্যাটফর্মকে, প্ল্যাটফর্মে থেকে এই ধরনের কথোপকথন উপস্থাপন করার জন্য। আবিরকে কি ফোনে কমিউনিকেট করা সম্ভব? ফোনে নেন।
প্রিয় বন্ধুরা, আমাদের টেকনিক্যাল কমিটি, আমাদের টেকনিক্যাল টিম চেষ্টা করছে আবিরকে ফোনে নেবার জন্য। আর চলছিল কথোপকথন আবিরের অপুর সাথে, তো আমরা জেনে গেলাম যে আসল সত্যটা কি, তাই না মেঘনা?
হ্যাঁ, আসলে তারপরে কিছু কনফিউশন থেকে যায়, অনেক কনফিউশনই আছে, যেমন আবির কেন এই কথাটা বলল আমাদের প্ল্যাটফর্মে, গুরু যেটা বারবার বলছিলেন।
আমি আবিরের সাথে ফোনে কথা বলছি এখন। আবির, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি ফোন দিয়েছি আপনার সাথে একটা বিষয়, সেটি হচ্ছে যে দেখেন, আমি আমার এই জিনিসটাকে অস্বীকার করার কোন সুযোগ না। আজকে আসলে আমরা দুইটার প্রোগ্রাম, 54 মিনিট অলরেডি আমরা হেড, আমরা কোনোভাবেই পারছি না যে অনুষ্ঠানটাকে ক্লোজ করতে। এত বড় একটা কথা আপনি অন এয়ারে বললেন আবির, আপনার কথা শুনবো আমি, কিন্তু একটি বিষয়, অপু যেখানে তার স্বামী হয়ে, অপু যেখানে তার স্বামী হয়ে, যে তার স্বামী যার সাথে এখন এখন ব্রেকআপ হয়েছে, সে যখন এত বড় একটা কমেন্টস করতে পারে, এই কমেন্টসকে ভায়োলেট কোনোভাবেই করা কিন্তু আপনার জন্য কোনোভাবেই উচিত হয়নি। আমি জানি যে আপনাদের পারিবারিকভাবে পরস্পরের মধ্যে অনেক ভালো একটি সম্পর্ক আছে, পরিবারের দিক থেকে দুজন দুজনকে আপনারা অনেক ভালোবাসেন, একজন আরেকজনকে টেক ওভার করতে এই ধরনের ইনফরমেশন বা এই ধরনের তর্জনী নির্দেশ করেন না যার বাকি জীবনটাকে অভিশপ্ত করে দেয়। এটা ঠিক না আবির, এটা ঠিক না। একটা 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 মানুষের জীবনকে এইভাবে মানে অভিশপ্ত করে দিয়েন না। কারো মানুষ কোনো মানুষের এরকম দীর্ঘ নিঃশ্বাসের কারণ হয়েন না যেটার ইম্প্যাক্ট আপনার ব্যক্তি জীবনে এসে পড়ে। একবার না কিন্তু শত শতবার অপু কিন্তু এই কথাটা বলার চেষ্টা করেছে যে এর মতো ভালো মেয়ে আমি জীবনে পাইনি, ভবিষ্যতে কোনোদিন পাব না। আপনি আমি জানি না যে আপনারা কে কাকে,
এই প্রোগ্রামটা এখন এমন হয়ে যাচ্ছে যে
আপনারা কে কাকে
আবার
না, আমি ফিলিংস জাগ্রত করার এতটুকু পক্ষে না, আমরা ফিলিংস জাগ্রত করার কোনটুকু পক্ষে না। আমরা অলরেডি তার কাছ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, প্রতিজ্ঞা নিয়ে নিয়েছি যাতে করে এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে না যায়, আর সুযোগও নাই। কিন্তু আপনি যে ইনফরমেশনটা দিলেন, এই ইনফরমেশনটার জন্য আপনার আমার আপনি যদি এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে সরি বলেন, আমার মনে হয় বহু মানুষের দীর্ঘ নিঃশ্বাস থেকে আপনি বেঁচে যাবেন আবির। কারণ তার স্বামী হয়ে না, তার স্বামী হয়ে যখন এত বড় কথা বলেছে আবির যে তার মতো মেয়ে আমি জীবনে ভালো মেয়ে পাইনি এবং ভবিষ্যতেও পাবেন, এবং ইভেন দো তার পরিবার সম্বন্ধেও বলেছে যে পরিবারটা আসলে মাথায় তুলে রাখার মতো পরিবার, এত সম্মান এবং ভালোবাসি তাদেরকে আমি, তা আমার মনে হয় না যে এই এই বিষয়টা নিয়ে আসার দরকার ছিল। আপনি কি নতুন কোন ইনফরমেশন আবার দিবেন আবি? শুধু আপনি কি আমার এই কথাটার সাথে কি দ্বিমত করতে চান যে একটা স্বামী হয়ে যখন এত বড় সার্টিফিকেট দেয়, আপনি কি আমার এই কথাটার সাথে দ্বিমত করতে চান আবির যে স্বামী হিসাবে যখন এত বড় কথা বলেছে সেই জিনিসটাকে আপনি কি চ্যালেঞ্জ করতে চাচ্ছেন? আপনার মনে হয় না যে এখন আর স্ট্যান্ড নিয়ে নতুন করে এই মানুষটি দীর্ঘ নিঃশ্বাসের কারণ হওয়ার আর কোন যৌক্তিকতা আছে? অনুষ্ঠানটিকে আমি শেষ করে নিয়ে আসছি, একদম শেষ প্রান্তে আমি আর চার মিনিট হলেই হয়তো তিনটা বেজে যাবে, তবে রিকোয়েস্ট দুইজনের পক্ষে যেখানে আমরা ছিলাম এখন আসলে আর সুযোগ নেই। এবং আমি এই কথাগুলো বলতে গিয়ে আমার বারবার মনে পড়ে যাচ্ছে বন্যার বাবার কথা, যেখানে বাবা এবং মায়ের যে অদ্ভুত সম্পর্কের কথা শুনছিলাম সেইটাই ছিল আজকের অনুষ্ঠানটি সবচেয়ে বড় এবং ভালো একটি পার্ট। আমরা চেষ্টা করছি, হ্যালো অপু আমার মনে হয় এখন লাইনে আছে, আমরা অনুষ্ঠান শেষ করব অপু, আপনাকে সাথে নিয়ে অনুষ্ঠানটা শেষ করব।
আচ্ছা,
যা হয়েছে অনেক কিছু হয়েছে, অনেক কথা হলো, এই কথাগুলো হয়তো এখন উপস্থাপন হওয়ার জন্য উপযুক্ত সময় ছিল না, তাও হলো। আপনি নতুন, আমি একবারই শেষেই কথাগুলো বলবেন, আমি শেষ করে দিচ্ছি একদম। আমি আর কোনোভাবে ইউটার্ন নিতে চাচ্ছি না আপনাদের জীবনে। এর মধ্যে আপনি শুনেছেন কিনা জানি না যে বন্যা নতুন করে আবার জীবনটাকে তৈরি করার স্বপ্ন দেখছে, চেষ্টা করছে, এবং সেই জায়গা থেকে সে একদম দৃঢ় প্রতিজ্ঞ। আপনার প্রশ্নে যদিও তার কোনো সফট কর্নার কোথাও থেকেও থাকে, সে চেষ্টা করবে সেই সফট কর্নারটাকে পুরোপুরি মাত্রায় ওভারকাম করে তার ব্যক্তি জীবনে নিজেকে ঢেলে সাজাতে, যেভাবে তার পরিবারের মানুষজন স্বপ্ন দেখেছিল, যে পরিবারকে আপনি অনেক সম্মান করেন, তার বাবাও কিন্তু ফোনে ছিলেন। মজার ব্যাপার কি জানেন, আপনার প্রশ্নে শ্রদ্ধাবোধে কিন্তু কোনো কমতি নাই, আপনাকে উনি বা তিনি বলে এখনো সম্বোধন যেমন করছে, তার পরিবারের সদস্যরাও কিন্তু আপনার বিরুদ্ধে যত ক্ষোভ বা যত কষ্টই থাকুক না কেন কোনোভাবে কিন্তু সেইভাবে তর্জনী তুলেনি। এই জিনিসগুলো কিন্তু বুঝিয়ে দেয় যে বন্যা এবং বন্যার পরিবারের অনুশাসন সেই অর্থে ভালোভাবেই ছিল। তো আমি একদম শেষ প্রান্তে আর পেছনে না যাই, শুধু একটি কথাই বলবো যে মানুষের ভালোবাসার প্রশ্নে আস্থা হারায় ফেলবে অপমানুষ, মানুষ ভালোবাসাকে আর ওইভাবে দেখতে পছন্দ করবে না। আপনি যদি বলেন শুধু সবকিছু বাদ দিয়ে যে একটা মানুষকে যে অবস্থায় থাকুন না কেন আপনাদের সম্পর্কটা এই যে সবকিছুর মাঝখানে মাঝপথে ছেড়ে দিয়ে চলে গেছেন সেটার জন্য আপনার আফসোস বা আপনার দুঃখ হয়, এটার জন্য যদি আপনি সরি বলেন আমার মনে হয় আপনি ছোট হবেন না।
আমি বন্যাকে অবশ্যই অনেক 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 সরি বলতেছি এবং বলছি,
আর অন্য কোনো কথা শুনবো না, শুধু এটাই শুনবো যে আর অন্য কথা বাদ দিই, সব জায়গায় হয়তো আপনি ঠিক ছিলেন, আমি এটাও জানি যে আপনি ইন্টেনসিভ কেয়ারে ছিলেন আপনি বিয়ের ব্যাপার নিয়ে কথা বলার জন্য, শুধু একটা বিষয়, একটা মানুষকে মাঝপথে ছেড়ে চলে যাওয়া, এই যে কমিটমেন্টটাকে মেনটেন না করা, এই যে ট্রাস্টটাকে সারা জীবনের জন্য ধরে না রাখা, এটার জন্য
অনেক চেষ্টা করছি,
আমরা পেছনে আমি জানি অনেক অনেক পর্বত প্রমাণ সিচুয়েশনের ভিতর দিয়ে গেছেন আপনি, কিন্তু সিচুয়েশন যত আপনারা যেহেতু এই চ্যালেঞ্জিং লাইফটা কি আপনাদের উপরে
কারণগুলি দেখিয়ে আমাকে বন্ধু বা জিনিস বলেছেন সেগুলি আসলে
না, এই কথাটা কিন্তু আমি বলিনি, এই কথাটা আমি বলিনি কিন্তু আপনাকে অপু, এটা পরিস্থিতি বলতে বাধ্য করেছে, ঘটনা প্রবাহ আপনাকে ওই দিকে নিয়ে গেছে যে আপনার এই এই বিশেষণটা আপনি ডিজার্ভ করেন, এবং এই কথাটা বলেছি আমি, বন্যা যে কথাটা বলেছে তারই রিফ্লেকশন। বন্যা আমি কি ঠিক বলছি না গুরু বলছি? এই হচ্ছে বিষয়, এখন আপনাকে যে কথাটি বলার, আমি আর ইনফ্রাম নিতে চাচ্ছি না আপনার জীবনে, আমি আমি আপনার জীবনে ইনফ্রাম নিতে চাচ্ছি না,
সুন্দর রূপ দিয়ে ফাঁসিয়েছে সিংসটা কিন্তু এরকম না,
আমি আপনার
আমি এরকম
আপনার জীবনে আর ইনফ্রাম নিতে চাচ্ছি না,
জানে ভালো করে
আপনার 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 শুধু একটা জিনিস আপনার কাছে চাচ্ছি যে অন্য যা কিছু সত্য বা মিথ্যা হোক, এই যে চ্যালেঞ্জিং লাইফটা, ছোটবেলা আর্লি এজে প্রেম করা, ভালোবাসা, বিয়ে করা, পাগলের মতো বন্যার পিছ পিছ ছুটে চলে যাওয়া টাঙ্গাইল পর্যন্ত, সারা রাত মসজিদে অপেক্ষা করা, রাতবির শেষ রাতের দিকে গিয়ে ওকে আংটি পরিয়ে আসা, এই যে ভালোবাসা প্রবণ মানুষ, সেই মানুষটি মাঝপথে এইভাবে ছেড়ে চলে গেল, তখন সেই মানুষটি কেমন থাকতে পারে? এই ভাবনাটা কখনোই আপনার ভিতরে কাজ করেনি? এই এই জিনিসটার জন্য শুধু আপনার সরি বলা উচিত। যে পরিস্থিতির কারণেই হোক না কেন, যে পরিস্থিতির কারণেই হোক না কেন, দিস ইজ নট
ভালো থাকতে পারে না,
দিস ইজ নট অল অ্যাবাউট দ্য কমিটমেন্ট। এই যে পরিস্থিতি হোক না কেন, আপনার এটার জন্য কি সরি বলা উচিত না যে মানুষটিকে এই জায়গাতে এইভাবে ছেড়ে আসা ঠিক, যেটা আপনি সরি বললেন আর কি? ঠিক আছে, আমি আপনার কাছে আসছি, আর আমি বন্যার কাছ থেকে বলছি। আর আরেকটি কথা, আপনি যদি পারেন, যদি সম্ভব হয়, এই মানুষটি প্রচুর জীবনে কান্নাকাটি করেছে, প্রচুর দীর্ঘনিশ্বাস, এখনো চোখ দিয়ে পানি পড়ছে, আপনি যদি পারেন, এতগুলো মানুষ আপনাকে শুনছে, আপনাকে অনুরোধ, আপনি একটা কথা দিতে পারবেন আমাদেরকে? সেই কথাটা হচ্ছে এই যে আপনি এখন যার সাথে আপনি বৈবাহিক সম্পর্কে জড়িয়ে গেছেন, বিয়ের বন্যার সাথে ব্রেকআপে দেড় মাসের মাথায়, তার সাথে অন্তত আপনি ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন। আমরা আপডেট নেওয়ার চেষ্টা করব যে এখন আপনি আপনার ব্যক্তি জীবনে স্বামী হিসাবে কতটুকু লয়াল আছেন, আমাদেরকে আপনি মিথ্যা প্রমাণ করুন, যেটা আমি বলেছিলাম যে আপনি পিকআপ আর্টিস্ট, আই ক্যান্ডির মতো অ্যাপ্রোচ করেন, যে একজন দেখা যায় যে একজনের সাথে আপনার মনের সেই ইটা হওয়ার পর আর এক জায়গাতে আপনি কমিউনিকেট করেন। এই বিষয়টা যদি আমরা সময় প্রমাণ করে দেয়, আমি লাভগুরু সবচেয়ে বেশি খুশি হব, এবং আমিও অন ইয়ারে সবার কাছে সরি বলবো যে মানুষটিকে অন্তত একটা ভুল করার পরেও পরবর্তী জায়গাতে নিজেকে শুধরে নিয়েছে এবং সত্যিকারের লয়াল হাজব্যান্ড হিসেবে দাঁড় করিয়েছে নিজেকে। আরেকটি কথা আপনাকে বলে রাখি, এই মানুষটির চোখের কান্না যদি আপনি বন্ধ করতে চান, আপনি এই প্ল্যাটফর্মে কথা দেন যে এর সাথে আপনি কোন রকমের কোন কমিউনিকেশন করবেন না, এবং কোন মাধ্যম দিয়ে আপনার কোন তথ্যের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন না, এই কথাটা আপনি দেন।
আমি এখন করতেছি না, আমি আমি চাই না যে আমাকে মনে রাখবো, ভুলে যাক আমাকে, আমি ওর থেকে দূরে থাকার চেষ্টা করি।
কিন্তু আপনি কথা দেন, আমি যে কথাটা চাচ্ছি সেটা কি কথা দেন যে আপনি কোনোভাবে তার সাথে কোন রকম কমিউনিকেশন করবেন না, এই প্রমিসটা আপনি করেন অন ইয়ারে?
ওর কাছে খারাপ হওয়ার জন্য ওকে অনেক খারাপ খারাপ কথা বলবো?
না না না, আপনাকে কোনো খারাপ কিছুরও চেষ্টা করতে হবে না, আপনি শুধু কমিউনিকেশন করবেন না, এই 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 প্রতিজ্ঞাটা দেন আমাদের কাছে, লাখ লাখ মানুষ আপনাকে শুনছে, আপনি প্রতিজ্ঞা দেন এবং বিষয়টা
অলরেডি আমি ডিসিশন অনেক আগে নিয়েছি যে আমি আর কমিউনিকেট করবো না,
এবং আজকে পর থেকে আপনার কোন রকমের কোন কমিউনিকেশন থাকবে না, তাই তো? এবং আপনি আপনার ব্যক্তি জীবন, যাকে নিয়ে আপনি এখন সংসার শুরু করেছেন, সেই ব্যক্তি জীবনে আপনি তার স্ত্রীকে, আপনার স্ত্রীকে নিয়ে আপনি লয়াল হাজব্যান্ডের মতো থাকবেন, এবং আমাদেরকে মিথ্যা প্রমাণ করাবেন যে আপনি ভুল করেছেন প্রথমে ঠিকই, দ্বিতীয় বিয়ের পরে আপনি আপনার নিজেকে শুধরে নিতে চেষ্টা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। যেখান থেকে শুরু করেছিলাম, যেহেতু প্ল্যাটফর্ম ওপেন, তাই তাদের সাথে কথা বলাটা আমাদের দায়িত্বের একটা অংশ ছিল, তাই কথা বলেছি। বহু কান্নাকাটি, বহু রকমের কষ্ট পাওয়া, সবকিছু হয়েছে, ভুলে গেলে চলবে না যে কোন জায়গাতে আমরা ছিলাম, এবং এবং সাইকোলজিক্যালি একটা মানুষকে একটা একটা ইম্ব্যালেন্স জায়গাতে নিয়ে যাওয়া, ইমোশনালি একজন মানুষকে ব্ল্যাকমেল করা, এই 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 জিনিসগুলোকে কিন্তু বুঝতে হবে, বোঝার মতো ম্যাচুরিটি কিন্তু ভিতরে তৈরি করা উচিত, না হলে এসব জায়গা থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে না। প্রতিজ্ঞা থেকে আপনি কখনো সরে যান না, যে কথাটা আপনি আমাদেরকে দিয়েছেন, ঠিক আছে?
আমার অনেক স্বপ্ন আছে গুরু, আমি অনেক বড় হব, বাট আমার ভিতরের সব কনফিডেন্স আমি হারাই ফেলছি, আমি আজ পর্যন্ত সেই কনফিডেন্স জাগাতে পারি না যে আমি পারবো।
আপনার কি, আপনি যে কথাটা দিয়েছেন সেটা কি পসিবল না তাহলে এখন মনে হচ্ছে আপনার?
না, পসিবল,
ঠিক আছে,
আজকে থেকে আমি আর এটা মনে করবো না যে আমি,
সেটাই অনুরোধ করবো আপনাকে। শেষবারের মতো আপনাকে সমস্ত কিছুই দেখিয়ে দিলাম আমরা, সবকিছু জানিয়ে দিলাম যে যারা আপনার জীবন নিয়ে যে জীবনে ছিল তারা এখন কি কে কি অবস্থায় আছে, এটাই হচ্ছে ফাইনাল। যখন আমরা চোখ খুললাম দিনের আলো এসে পড়ল, তখন এটাই ফাইনাল যে সে এখন অন্য কারো স্বামী, অন্য কারো সংসারে আছে এবং আপনার সাথে ব্রেকআপ হওয়ার দেড় মাসের মাথায় কারো সাথে সংসার করছে। এটাই হচ্ছে সত্য। আর এই সত্যটা আপনি ভালোভাবে আপনার মনের মধ্যে ঢুকিয়ে নেন। আর এই ব্যাপারগুলোকে পালিশ করার জন্য যদি কেউ কিছু বলেও থাকে যে আমার মনের মধ্যে তো তার জায়গাটা এখনো আগের মতোই বিরাজমান, আমি তো তাকে কোনোভাবেই ভুলে উঠতে পারি না, এই ধরনের ইমোশনাল যার মধ্যে মিনিমাম কোনো কমিটমেন্ট নাই, যার মধ্যে কোনো মিনিমাম কোনো সে অর্থে
হাজবেন্ড কি জিনিস ট্রাস্ট নাই,
তো এই ধরনের ইনফরমেশনের কারণে আবার নতুন করে ভুল না বুঝেন, এই ইমোশনাল এই আবহর মধ্য দিয়ে যেতে গিয়ে নিজের পড়ালেখা, নিজের শিক্ষা জীবন, নিজের ছোটবেলা, শৈশব কৈশোর সবকিছুকে ধ্বংস করেছেন, আবার নতুন করে এই ভুলের মধ্যে জড়িয়ে না পড়েন। ঠিক আছে, ধরে নিলাম সে ভালো, সে নিজেকে ভালো, সে আপনার কাছে খারাপ সাজার জন্য বিভিন্ন রকম ইনফরমেশন দিয়েছে, সে আপনাকে জড়িয়ে রেখে আলাদা করে রেখেছে যেহেতু আপনি যেন ভালো থাকেন। হ্যাঁ, এই যে স্মাইলটা দিচ্ছেন, স্মাইল বলে দিচ্ছে যে সবকিছুই বুঝেন আপনি, এখন জীবন আপনাকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। শুধু একটু কথা বলি যে এবার যদি আপনি সামনের দিকে ভুল করেন সে পেছন ফেরার রাস্তা আর থাকবে না। সেই স্বপ্নটা নিজের মনে বুনতে বুনতে আমিও বাড়ির দিকে রওনা দিই, যে স্বপ্নটা দেখছিলাম যে আপনি আপনার স্বপ্নের ডালপালা এমনভাবে প্রশস্ত হচ্ছে যেখানে বাবা মা যেভাবে স্বপ্ন দেখে সেভাবে নিজেকে দাঁড় করাতে পেরেছেন এবং বাবা মা আপনাকে পরম আদরে পরম স্নেহে বুকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে, এবং ওই গানটা আমাকে খুব ছুঁয়ে যাচ্ছে বারবার, বাবার এবং বাবার এবং মেয়ের যে ভালোবাসা এবং টান এবং এই কথোপকথনগুলো, এটা আসলে আমাকে অনেক বেশি স্পর্শকাতর করে দিয়েছে। ভালো থাকবেন, আমি বিদায় নিচ্ছি, আসলে ওই আবহর মধ্য দিয়ে বিদায় নিচ্ছি এবং শেষবারের মতো কথাটা নিয়ে বিদায় নিচ্ছি, যে কথাটা এখন দিবে একদম শেষবারের মতো, হয়তো আর এই প্ল্যাটফর্ম নিয়ে কখনোই কথা হবে না আপনার এবং বাবার সেই আকৃতি কিন্তু গান হয়ে বাজছে আপনার কণ্ঠে, সেটা আপনি কণ্ঠে শুনুন এবং সবাইকে উদ্দেশ্য করে কথা দিন। তার আগে আমি গুরু বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখার জন্য অনেক অনেক আমি তোমাদের কাছে সরি, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আমাকে আমিও যাচ্ছি সুস্থ এবং নিরাপদে, আমাদের জন্য আমার জন্য দোয়া করো। আর বাবার এই আকৃতি শুনতে শুনতে, আপনার স্বপ্নের কথা শুনতে শুনতে আমরা চলে যাব আজকে।
আমি জীবনে বড় হতে চাই, আমি আমার পাস্টকে ভুলে যেতে চাই, আমি চাই আমার বাবা মার সন্তান হয়ে বেঁচে থাকতে, তাদের মনের ইচ্ছাগুলোকে প্রাধান্য দিতে, তাদের ইচ্ছাগুলোকে পূরণ করতে, নিজের পায়ে দাঁড়াতে, তাদের জন্য কিছু করতে, কারোর জন্য আমার লাইফ স্পয়েল করার আর কোনো ইচ্ছা আমার নাই, আমি শুধু চাই আমার বাবা মার কাছে ফিরে যেতে আগের মতো।
This track was downloaded from FusionBD.com.